This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar Bangladesh. এত গরমে একেবারে জানটা অতিষ্ঠই হয়ে গেল, আর এই এত গরমে আমার এত প্রচন্ড রকমের ঠান্ডা লেগেছে যে অস্থির অবস্থা। কিন্তু আমার যেরকমই অবস্থা হোক না কেন, আমি জানি বন্ধুরা কিন্তু নিজেদের টেক কেয়ার খুব ভালো মতোই করছেন এবং খুব খুব ভালো আছেন, তাই না? আমি জানি এবং সেই কথাগুলো কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর ওয়েলকাম করে নিচ্ছি আপনাকে প্রাণা ভালোবাসার বাংলাদেশে। আর আজকে বৃহস্পতিবার ঠিক রাত 10:34 থাকবো আপনারই সাথে ঠিক রাত 1:30 পর্যন্ত। বেসিক্যালি ঠিক বলা যায় ঠিক হচ্ছে না, কারণ 1:30 হচ্ছে আমাদের অফিসিয়াল টাইম, যখন আমাদের গল্প স্বল্পটা জমেই যাবে তখন কিন্তু আমরা অনেকটা সময় জুড়ে আপনাদের সাথে থাকব। এবং সেই সময়টুকু আপনারাও যে আমাদের সাথে থাকবেন সেটা কিন্তু বলার অপেক্ষায় রাখে না। আর যে মানুষটার জন্য সবাই এত অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন সেই মানুষটা তো অবশ্যই আসবেন। আমি কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন, ইয়াস, গুরু এতেশ্রামের কথাই বলছি। এবং তিনি যথাসময়ে চলে আসবেন এবং সাথে থাকবেন আজকের আমাদের বিশেষ অতিথি বন্ধুও। সো বন্ধু, যে কথাগুলো আমি সবসময় বলি সেটা আবারও বলবো, কেননা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি সপ্তাহে আমাদের সাথে যোগ হচ্ছে নতুন নতুন হাজার হাজার অনেক বন্ধু। সো আপনারা যেরকম জানেন, নতুন বন্ধুরা হয়তো অনেকেই জানেন না, এবং তাদেরকে জানানোর জন্যই আমার এই কথাগুলো বারংবার বলা। সো সেই কথাগুলো হচ্ছে যে বন্ধু কানেক্টেড হন আমার সাথে এই মুহূর্তে, এবং আপনার সেই সমস্ত কমেন্ট, আপনার সেই সমস্ত কথাগুলো আমাদেরকে জানতে দিন, এবং আমরাও আপনার সেই বার্তা পৌঁছে দিতে চাই আপনার প্রিয় মানুষগুলোর কাছে। সো বন্ধু, আপনাকে আমার কাছে কমেন্ট লিখতে গেলে, আমাকে SMS করতে গেলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ টিও লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনি যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, ফেসবুকে আমাদের এক অফিসিয়াল ফ্যান পেজ আছে, সেখানটিতে কিন্তু আপনি ইচ্ছে করলেই চলে আসতে পারেন, অবশ্যই সেটা অনলাইনে। আর সেখানে আসতে গেলে আপনার যে অ্যাড্রেসটি জানতে হবে সেই অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং বন্ধু যারা ফেসবুকে অলরেডি আছেন, ভিজিট করছেন, তারা দেখতে পাচ্ছেন যে অলরেডি প্রাণব ভালোবাসার বাংলাদেশের একটি পোস্ট আপলোড করা হয়েছে। সো বন্ধু প্লিজ প্লিজ সেই পোস্টে লাইক করবেন এবং যত খুশি তত কমেন্ট করবেন, এবং চাইলে আপনি পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে, ওকে? আর আপনি যদি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান আপনার ভালোবাসার কথা, সেটা আপনি করতেই পারেন। এবং এটার জন্য খুবই ইজি একটা প্রসেস আছে, আর সেই প্রসেসটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে টাইপ করবেন আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং SMS-টি বন্ধু আপনাকে একবার না, একাধিকবার, অনেকবার করে করতে হবে। আর অলরেডি অনেকেই টেক্সট করা শুরু করেছেন যে কোথায় গুরু ইতেশাম, আর সহ্য হচ্ছে না, অপেক্ষা করছি। সো বন্ধু, অপেক্ষা আরও একটু করতে হবে এবং যথাসময়েই চলে আসবেন গুরু ইতেশাম, সো নো ওয়ারিস। আর প্রথম লিঙ্কেই আমি আপনাকে জানিয়ে দিতে চাই যে অ্যাকাউন্ট নাম্বার 90.4 আপনি যদি অংশ নিতে চান, তাহলে রেক্সের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি যে নাম্বারটি পাবেন সেই নাম্বারটি 16260 তে যত খুশি ততবার SMS করবেন, এবং সর্বাধিক SMS কারী অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। সো বন্ধু, আছেন আপনি আমার সাথে, আমিও আছি আপনার সাথে, আমরা দুজনাই আছি সাথে সাথে, অনেক মজা করেই আছি, মজা করেই থাকবো। এবং আজকে কে অতিথি বন্ধু, আজকে কি গল্প নিয়ে আসছেন সেইটি আমরা শুনবো। আর আমাদের চারপাশে কিন্তু সব সাদা মনের মানুষ, তাই না? সো আজকের গল্পটি সাদা হোক কালো হোক যাই হোক না কেন, সেটা আমাদের মনের মধ্যে কি প্রভাব ফেলে, যাই কিছু প্রভাব ফেলুক না কেন, কিন্তু আমরা সবসময় ভালোটা নিতেই চেষ্টা করব, তাই না? সো বন্ধু, আজকে যে ওয়েলকাম সংটি আপনার জন্য থাকছে সেই গানটি হচ্ছে হ্যালো বন্ধু, ওয়েলকাম করছি আপনাকে আরো একবার প্রাণব ভালোবাসার বাংলাদেশে। আছি মেঘলা আপনার সাথে এবং একটু পরেই সংযুক্ত হবেন আপনাদের সবার সাথে গুরু এহতেশাম এবং আজকের বিশেষ অতিথি বন্ধুও। এবং আজকের অতিথি বন্ধুর ফটোগ্রাফ অলরেডি আপলোড করা হয়ে গেছে ফেসবুকে, যারা ফেসবুকে ভিজিট করছেন তারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা হাসি দিয়ে ফটোগ্রাফটি তোলা হয়েছে এবং আপলোড করা হয়েছে, খুবই খুবই নাইস। আর লেখা আছে যে প্রাণব ভালোবাসার বাংলাদেশে নেহাল আজকের অতিথি। বন্ধুরা, আজ আপনাদের সহযোগিতা অনেক প্রয়োজন। তো বন্ধু, সবসময় সহযোগিতা আপনাদের প্রয়োজন, নানাভাবে মেন্টালি অনেকভাবে আপনারা সাপোর্ট দেন, এটাই আমাদের জন্য অনেক বড় সহযোগিতা। সো আজকে দেখা যাক, দেখা যাবে কি বলেন নেহাল এবং কি বার্তা নিয়ে এসেছেন উনি। আর গুরু এহতেশাম তো আছেনই। সো বন্ধু, আছেন আপনি আমার সাথে এবং অবশ্যই আপনি কমেন্ট করবেন, SMS করবেন, নিয়মটা আর একবার জানিয়ে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশনটিও লিখবেন, স্পেস দিয়ে আপনার এইজও লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনি যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সো বন্ধু, এই পেজটিতে এসে যে পোস্ট দেখছেন, যে পোস্টটিতে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন এবং যদি চান আপনি পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। সো এই মুহূর্তে যারা আছেন আমার সাথে তারা হচ্ছেন অ্যাডভোকেট আবু সাইদ এবং ফারজানা ইয়াসমিন দীপা, ওনারা দুইজন হাজবেন্ড ওয়াইফ, একসাথে শুনছেন আমাদেরকে যাত্রাবাড়ি ধনিয়া থেকে, এটাই লিখেছেন। এবং আছেন এই মুহূর্তে আলাউদ্দিন, লিখেছেন কেমন আছেন মেঘলা আপু অ্যান্ড গুরু। ওকে, আমরা সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছি। আর আছেন এই মুহূর্তে তমা, সঞ্জিদা পলিও যুক্ত হয়েছেন। আছেন প্রিন্স হাসান সবুজ, লিখেছেন আমি আছি। নূর আহমেদ আমাদের সাথে আছেন। এবং আছেন সুমন চৌধুরী, মোহাম্মদ ইয়াসিনও যুক্ত হয়েছেন। আছেন রনি, মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া আছেন, লিখেছেন ভেরি নাইস। কোনটা ওনার কাছে নাইস লেগেছে এটা কিন্তু ক্লিয়ার না। এনিওয়ে, জান্নাতুল ফেরদৌস আছেন। আছেন এই মুহূর্তে রিপন ইসলাম, সোহাগ খানও যুক্ত হয়েছেন। আছেন বিলাস মগবাজার থেকে, শ্রেষ্ঠ আছেন টঙ্গী থেকে। রিপা মণি আছেন, লিখেছেন ওয়েলকাম টু ভালোবাসার বাংলাদেশ। ওকে, নেহালকে লিখেছেন। এনিওয়ে, এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমার সাথে জিহাদ হাসান এবং আছেন মিলন মাহমুদ, ইশরাত জাহান লিমা আছেন এবং লিখেছেন যে শুনছি। ওকে, এবং আছেন ওকে ফাইন, মিলন আবারও যুক্ত হয়েছেন, মিলন মাহমুদ, এবং এদিন লিখেছেন যে আচ্ছা উনি আমাদেরকে শুনছেন। এবং যারা SMS করেছেন তারা হচ্ছেন আরিফ নরসিংদী থেকে, লিখেছেন উনি আমাদের এই প্রোগ্রামটি অনেক শোনেন এবং অনেক ভালো লাগে। সাইফুল ইসলাম শিশিরও আছেন ফরিদপুর থেকে, আছেন এই মুহূর্তে সজল। ওকে, সম্রাট আছেন আমার সাথে এই মুহূর্তে ফরিদপুর থেকে, এবং আছেন আরও একজন বন্ধু, যেমন নেত্রকোনা থেকে আছেন নূপুর, মনির হোসেনে যুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, রনি আছেন আমার সাথে এই মুহূর্তে কিশোরগঞ্জ থেকে, আছেন নুরুন নবী, উনি ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন। ওকে, তৃষা আছেন ইব্রাহিমপুর থেকে। সো বন্ধু, অবশ্যই আপনি যুক্ত হবেন এবং আপনার SMS কমেন্ট সবকিছু লিখবেন। আর এর মাঝে আপনাকে জানিয়ে দিতে চাই, SSC ও দাখিল দিয়ে ঘরে বসে সময় নষ্ট না করে প্রায় 6,500 জন সাইফুরসে 2 মাসের ইংলিশ কোর্স করছে, এর ফলে কাঙ্ক্ষিত ভার্সিটি বা মেডিকেল চান্স পাওয়া সহজ হবে। আপনিও বসে না থেকে এই কোর্সটি আপনি করে ফেলতে পারেন সাইফুরসে। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432011 এই নাম্বারটিতে। এবং যেটা বলছিলাম যে অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ আপনি যদি অংশ নিতে চান তাহলে রেক্সের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশন করে সেই রেজিস্ট্রেশনের নাম্বারটি 16260 তে SMS করুন যত খুশি ততবার, এবং সর্বাধিক SMS-কারী অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। ওকে, আর আরেকবার রিফ্রেশ দিয়ে, মানে আরেকবার রিফ্রেশ দিয়ে দেখে নিই যে এই মুহূর্তে কারা কারা সংযুক্ত হলেন আমার সাথে। এবং ওকে, আছেন এই মুহূর্তে ইব্রাহিম, উনি লিখেছেন আমাদেরকে যে অনেক অনেক দিন ধরে অপেক্ষা করেছি কিন্তু আর অপেক্ষা করতে চাই না, উনি গুরু হিতেশামের জন্য খুব অপেক্ষা করছেন। এবং আরো অনেক বন্ধু সেই কথাটি জানিয়েছেন। সুজন আহমেদ লিখেছেন যে গুরু আমি আপনার বন্ধু সুজন, আই লাভ ইউ গুরু। আছেন রায়ক আহমেদ বিজয়, লিখেছেন গুরুকে আমার সালাম। এই মুহূর্তে আছেন রাজীব চৌধুরী, লিখেছেন যে তোমার হাসিটা খুব সুন্দর। এক্স্যাক্টলি কার হাসিটা? যেই ফটোগ্রাফ আপলোড করা হয়েছে সেই অতিথি বন্ধুর কথা বলছেন, তাহলে কিন্তু ঠিক আছে, খুবই নাইস একটা বিমূর্ত মুহূর্ত হাসি, বিমূর্ত ফটোগ্রাফ, অনেক সুন্দর। এবং আছেন শিকদার রফিকুল, ওকে লিখেছেন যে উনি আজকে ভালোবাসার বাংলাদেশ শুনতে পারছেন না। সো বন্ধু, আপনার জন্য আমি বলতে চাই, যদি শুনতে না পারেন আপনি একটু ডিসঅ্যাপয়েন্টেড হবেন, কিন্তু ফুললি ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের নিজস্ব একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে সমস্ত প্রোগ্রামগুলি আপলোড করা থাকে। সো আপনি ইচ্ছে করলে যখন তখন প্রোগ্রামগুলি ডাউনলোড করে শুনতে পারবেন। আর ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে www.dhakafm904.com। সো বন্ধু, যেটা বলবো এখন সেটা হচ্ছে আপনার জন্য একটা ছোট্ট একটি বিরতি অপেক্ষা করছে। সো আমি একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরেই। বন্ধু, নিশ্চয়ই আপনি শুনছেন আমাদেরকে, অবশ্যই আমি সেটা বুঝতেই পারছি, কারণ যে হারে আপনারা SMS এবং কমেন্ট করছেন খুব ভালো মতোই বুঝতে পারছি যে কি পরিমাণে বন্ধুরা আমাদের সাথে কানেক্টেড আছেন। সো ওয়েলকাম করে নিচ্ছি আপনাদেরকে আরো একবার প্রাণা ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন ঢাকা FM 90.4, মেঘলা আছে আপনার সাথে, এবং যে মানুষটির জন্য আপনি অপেক্ষা করছেন, গুরু এতেশামের জন্য অপেক্ষা করছেন, সেটা বুঝতেই পারছি। সো আরেকটু ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে বন্ধু আপনাকে, কিছুই করার নেই। একটু পরে আমি অবশ্যই ওয়েলকাম করে নিব গুরুকে, এবং আর একটু পরে গুরু এতেশামের মাধ্যমে আমরা ওয়েলকাম করে নিব আজকের বিশেষ অতিথি বন্ধুকে। সো বন্ধু, অবশ্যই অবশ্যই থাকবেন, এবং আপনি আপনার SMS কমেন্ট লিখতেই থাকবেন। এবং আরেকটা কথা উল্লেখ্য, যে যারা ফেসবুকে সর্বাধিক SMS করবেন, যে বন্ধুটি সর্বাধিক SMS করবেন আজকে, সেই বন্ধুটি গুরু এতেশামের সাথে আজকে কথা বলার সুযোগ পাবেন। সো মানে কি বলবো, নিশ্চয়ই আপনি এই অপরচুনিটিটা হারাতে চাবেন না, এবং অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। সো সেক্ষেত্রে আপনাকে আমাদের লিঙ্কটা জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4। এবং এখানটিতে আমাদের যে পোস্ট আপলোড করা আছে সেই পোস্টটিতেই বন্ধু আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন যত খুশি ততবার, এবং শেয়ারও করতে পারেন পোস্টটি আপনি যত খুশি ততবার। সো আরেকটি জিনিস আপনাকে আমি জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ আপনি যদি অংশ নিতে চান, তাহলে রেক্সের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে যে নাম্বারটি আপনি পাবেন, সেই নাম্বারটি আপনি 16260 তে সেন্ড করবেন, এবং যত খুশি ততবার SMS করবেন। আর সর্বাধিক SMS কারি অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। এবং আরেকটি ইনফরমেশন আছে, সেটি হচ্ছে ভার্সিটি ভর্তি কোচিং এর সেরা সাইফুস ভার্সিটি ভর্তি কোচিং এ 35% ডিসকাউন্টে মাত্র 8,800 টাকায় ভর্তির সুযোগ 25 এপ্রিলের মধ্যে আপনি, মানে এই সুযোগটি আপনি পাবেন 25 এপ্রিলের মধ্যে যদি আপনি ভর্তি হতে পারেন তাহলে। সো বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432-009 এই নাম্বারটিতে। এবং বন্ধু, আপনাকে অনেক অপেক্ষা করিয়েছি আমি, আর অপেক্ষা করাতে চাই না। সো আপনি বুঝতেই পারছেন যে আমি এখন কি করতে যাচ্ছি। ইটস টাইম টু ওয়েলকাম গুরু এতেশাম। আজ ফাইনালি গুরু এতেশাম ওয়েলকাম করছি আপনাকে, এবং গত সপ্তাহের মতো আজকেও আমি নববর্ষের কথা দিয়ে শুরু করতে চাই, যে কেমন কাটলো আপনার পহেলা বৈশাখ, কেমন উদযাপন করলেন নববর্ষ, এবং নতুন কিছু কি দেখেছেন, নতুন কিছুর অনুধাবন করতে পেরেছেন কিনা বন্ধুদের কাছ থেকে।
ধন্যবাদ মেঘলা তোকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে। নববর্ষের অনুভূতি যদি বলিস, তার অনুভূতিটা এইরকম যে সমাজ সমস্ত জরাজীর্ণ, সময় এসেছে দুর্বৃত হওয়ার, সময় এসেছে সূর্যের কাছ থেকে তার শক্তি চুরি করে নেয়ার। মেঘলা, এখন কিন্তু সময় এসেছে নিজেকে অনেক শক্তিশালী ভাবার। সময় এসেছে কেমন জানিস?
কেমন?
সময় এসেছে ভালোবাসাকে চুম্বন দেয়ার, সময় এসেছে ভালোবাসার কপালে ভ্রুকুটি দেয়ার। এখন কিন্তু সময় এসেছে এই নববর্ষে, নতুন এই বছরে পরস্পরের ভালোবাসায় সিক্ত হওয়ার। আমার তো মনে হয় যে এখন সময় এসেছে আমাদের পাশে থাকা যে অপরিচিত মানুষটি তাকে ভাই বলে ডাকার। সময় এসেছে মেঘলা যুদ্ধ বিগ্রহকে চোখ রাঙানি দেওয়ার। সময় এসেছে জাদুকরি সেই তিনটি বাক্য আমি তোমাকে ভালোবাসি বন্ধু, বন্ধু আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, সেই কথাটি বলার কারণ নববর্ষ শুভ হোক, নতুন বছর সময় এসেছে বন্ধু প্রতিজ্ঞা নেয়ার, সময় এসেছে ভবিষ্যতের বাংলাদেশের ইতিহাস নতুন করে লিখবার, সময় এসেছে বাংলাদেশকে বিশ্বের প্রত্যেকটি কর্নারে এর পতাকা উড্ডীন করবার, সময় এসেছে বন্ধু বাংলাদেশকে নতুন করে দারুণভাবে বিশ্ব মানচিত্রে প্রতিস্থাপিত করবার, কারণ নতুন বছর শুভ হোক এই নববর্ষ। সময় এসেছে বন্ধু জাদুকরি সেই কথাগুলো আরেকবার বলার, আরেকবার শোনার। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। শুভ নববর্ষ, শুভ হোক সবার নতুন বছর।
চমৎকার, খুবই সুন্দর লাগলো। এবং যখনই প্রতি সপ্তাহে আপনি এরকম কোনো কিছু বলেন, নতুন নতুন বার্তা দেন, আসলে সেটা মন ছুঁয়ে যায় এবং আসলে অনেক ভালো লাগে। এবং এর থেকে আমি আর কোনো বিশেষণ খুঁজে পাচ্ছি না, আমি এত আপনার মতন খুঁজে পাইও না, আপনি কিভাবে পান আমি সেটাও বুঝি না। তো এটা আমার তরফ থেকে কোশ্চেন যে কিভাবে আসে এই শব্দগুলো।
শব্দগুলো অবশ্যই অপরিচিত কোনো শব্দ না, তবে শব্দ চয়নগুলো হয়তো তোর কাছে নতুনত্ব সৃষ্টি করলেও করতে পারে। এটা হচ্ছে, এটা হয়তো এটাই কারণে হতে পারে যে অনেক কিছু আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখি। যেমন আজকে একটা মেয়ের কাছে খুব চমৎকার জিনিস শিখেছি, আমি নিজেও একটা কর্পোরেট কোম্পানিতে সেলস এবং সার্ভিসে জব করি, কিন্তু কখনো সার্ভিসের বাইরে আমি কিছু ভাবতে পারিনি। সার্ভিস দেওয়ার সময় কখনো চিন্তা করিনি যে যাকে আমি সার্ভিস দিচ্ছি সেই মানুষটির হয়ে কিভাবে ভাবা যায়। কিন্তু আজকে আমি সার্ভিস নিতে গিয়ে ওই মেয়েটি এমন ভাবে সার্ভিস দিয়েছে যাতে এক পর্যায়ে মনে হয়েছিল যে আমার সমস্যাটাকে সে নিজের সমস্যা হিসেবে চিন্তা করছে। এটা একটা কর্পোরেট ইনস্টিটিউশন, হাতিল সোফার, তার একজন সেলস এক্সিকিউটিভ, ওর নাম একটা টেক্সট এসেছে, ওকে আসার সময় শুধু আমি এই কমপ্লিমেন্টটা করে এসেছি যে স্রষ্টা তোমার অনেক ভালো করুক ভাই, তুমি যেভাবে আমাকে হেল্প করলে, কোন একটি প্রবলেম আমাকে হেল্প করছিল সেই যখন ওখানে তাদের প্রোডাক্ট পারচেজ করছিলাম। তো এইটাই, আরেকজন কাস্টমার, আমিও একটা কোম্পানিতে জব করছি তখন, তার সমস্যাটাকে নিজের মনে করে সেটিকে রিজলভ করার চেষ্টা, এ ধরনের মেন্টাল অ্যাটাচমেন্ট, সেটি আসলে অনেক বড় ব্যাপার যেটা আমি খুব কাছ থেকে দেখেছিলাম। তো এই যে জিনিসটা আজকে যেমন শিখলাম, এরকম প্রত্যেকটি জীবনের অংশ মানুষকে দেখে শেখা এবং দেখার দৃষ্টিভঙ্গির এই যে ভিন্নতা বা বৈচিত্র্যতা, সেগুলো আমি ভেতরে ধারণ করি এবং সেটাকে হয়তো কথা দিয়ে ট্রান্সলেট করার চেষ্টা করি, এর বেশি কিছু না। আজকে যে কথাটা বললাম ধর, সেটাও কিন্তু জীবন থেকে নেয়া একটা এক্সাম্পল, আমার সাথেই হয়েছে আর সেই কারণে হয়তো কথাটা বললাম। তখন আমি চিন্তা করেছি, আচ্ছা এইভাবে যে আমি সার্ভিস পাচ্ছি, আমি কি কখনো কোনো মানুষকে এইভাবে সার্ভিস দিয়েছি?
আচ্ছা,
ওপেন না রাখতে পারিস তাহলে হয়তো এটা পসিবল হয়ে ওঠে না।
মানে মনটাকে স্থির রাখতে হবে, মানে এদিক সেদিক করলে সমস্যা। এনিওয়ে, কিছু কিছু বন্ধু হয়তো এভাবে চিন্তা করছেন যে মানে মানুষ যখন মানুষকে দেখতে একরকম লাগে, আবার সে যখন চোখের দেখাতে একরকম, কিন্তু সে যখন আবার নতুন অ্যাপিয়ার হয় তাকে আরেক রকম লাগে। মানে ডিফারেন্ট ডিফারেন্ট এক একটা মানুষের ক্যারেক্টার, মানে লুকস লাইক পিৎজা, যখন আসে স্কোয়ার বক্সে, স্কোয়ার যখন স্কোয়ার বক্সটা খুলে ফেলে তখন রাউন্ড শেপ, যখন খায় তখন সেটা ট্রায়াঙ্গেল, মানে ডিফারেন্ট ডিফারেন্ট লুকস। সো মানুষের ক্ষেত্রেও সেরকম, এরকমই বিষয় নিয়ে কথা বলেছেন কিছু বন্ধু
যারা বলেছে, এবং তুই যেটা বললি অবশ্যই খুবই দারুণ। এখন যদি আমি নর্মালি ব্যাপারটা কিভাবে চিন্তা করতাম যে পিৎজা আমার সামনে আসলো আমি খেলাম শেষ, এখন এতটুকু ভাবলে তো আর এত চমৎকার ভাবে উপস্থাপনাটা আসতো না। দিস অল অ্যাবাউট দৃষ্টিভঙ্গি, যে কিভাবে দেখছিস তুই ব্যাপারটাকে এবং সেটাকে শব্দ দিয়ে ট্রান্সফার করা, এটা আর কি। আমরা কিছু টেক্সট নেই।
এক্স্যাক্টলি, অফকোর্স। এন্ড এই মুহূর্তে যে বন্ধুটি আছেন ফেসবুকে আমাদের সাথে, মোহাম্মদ ফারুক, লিখেছেন যে হাই আপু, টার্কি ইস্তানবুল থেকে আমাদের প্রোগ্রাম উনি শুনছেন, খুব ভালো লাগছে।
তুমি ভাই আমাদের পক্ষ থেকে একটা কাজ করো, আমাদের চোখ দিয়ে তার্কিকে দেখো। ইস্তানবুল যে জায়গার কথা তুমি বলছো, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গার একটি, এত মানে দেখবার মতো, চোখের ক্ষুধা নিবৃত করবার মতো এত সৌন্দর্য সেখানে ছড়িয়ে আছে, আমাদের হয়ে দেখো, যাতে করে আমরা কিছুটা মনের দিক থেকে শান্তি পাই এখান থেকে।
এক্স্যাক্টলি। এবং সঞ্জিদা আক্তার মৌ যুক্ত হয়েছেন, আছেন কামাল উদ্দিন, লিখেছেন আই লাভ গুরু। এন্ড আশিক জয়ও লিখেছেন যে
কামাল আই লাভ ইউ, আই লাভ ইউ।
ওকে, আছেন আশিক জয়, লিখেছেন গুরুর কথা অনেক ভালো লাগছে। বাদশা খানও যুক্ত হয়েছেন, লিখেছেন যে গুরু আসলে আপনি খুব সুইট করে কথা বলেন। আছেন এই মুহূর্তে আমাদের সাথে মোহাম্মদ ফয়সাল খান, লিখেছেন আমি লক্ষ্মীপুর থেকে শুনছি। মোহাম্মদ ফয়জুল্লাহ যুক্ত হয়েছেন ফরিদপুর থেকে। আছেন জুনায়েদ আলম হৃদয়, লিখেছেন যে আজকে খুব গরম, আসলেই তাই, দুটো দিন ধরে খুব গরম পড়ছে। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি বলবো এবং অবশ্যই গুরু ইতেশামও বলবেন যে নিজেদের প্রতি খেয়াল রাখবেন। বেসিক্যালি যখন বাইরে বের হবে তখন কিন্তু অবশ্যই ছাতা আর পানি নিয়ে অবশ্যই বের হতে হবে, কারণ এই রোদের হাত থেকে আপনার স্কিন কেয়ার আপনাকে রক্ষা করতে হবে আপনাকেই। সো কষ্ট হলেও কষ্ট করে একটু তো নিয়ম পালন করতেই হবে,
স্কিন মেইনটেইন হোক, বাট সবচেয়ে জরুরি হচ্ছে শরীরটা যেন ডিহাইড্রেট না হয়ে পড়ে, সেই ব্যাপারটা সতর্ক থাকা।
এনিওয়ে, এন্ড এই মুহূর্তে যুক্ত হয়েছেন মিরাজ, লিখেছেন আজ আমি অনেক খুশি যে আপনাদেরকে কমেন্ট করতে পেরেছি। আমিও খুব খুশি যে আপনার কমেন্টটা পড়তে পেরেছি। এন্ড গাজী ওমর হাসান তন্ময় লিখেছেন কখন শুরু হবে স্টোরি, আর ওয়েট করতে পারছি না। সো বন্ধু, আপনাকে আরেকটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। এন্ড সোহাগ প্রধান যুক্ত হয়েছেন, লিখেছেন যে আই লাভ মেঘলা আপু গুরু এন্ড ঢাকা এফএম 90.4। ওমর ফারুক আছেন, লিখেছেন আসসালামু আলাইকুম গুরু এন্ড মেঘলা আপু ফ্রম মালয়েশিয়া।
ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর আপনাদের প্রার্থনার ভালোবাসায় সবসময় আমাদেরকে বাঁচিয়ে রাখুন।
এক্স্যাক্টলি। এবং আরো একজন বন্ধু আছেন, লিখেছেন যে আচ্ছা, মানুষ যখন প্রেম করে বিয়ে করে, বিয়ের আগে এক, বিয়ের পরে আর এক, এই যে একটা মানে ভিন্নতা, এটা কেন? সাপোজ আমি একটা উদাহরণ দিতে পারি, যে বিয়ের আগে যেমন বললো যে বউকে, মানে গার্লফ্রেন্ডকে, ঠিক আছে তুমি জব করবে, কোনো সমস্যা নাই, কিন্তু বিয়ের পরে যখন এই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যায়, মানে জিনিসটা কেন এরকম কেন হয় বেসিক্যালি?
এইটা এটা কিন্তু চেঞ্জ হয় বিষয়টা এরকম না, তবে তুই যে স্পেসিফিক যে প্রশ্নের ভেতর দিয়ে গেছিস বন্ধুর যে কথাটা তুই বললি, সেক্ষেত্রে আগ্রহ কিন্তু কখনোই কমে না, কিছুটা শিফট হয় আমি এটা বলতে পারি। কারণ যে ধরনের আগ্রহ এবং যে ধরনের ইন্টেন্স কাজ করে বিয়ের আগে, বিয়ের পরে ওই মানুষটি যখন খুব কাছে থেকে অনেক বেশি করে ইনভেন্ট হয়, তখন লেভেল অফ কিউরিসিটি, এই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কিছুটা শ্রত হবে, কিছুটা কমে আসবে, খুব স্বাভাবিক। এই বাস্তবতার ভেতর দিয়ে দুই পক্ষে যেতে আমরা পারি না, কিন্তু সেই ব্যাপারটা কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করি, আর কিছুটা পজিটিভনেস চলে আসে বিয়ের পরে। এখানে একটা বড় বাজে বিষয় অনেক বড় ভাবে দায়ী মেঘলা, আমরা বিশ্বাস করি আর না করি, সেটা হচ্ছে পুরুষতান্ত্রিক মানসিকতা। এটা খুব রূঢ় হয়তো শোনাচ্ছে মেঘলা, আমি বিনয়ের সাথে বলছি যে আমরা বছরের পর বছর, সে আর্য থেকে যদি শুরু করি বা তারও পেছনে যদি তুই যাস, যেখান থেকে বাঙালি এই সংস্কৃতি বা বাঙালির এই আমাদের এখন আবহমান কাল থেকে যে বাঙালির এখনকার যে পর্যায়ে এসে পৌঁছেছি আমরা, হাজার বছরের এই যে ইতিহাস আজ যে পর্যায়ে এসে পৌঁছেছে, সবই কিন্তু পুরুষতান্ত্রিক সমাজকে রিপ্রেজেন্ট করে এসেছে সবসময় বাঙালির সংস্কৃতি। এবং তাই পুরুষতান্ত্রিক এই মানসিকতা কিন্তু জগদ্দল পাথরের মতোই কিন্তু এখন আমাদের অবচেতন মনে চেপে বসে আছে। আমাদের জ্ঞান, আমাদের শিক্ষা হয়তো অনেকটা ফ্লারিশ করেছে আমাদেরকে, ঠিকই, আমরা দাবিও করি, আমরা এখন অনেক বেশি মুক্ত মনের, আমরা বিশ্বাসও করি, ভাবতেও পছন্দ করি, ভালোও লাগে যে সমমানা আমরা পুরুষ এবং নারী, সম অধিকারে বিশ্বাস করি, সহাবস্থানে বিশ্বাস করি। কিন্তু পুরুষতান্ত্রিক মনমানসিকতা ও কিছু কি এখন আমাদের মনের মধ্যে দেয়ই, পুরুষতান্ত্রিক এই মনমানসিকতা এখন আমাদের অবচেতন মনে বসবাস করে। তাই যখন বৈবাহিক জীবনের পরে ওইটাই ধর একটা কন্ট্রোলিং পাওয়ারের মতো চলে আসে।
রাইট, এখনো ডিসক্রিমিনেশন হচ্ছে, এখনো সাদা কালো নিয়ে রেসিস্ট হচ্ছে,
এগুলো তো থাকে এবং এই জিনিসটা চলে আসে এবং তখন তার সেই পজিটিভনেসটা তার ভেতরে তার অবচেতন মনে জায়গা করে বসে, সে পুরো কন্ট্রোলটা নিতে চায় সে নারীর উপরে, এই ব্যাপারটা হয়ে যায় আর কি, এটা হওয়া উচিত না।
এক্স্যাক্টলি। এন্ড হিমেল লিখেছেন যে মানুষ পরিবর্তনশীল, মানে মানুষ বেঁচে থাকলে বদলায়, মানে বেঁচে থাকলে মানুষ বদলাবে, এরকমই একটি কথা। আল মামুন লিখেছেন যে আমি শুনছি লিবিয়া থেকে গুরু।
অবশ্যই মানুষ বেঁচে থাকলে বদলাবে, বেঁচে থাকবে, এবং যদি সে না বদলায় তাহলে বেঁচে থাকাটাই কিন্তু বর্ণহীন হয়ে যায়। তাই বেঁচে থাকাটা যদি সত্যি আপনি বর্ণিল করতে চান, দেখতে চান, বা বর্ণিল হোক এটা ভেতর থেকে চেয়ে থাকেন, তাহলে অবশ্যই বদলানোটা খুব বেশি মাত্রায় জরুরি।
এক্স্যাক্টলি। এবং যেটা বলছিলাম, আল মামুন আমাদের সাথে যুক্ত হয়েছেন লিবিয়া থেকে, উনি লিবিয়া থেকে আমাদেরকে শুনছেন এবং আছেন এই মুহূর্তে। তাসিন আফনান নূর লিখেছেন যে গুরু তোমার ভয়েসটা অসম। এন্ড মোহাম্মদ নিলয় আছেন, লিখেছেন যে আজকে গল্পটা কিরকম হবে। এন্ড বন্ধু নিলয়, আপনাকে এর জন্য কিন্তু অপেক্ষা করতেই হবে। এন্ড অপূর্ব আহমেদ শিখ তো লিখেছেন, ওয়েলকাম গুরু, কেমন আছেন আপনি?
আমি ভালো আছি এবং অবশ্যই আপনারা ভালো আছেন। আমরা অবশ্যই, আমি কেন যেন মন চাচ্ছে এখন কিছু ফোন কল রিসিভ করতে, যদি বন্ধুরা ফোনে আসতে চান। তার আগে আমি এভাবে টেক্সট আমি নিতে থাকি মেঘলা, এবং আমি যদি সম্ভব হয় আমি দুই একটা ফোন কলও নিব এর মধ্যে। আমি আসলে প্রোগ্রাম নিয়ে কিছু ফিডব্যাক নিতে চাই, অনেক দিন হলো বন্ধুদের সাথে সরাসরি কমিউনিকেশন হয় না, আমি দু একটা ফিডব্যাক নিতে চাই। যদি কোনো বস্তুনিষ্ঠ ফিডব্যাক আমাদের অনুষ্ঠান নিয়ে কেউ দিয়ে থাকে বা দিতে চান আর কি, তার আগে টেক্সট কন্টিনিউ করি।
এক্স্যাক্টলি। সো বন্ধু, আপনাকে যেটা বলছিলাম আমি একটু আগে, আজকে ফেসবুকে যে বন্ধুটি সর্বাধিক এসএমএস করবেন সেই বন্ধুটি কথা বলার সুযোগ পাবেন গুরু এহতেশামের কাছে। এবং অলরেডি অনেক বন্ধু অনবরত কমেন্ট করছেন, সো অব্যাহত থাকুক এই জিনিসটা, আপনি করতেই থাকুন। এবং আপনাকে লিঙ্কটি জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm90.4। সো এই পেজটি আপনি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই আমাদের কাঙ্ক্ষিত ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনারই সামনে। এবং এখানটিতে আপনি দেখবেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 388,000 প্লাস। সো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। এবং এখানটিতে আমাদের যে পোস্ট আপলোড করা আছে রিসেন্ট প্রাণব ভালোবাসার বাংলাদেশের, সেই পোস্টে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন যত খুশি ততবার, এবং চাইলে আপনি শেয়ারও করতে পারেন পোস্টটি আপনার অন্যান্য বন্ধুদের কাছে। এবং একজন বন্ধু এখানটিতে লিখেছেন যে প্রতি সময় প্রতি বছর নানা রকম দুর্ঘটনার কথা ওনারা শোনেন, এবং প্রতি বছরই যেমন হয় সেন্ট মার্টিন এই যে জোয়ার ভাটার এই কারণে প্রতি বছরই স্টুডেন্টরা ঘুরতে যান এবং প্রাণ হারান। সো এইখানটিতে মানে আমার যে জিনিসটা খুব খারাপ লাগে যে ঘুরতে যাচ্ছেন মজা করছেন ঠিক আছে, কিন্তু মিনিমাম একটা সতর্কতা এটা তো অবলম্বন করা উচিত, এবং এটা আসলে মাথায় বোধহয় রাখা উচিত। কারণ এত আনন্দ করতে যাচ্ছেন, সেই আনন্দটাই একদম নিরানন্দে পরিণত হচ্ছে,
অসম্ভব রকমের কষ্টের ছিল মেঘলা। এবং স্পেশালি যে টেক্সটের কিছু ফেসবুকের কিছু স্ট্যাটাস, কিভাবে একজন তো লিখেছে যে আমি নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি, ইনফ্যাক্ট স্রষ্টা তাকে নেটওয়ার্কের বাইরে হয়তো নিয়ে গেছেন। আরেকজন এই ধরনের আরেকটা কথাও মনে হয় লিখছে যে দোস্ত আমি যেখানে চলে যাচ্ছি হয়তো আর কখনো কথা হবে না, এই টাইপ কিছু একটা, ভেরি আনফর্চুনেট। এবং এরা খুবই স্কলার ছিল, আসামা ইউনিভার্সিটির এই যে ব্যাচটা অনেক স্কলার ছিল। এটি খুবই দুঃখজনক যাদের হাতে বাংলাদেশ সত্যি নিরাপদ হবে, যাদের হাতে বাংলাদেশকে আমরা দেখতে চাই, যারা সত্যিকারের শোষণ বঞ্চনার বাইরে গিয়ে যে বাংলাদেশকে নিয়ে ভণ্ডামির বেসাতি খুলে বসেছে এখন বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই, সেই জায়গা থেকে আমাদেরকে যারা মুক্ত করবে, আমাদেরকে যারা বাঁচাবে, আমরা যে স্বপ্নের কথা নতুন বছরে এসে বললাম যে বাংলাদেশের, বাংলাদেশ ভার্সেস বাংলাদেশ না, বরং বাংলাদেশের জন্য বাংলাদেশ, এই বাংলাদেশের রূপকার যারা হবে তারা যদি এইভাবে পৃথিবী থেকে চলে যায় তাহলে এটি সত্যি অনেক বেশি কষ্টের, এটি সত্যি অনেক বেশি দুঃখের। এবং আমরা চাই যে দুঃখ এবং এই কষ্ট থেকে অবশ্যই কষ্টটা কমে আসুক, যারা স্বজন হারিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এবং সেই সাথে আমরা চাইব, মেঘলা যেটা বলছিলেন যে একটু সতর্কতা অবশ্যই প্রয়োজন আছে, এবং সেন্ট মার্টিন এ ধরনের নৈসর্গিক দৃশ্যের সামনে পড়লে আমরা আসলেই বেসামাল হয়ে যায়, মিনিমাম সতর্কতাটা হয়তো থাকে না, যে কারণে হয়তো এই প্রবলেমগুলো ঘটে। এবং অনেকে সাঁতার জানতো না, বিশেষ করে যারা এভাবে না ফেরার এই দোষী দেশে চলে গেছেন। তো মিনিমাম রিকোয়ারমেন্ট সাঁতার শেখাটা ছোটবেলা থেকে, সেই ব্যাপারে আমাদের যারা আমরা এখন পিতামাতা তাদের হয়তো সেই ব্যাপারটাতে অনেক বেশি কেয়ারিং হওয়া উচিত। তারপরেও হয়তো যেভাবে পানির তোড়ে ভেসে চলেছিল সেখান থেকে হয়তো সার্ভাইভ করার মতো অবস্থা ছিল না। সব মিলিয়ে দুঃখজনক, আমরা এই ধরনের পরিস্থিতি আর দেখতে চাই না অ্যাকচুয়ালি।
একদমই দেখতে চাই না, আসলে এই রকম সিচুয়েশন আমাদের কোনোভাবেই কাম্য নয়। ওকে, সো বন্ধু আর অপেক্ষা করাতে চাচ্ছি না আপনাদেরকে। এই মুহূর্তে একজন স্টুডিওতে চলে এসেছেন, তবে তার আগে আমি আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিতে চাই কিভাবে আপনি এসএমএস করবেন, কমেন্ট করবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচ টিও লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনি যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সো বন্ধু, এই পেজটিতে আমাদের যে পোস্ট আপলোড করা আছে সেই পোস্টটিতে আপনি লাইক করবেন, যত খুশি তত কমেন্ট করতে পারেন, এবং আজকে যে ফেসবুকে যে বন্ধুটি ফেসবুকে সর্বাধিক কমেন্ট করবেন সেই বন্ধুটি আজকে গুরু এতেশামের সাথে কথা বলবার সুযোগ পাবেন। সো বন্ধু, অনেক বেশি করে কমেন্ট করতে থাকুন, চাইলে আপনি শেয়ারও করতে পারেন, যদিও আপনি লাইক করতে পারবেন একবারই তারপরও। সো আর এই মুহূর্তে আমি কথা বাড়াতে চাচ্ছি না, আমি চলে যেতে চাচ্ছি গুরু এতেশামের কাছে এবং তার মাধ্যমে আজকের অতিথি বন্ধুর কাছে।
আমিও চলে যেতে চাই আজকের যিনি হট সিটে বসেছেন, আজকের অতিথি বন্ধু তার কাছে। এবং তাকে আমার কেন দেখি মনে হচ্ছে যে একটা বিন্দাস, একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড এই টাইপ একটা ক্যারেক্টার, এই টাইপ একটা পার্সোনালিটি অলরেডি আমাদের হট সিটে বসেছেন। বয়স হয়তো খুব বেশি হবে না, কি যেন লেখা টি শার্ট একটু সোজা করে ধরলে হয়তো লেখাটা আমি পড়তে পারি, ওয়ান টু মেট। আচ্ছা, দেখা যাক এটার শানে নজুল শেষ পর্যন্ত কি গিয়ে দাঁড়ায়। এবং যিনি আমাদের হট সিটে বসেছেন তার বর্ণনায় আমি আগে ছোট্ট করে দিয়ে নিই, স্কাই জিন্স শু, অনেকটা এটা বুট শু বলা যেতে পারে, এবং সেই সাথে ইয়েলো একটা টি শার্ট যার উপরে দাবার ঘুটিগুলো আঁকা এবং সেখানে লেখা ওয়ান টু ম্যাট। এই হচ্ছে বিন্দাস লুকের আমাদের আজকের অতিথি বন্ধু। আপনার নামটা আমি একটু জানতে চাচ্ছিলাম।
এমডি নেহাল হাসনাইন।
একটু জি আরেকবার, মানে নেহালকে দেখে আমার কাছে মনে হচ্ছে যে নেহাল আর কালবৈশাখী ঝড়ের মধ্যে দারুণ একটা সম্পর্ক আছে। তো সেই নেহাল আমাদের আজকের অতিথি বন্ধু। নেহাল কেমন অনুভব করছেন? ভালো কিছু না, হট সিটে বসে খারাপ একটা কথা বলেন কেন মনে হচ্ছে যে এটা খারাপ কিছু হলো না? আমাদের উদ্দেশ্য করে বলুন, কারণ আমার কেন জানি মনে হচ্ছে যে আপনার সাহসী সাহস আছে কথা সত্য কথা বলার। খারাপ কিছু বলুন তো, লাভ গুরু নামে চিনে, বাট আমি বেসিক্যালি গুরু এতেশাম নামে পরিচিত। খারাপ কিছু বলেন তো এই স্টুডিও আমাদেরকে ঘিরে।
আসলে আমি কখনো এফএম রেডিও শুনতাম না, ঠিক আছে, আমার লাইফে একবার শুনছিলাম লাভ গুরু, একবারই লাইফে শুনছিলাম, আমার মা প্রায় শুনে। তো আমি এখন মার সাথে ঘুমাই, তো ওদিন ছোট বোন শুনছিল, শোনার পরপরই আমার কেন জানি মনে হলো যে আমি একটু শুনি, আমার ঘুম আসতেছে না, মাথা চিনচিন করে ব্যথা করতেছে, ওদিনই আমার ফার্স্ট শোনা।
এটাও তো খারাপ কিছু হলো না, একদম রক টাইপ কিছু শুনতে যাচ্ছিলাম, খারাপ একদম। কিছু একটা বলেন, শুনে তখন কি মনে হলো যে পান্ডিতি টাইপ কথাবার্তা বলে লাভগুরু, তাকে তার সম্বন্ধে নিঃসন্দেহে একটা নেগেটিভ রিঅ্যাকশন হয়েছিল, সেটা কি ছিল?
নেগেটিভ রিঅ্যাকশন বলতে আপনাদের কথাবার্তাগুলো মনে হলো কি রকম জানি,
বানানো টাইপ।
এবার আসল
মানে টানটুন দিয়ে নিয়ে আসছি আমি আর কি।
আচ্ছা,
মনে হচ্ছিল যে সবকিছু কেমন যেন বানানো বা প্ল্যানিং করা। আপনার সাথে কি প্ল্যানিং হয়েছে আজ আমাদের?
আমি
তো নাটের গুরু, প্ল্যান করলে তো আমি করবো,
করতে পারেন, কিন্তু আই ডোন্ট নো, আমি জানি না।
আপনার সাথে দেখা হয়েছে স্টুডিও ঢোকার আগে?
না।
স্টুডিওতে ঢুকে তো আমাকে দেখলেন নাকি? যাই হোক, আমরা চেষ্টা করি, এটা আসলে একেবারেই আনপ্লাগড, র, কোনো প্ল্যান্ড কোনো প্রোগ্রাম অ্যাকচুয়ালি হয় না। ইনফ্যাক্ট আমার সাথে গেস্টদের দেখাই হয় স্টুডিওতে হট সিটে বসার পরে, আপনি যেমন হট সিটে বসার পরেই কিন্তু আমাকে দেখলেন, এইরকমই আর কি। সো এখানে তারপর অনেকে মিথ্যা কথা বলতেই পারে, কারণ আমাদের কাছে কোনো
হট সিটে বসে দেখার পরে চিন্তা করলাম এটা কি ইমতিয়াজ ভাই?
তো এতে শাম, আচ্ছা আচ্ছা, আপনি দেখার পরে প্রেডিক্ট করতেছেন আর কি। হোয়াটএভার, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আনুষ্ঠানিকভাবে। নেহাল হাসনাইন, রাইট?
ইয়া,
ওকে। আমরা নেহাল হাসনাইনকে নিয়ে শুরু করছি তার জীবনের কথা। নেহাল, আপনি আপনার মতো করে শুরু করুন।
জীবনটা শুরু হয় হওয়ার পর থেকেই আমি দেখি যে আমার বাবা মা সেই বরিশাল ভোলা থেকে আমার জীবন শুরু। আমার দেশের বাড়ি কুমিল্লা দাউদকান্দি, থানা দাউদকান্দি। আমার বাবা সরকারি চাকরিজীবী, ওনার পানি উন্নয়ন বোর্ডে চাকরি করে। তার বদলতে আমার বাবা মা আমি থাকতাম গ্রামে। আমরা তো যখন গ্রামে থাকতাম, বাবা পানি উন্নয়ন বোর্ডে চাকরি পেয়েছে, সরকারি চাকরি, তখন আমি একটু দুষ্ট টাইপের ছিলাম। বাবা চিন্তা করলো যে ওকে নিয়ে চলে যাই, আমার কাছে নিয়ে যাই, ওকে পড়াশোনা করাবো। তো আমাকে নিয়ে যায় সেই বোলা তার কাছে, নিয়ে গিয়ে পড়াশোনা স্টার্ট করে। পরবর্তীতে একটা সময় বাবা মাকে আমার ছোট ভাই ছোট বোন ওদেরকে নিয়ে যায় বোলাতে। সেখানে প্রায় দশটা বছর শেষ করি আমরা বোলাতে, দশ বছর। ওখানে আমার এসএসসি কমপ্লিট করে, ওখান থেকে 2007 এ এসএসসি কমপ্লিট করি। এসএসসি কমপ্লিট করার পরে বাবা চিন্তা করে যে ঢাকাতে ওকে পড়াশোনা করাবো। তো বাবা আমাকে একা ঢাকা পাঠিয়ে দেয়। ঢাকাতে থাকার মানে আপন কেউ থাকলে সেটা হলো আমার বাবার বড় ভাই, আমার চাচা, জ্যাঠা বলে হয়। তো চিন্তা করলাম তার কাছে উঠি, তার কাছে আসি। আসার পরে ওখান থেকে ভর্তির জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করি। তো শাহিন কলেজে অ্যাপ্লাই করছি, মাইলস্টোন কলেজে অ্যাপ্লাই করছি। তো চিন্তা ভাবনা করে মাইলস্টোন কলেজে ভর্তি হয়ে যাই, সে 2007 এ ফার্স্ট। ভর্তি হওয়ার পরে মাঝে মাঝে ক্লাস করা স্টার্ট করলাম। তো ওই সময় আমার একটা চাচা, ওই চাচারই ছেলে টিপু করে নাম, ও আমার সাথে একই সাথে ভর্তি হয়। ও এসএসসি পাস করছে, আমি এসএসসি পাস করছি। ও ছিল কমার্সে, আমি ছিলাম সায়েন্সে। তো ও আর আমি সেই বাসা থেকে মাইলস্টোন কলেজে আসতাম, পড়াশোনা করতাম। তো আমার ফার্স্ট, আমি কখনো ভালোবাসা কাউকে ভালোবাসতে হবে বা ভালোবাসা পড়বো এরকম কখনো আসি নাই, কারণ দশটা বছর বাবার আওতায় ছিলাম। খুব দুষ্টামি করতাম বোলাতে যখন থাকতাম, তো খেলাধুলা করতাম, ক্রিকেট খেলতাম। তো
বাবা একটু ভালোভাবে দেখতো যে নেহালের চেহারার সাথে আমার কি একটু মিলটিল আছে নাকি। আসল চেহারা তো সামনে দেখা, তো ফেসবুক দেখে মিলাতে হবে।
ওকে, হালকা
বললাম আর হালকা শুরু করলি,
মেবি হাসিটা মনে হয়, ওনার হাসিটা কিন্তু অনেক সুন্দর।
আমার হাসিটা তো সুন্দর না, নেহালের সাথে চেহারার কোনো মিল নাই, তবে মনে হচ্ছে ক্যারেক্টারের কোনো মিল আছে কিনা দেখি তো সামনে দিকে। জি, তারপর
তো দুষ্টামি টুষ্টামি করতাম, বাবা প্রায় মারতো আমাকে। আমি লাইফে যা মার খাইছি, আমার মনে হয় যে এই পৃথিবীতে খুব কম মানুষ আছে
না, আমি আছি। আমাকে মারার পরে আমাকে ই করার জন্য, মালিশ করার জন্য আশপাশের মানুষজন চলে আসতো।
হ্যাঁ, আমার তো ঠিক এরকম
ছিল, আমার এরকম রেকর্ড ছিল
দেখা যেত।
ইনফ্যাক্ট আমি পেছনের বারান্দার মানে বাউন্ডারি ওয়াল পুরো ইট নড়ায় দিয়েছিলাম আর কি। আমি ঢোকা বাইর হওয়া সব ওদিক দিয়েই করতাম, মেন দরজা দিয়ে কখন আসতাম না।
আমি দেখা যেত দিনে পাঁচবার মার খেতাম, গোসল করতাম, গোসল করে আসতাম, দেখা যেত বাবা লাঠি নিয়ে অফিস থেকে আসতেছে। আবার একবার ভয়ে দরজা দিয়ে ঢুকতাম, ভয়ে করতাম, বাথরুমে গিয়ে পলাইতাম, বাথরুমে গিয়ে আটকে দিতাম, বাবা লাঠি নিয়ে আসতেছে। এসে দেখতাম যে বাবা দরজা বাইরে বেরিয়েছে, হঠাৎ দরজা ভেঙে ফেলছে। ভেঙে ফেলে ভিতরে গিয়ে কতক্ষণ মারছে, মারার পরে ওখানে কেঁদে 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 কেঁদে
লাঠি চলতো তো,
হ্যাঁ লাঠি
ঝাড়ু ঝাড়ু আমার লাঠি বড় বড় মোটা লাঠি
ঝাড়ু লাঠি জুতা এগুলো এভরিথিং চলতো আমার মধ্যে। তো বাবা আমাকে এখন অনেক ভালোবাসে। তো ও মারতো ওখানেই কান্না করা আরম্ভ করতাম, কান্না করতে করতে
একটু জোরে যাতে করে মারটা বেশি না হয়।
আচ্ছা, কান্না করতাম তো ওখানে দেখা যেত গোসল করে টরে ইয়েটি ফুলে যেত, ওগুলি দেখে দেখে আরো বেশি কান্না করতাম, করে বের হইতাম আবার স্বাভাবিক, ভুলে গেছি পিছনে কি মারছে টারছে। তো বারটাত খেতাম, খাওয়ার পরে দুপুরবেলা তো ঘুমাতে যাওয়ার কথা বাবার রুটিন অনুসারে, তো ঘুমাতে যেতাম, ঘুমাতে যেতে চিন্তা থাকতো যে দুপুরবেলা খেলতে যেতে হবে, ক্রিকেট খেলতে হবে, দেখতাম বাবা ঘুমাচ্ছে কিনা। বাবা ঘুমাইছে, দরজা ইয়ে করে চলে গেছি খেলতে। তো বাবা বিকালবেলা আবার অফিসে যেত, রাস্তাতে যেত আর দেখে দেখতো যে খেলতেছে, মার্ক করে রাখতো। পরে খেলে টেলে সন্ধ্যাবেলা আসতাম, ছোট ভাই নাস্তা আনতে চলে যেত বাবার কাছে, নাস্তা নিয়ে আসতো, নাস্তা রাস্তা করতাম, দেখতাম যে রাত্রেবেলা বাবা আসছে। পড়াশোনা তো তেমন একটা করতাম না, মানে একটু ফাঁকিবাজি করতাম পড়াশোনায়। তো বাবা আসতো, আসার পরে দেখতো যে পড়াশোনা করি কিনা। তো বাবা আসে টিভি দেখতো বাবার রুমে, তো চিন্তা থাকতো টিভি দেখার পড়াশোনা কি করে। তো একটু একটু মাঝে মাঝে যাইতাম, একটু পর পরে যাইতাম, তো বাবা মনটা জাগায় দিতাম। দেখ বাবা চলে আসতো যে ওনা দুপুরবেলা ঘুমাই নাই, তো অপরাধ করছে ইঁদুর, তো তোর পড়াশোনা নাই, তোর টিভি দেখতে আসো, দুপুরবেলা ঘুমাস নাই, এখন পড়স না, এটা বলে যা পড়তে যা। বলতাম যে বাবা ঘুম আসতেছে, এই দর তো আমাকে যে দুপুরবেলা ঘুমাতে বলছি, ঘুমাস নাই, খেলতে চলে গেছিস, এখন পড়তে বলতেছি, এখনই ঘুম চলে আসছে, এ আবার দিত একবার মায়ের। মায়ের দিয়ে এমন মায়ের দিত, অনেক মারত, মারার পরে হাত পা দেখা যেত টেবিলের সাথে, পায়ের সাথে বেঁধে রাখতো।
এখনো মনে হয় যে সেই রকম ব্যথা কোনোদিন লাগেনি, ভাইরাস আমাকে মানে সেই রকম
শরীরে ব্যথা লাগতো না, মনের ভিতরে মনে হচ্ছে এত মারে কেন,
এটা হতো বাট গায়ে কোনো ব্যথা লাগা ভাব হতো না, কিন্তু ফুলে যাচ্ছে এরকম হচ্ছে।
আমার দাদা ছিল, দাদা আমি আমার ছোট ভাই এক খাটে শুতাম, দেখা যেত দাদা মাঝে শুতো, কারণ ছোট ভাইয়ের সাথে আমি মারামারি করব, দাদা মাঝে শুতো। তো আমি অনেক দুষ্ট ছিলাম, দাদা একটু ঘুম লাগলে আমি আবার ওই পাশে চলে যেতাম, গিয়ে ওর সাথে ফাইসলামি করতাম। তো বাবা মা ঘুমাই গেছে মার খাওয়ার পরে, এটা তো আবার দুষ্টামি করতে 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 বলতাম তুই তো অনেক মজা নিতেছিস, আমার মারছে, এই বিভিন্ন কথা তো বলতাম, ওরে চিমটি দিতাম, এটা করতাম, ও আবার চিল্লান দিয়ে উঠতো, আম্মু আব্বু করে ডাক দিত, অনেকবার ডাকতো। ডাকার পরে বাবা বিরক্ত হয়ে আবার আসতো ওই রুম থেকে, এসে আবার মারতো,
লাস্ট কোর্স একদম কমপ্লিট,
আবার মারতো। মারার পরে আবার সকালে এভাবেই শুরু হতো, তাই এইট পর্যন্ত এভাবেই মায়ের খেয়েছি। নাইনের বছর হালকা একটু কমতি ছিল, নাইনের বছর উঠলাম, বৃত্তি পরীক্ষা দিলাম, বৃত্তি পাইলাম না, পাওয়ার কথা না, কারণ পড়াশোনা তো করিনি। নাইনের বছর উঠার পরে চিন্তা করলাম সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, খুব ভালো পড়াশোনা করতেছিলাম। আমাদের একটা টিচার ছিল নূর ইসলাম স্যার, করা আমার ফেভারিট টিচার, মানে ওনাকে এখনো মিয়ান এখন এই বাবু বাবা এখন বলা আছে, কয়েকদিন আগে আমি দুই তিন মাস আগে বলাতে বাবাকে দেখতে গেছিলাম, স্যারের সাথে দেখা হয়েছিল, স্যার আমাকে আইসক্রিম খাওয়াইছিল, স্যার দেখলে এখনো বলে যে তুই যে কত মারি খাইছিস, স্যারকে আমি গিয়ে বলতাম স্যার আমাকে আজকে এতবার মারছে। স্যার অনেক মানে এত চরম একটা টিচার, আমার লাইফের মানে এরকম টিচার আমি দেখি নাই কখনো, মানে এইভাবে ভিতরে গেতে থাকে কারণ বা এইভাবে কোন একটা জিনিস বুঝাইতে পারে। তো আমি ইংলিশে কখনই ভালো ছিলাম না, আমি ম্যাথমেটিক্যাল ফিজিক্স কেমিস্ট্রি খুব ভালো বুঝতাম, স্যার এটার টিচার ছিল সায়েন্সের, স্যারকে গিয়ে বলতাম। তো ওই সময় পড়াশোনাটা একটু সিরিয়াসলি শুরু করছি, করার পর বাবা একটু মারামারি কম করতো, তো পড়াশোনা করতে করতে নাইনের বছর শেষ করবো, ওই সময় আবার একটু মাথার ভিতরে একটু বড় বড় ভাব চলে আসছে, মেয়েটে দেখতাম, এই বিভিন্ন কিছু ফ্রেন্ড সার্কেল জোগাড় হয়েছে, সাইকেল কিনে দিছে বাবা একটা নাইনের বছরে, ফার্স্ট আমার সাইকেলের নাম ছিল টিপিজি, এই সাইকেলটা এখনো আছে, নাইনের বছর কিনে দিছিল। আমার পাশের বাসার আব্বুর সাথে কলিক আর কি, আব্বুর কলিগ ওনার ছেলে আমার কাছ থেকে কিনে নিয়েছিল ওই সাইকেলটা, এবার গিয়ে দেখে আসছি সাইকেলটা। তো বাবা যখন যখন সাইকেল কিনে দিছে তখন আর একটু দুষ্টামি একটু মাত্রা একটু বাইরের দিকে বেড়ে গেছিল, বাসার দিকে না একটু বাইরের দিকে বেড়ে গেছিল। তো বাবার কাছে বিভিন্ন সময় নলেজ আসতো, এই গ্যাসের ডাব চুরি করে খেতাম, তারপর এরে মারতাম, এটা করতাম সেটা করতাম, বাবার কাছে বিভিন্ন সময় ইয়ে আসতো, খেলতে গেলে এর সাথে ঝগড়া করতাম বাবার সাথে, এগুলি আসতো। তখন ইন্টারনালি ঝামেলা হচ্ছিল না, ওগুলির কারণে আবার মার আরম্ভ হয়েছিল। হওয়ার পরে টেনের বছর বাবা চিন্তা করলো ওকে তো আর বাসায় রাখা যাবে না, পড়াশোনা করবে না, ওই নূর ইসলাম স্যারের বাসায় আমাকে দিয়ে দিল পড়াশোনা করার জন্য, স্যারের বাসায় রেখে পড়াশোনা করাবে। পরে একটা খাট কিনে দিল, একটা টেবিল কিনে দিল, স্যারের বাসায় আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে ফিল করছি যে আসলে বাবা মা কি জিনিস। আমি প্রতিদিন কান্না করতাম ওই বাসার পাশে, দূরে না বাসা, বাবা মা কি জিনিস ওদিন অনেক ফিল করছি বাবা মাকে, আসলে কতটা কষ্ট বাবা মার কাছে, বাবা মার কাছে থেকে মায়ের খেতাম, তখন মনে হতো যে বাবা মা কেন মারে কেন মারে, বাবা মা খারাপ, ছোট ছিলাম তখন চিন্তা করতাম। কিন্তু যেদিন স্যারের বাসে চলে গেছি, আমার স্যারে পড়তে বসাইছে, আমি পড়ি আর কান্না করি, আর আমার মা দেখতে আসছে আমাকে, মা স্যারের সাথে কথা বলে, মার কণ্ঠগুলি আমার ভিতরে এখনো বাজে, মা কথা বলতেছে আর আমি কান্না করতেছি আর পড়তেছি, বাংলা পড়তেছিলাম, কি পড়তেছে আমি জানি না, বাট স্যার কি শোনাচ্ছে যে আমি পড়তেছি। তো এভাবে টিনের বছর আস্তে 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 শেষ হলো। হওয়ার পরে যখন আবার চলে আসলাম ঢাকাতে, বাবা পাঠিয়ে দিল, পাঠানোর পরে চাচার বাসায় উঠলাম। উঠার পরে আমার সব কাহিনী জানতো আমার চাচাতো ভাই টিপু, ওর কাছে আমি অনেক পাক নিতাম যে আমি তো অনেক প্রেম করছি কিন্তু আসলে কোনো প্রেম টেম কিছুই করিনি তখন, বাট একটা মেয়েকে পছন্দ করতাম বলা থাকতে, পছন্দ করতাম মানে ওই বয়সে যেটা হয় আর কি, তিস্তা করে নাম।
কি নাম?
তিস্তা,
নদীর নামে নাম।
হ্যাঁ, আমার আমার যে স্কুলে পড়তাম ওই স্কুলের ম্যাডামের ভাইয়ের মেয়ে, আর ম্যাডামের ছেলে পড়তো আমার সাথে।
কোন ক্লাসে প্রেম এটা?
তখন এইট। দুষ্টু ছিলাম, খুব দুষ্টু ছিলাম।
দেখতে কেমন?
আমার বাবা বলে প্রায় বলতো পূর্ণিমার মতো লাগে।
কোন পূর্ণিমা?
নায়িকা পূর্ণিমা।
আমি তো চাঁদের কথা চিন্তা করলাম
না, বাবা বলতো, বাবারটা বললাম জানি না কিরকম, না চাঁদের মতো না, অবশ্যই না, বাবা বলতো পূর্ণিমার মতো লাগে। তো তখন চিন্তা করতাম কেন, আমার একটা ফ্রেন্ড ছিল সাইড করে নাম, ও প্রেম করতো, আরো কিছু ফ্রেন্ড সার্কেল আছে তারা রিলেশন করছে, কিন্তু আমি তো পারি না, আমি করিনি, কারণ আমি দুষ্ট ছিলাম।
তিস্তাকে দেখা কোন মুহূর্তের কথাটা খুব বেশি মনে আছে?
মনে নেই, কারণ ওটা আসলে ভালোবাসা বলা যাবে না, ওটাকে বলা হয় যে আমার ফ্রেন্ড সার্কেল করতেছে আমারও তো একটা করা দরকার, এটাই এটাই মনে হয় আমার এখন, কারণ ওটাকে ভালোবাসা বলা যায় না।
তো অবশ্যই শৈশবের দেখা অনেক সুন্দরতম একটা।
হ্যাঁ, তো ওকে আমি একটা ক্যাসেট দিছিলাম, ও প্রিয়া তুমি করতে, সরি নদীর বুকে চাঁদ, আয়েব বাচ্চুর, ওই ক্যাসেটটা দিয়ে বৃত্তি পরীক্ষার, এটার বৃত্তি পরীক্ষার আগের দিন, আগের দুই দিন আগে বৃত্তি পরীক্ষার, ক্যাসেট দিয়ে ও লাল শাক করতেছিল, আমি দিয়ে চলে আসছি দূর দিয়ে। তো রাতে বেলা এগুলি গুছাগুলি দেখতেছিল ও আর ওই আমার ফ্রেন্ডটা, পর ওর ওই ফ্রেন্ডটা রামু দেখে ফেলছে, দেখে ফেলে আমার বাবার কাছে বিচার নিয়ে আসছিল।
তিস্তার সাথে সম্পর্ক তো ডেভেলপ করেনি তাই তো? তাহলে আমরা ওদিকে আর না যাই, বরং ঢাকায় চলে আসি।
আচ্ছা, তো ঢাকা আসার পরে এগুলি বলতাম বিভিন্ন কাহিনীটাই নিয়ে আমার
টিপুর সাথে,
টিপুর সাথে বলতাম, অনেক কিছু ছিল মিথ্যা আমার, বাট কিছু কিছু সত্যি ছিল, আবার কিছু কিছু মিথ্যা ছিল, বলে নিজেকে অনেক ইয়ে করতাম যে আমি তো প্রেম করে আসছি, তুই তো ঢাকায় থাকস, তুই কি করছিস, ও বলতো। এই বিভিন্ন সময় কথা টথা হতো। তো পাশের বাসা ছিল আমার আজকের যে ভালোবাসা, ও ছিল একদম পাশে, মানে ওদের জানলা খুললে ওকে দেখা যায়, ওদের বাসা ছিল এরকম। তো দেখতাম ছোটখাটো, তখন পরে কত সেভেনে পরে, সেভেনে তো তেমন একটা বড় না, দেখতাম আমি তখন, আমার চোখে একটু সমস্যা ছিল তখন, আমি যখন কিছুদিন আগে আমি চোখের অপারেশন করানোর পরে চোখের ইয়েটা চলে গেছিল, সমস্যাটা। তো তখন চশমা পড়তাম, ও দেখতো, তাই দেখতাম যে আমাদের চাচার বাসার সামনে এসে ও খেলাধুলা করতো। তা আমি তো চিন্তা করতাম আমি তো বড়, তো ছোট পিচ্ছি মানুষ কি কথা বলবো। ও দেখতাম প্রায় আমার দিকে তাকায় থাকতো, এটা করতো সেটা করতো। তো টিপু আর আমি একটু দূর থেকে, কাছে না দূর থেকে, অন্য জায়গায় গেলে কথা বলতাম ওরে নিয়ে। তো সুন্দরী দেখতে, নাম কি জিজ্ঞাসা করতাম, ওর বাবা কি করে, ওরও কয় বা। এবং ফার্স্ট কথা বলার পরে ওকে আমি একদিন হলুদ একটা জামাতে, ও আমার চাচার বাসার সামনে দাঁড়াইছিল, হলুদ জামাটা ছিল, আর ওর একটা ছোট বোন ছিল একদম ছোট, ওইটা দুষ্টামি করতো আমার সাথে, তো দাঁড়াইছিল। ও তখন ছোট, তেমন একটা বড় না। তো আমি ওর দিকে অনেকক্ষণ তাকায় থাকার পরে টিপুকে বললাম যে মেয়েটা কি, তো বলতেছে যে এটা তো ওই আঙ্কেলের মেয়ে। তো আমি বললাম ও আচ্ছা। তো বলল কি প্রেম করবি নাকি, ভাল লাগে? আমি কেন না ভাল লাগবে, কেন ভালো লাগে না, বাট মনটা কেন জানি মানে চেহারাটা ভালোই লাগতেছিল, মনটা বলতেছিল। তো ওর সাথে পার্টনারের জন্য চিন্তা করলাম, তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতো ওকে নিয়ে। তো একদিন আমি বললাম যে একটা সত্যি কথা বলি, বলতেছে বল, কি ওরে না আমার ভালো লাগে, তুই পারবি ওরে প্রপোজ করে দিতে? এটা কোনো ব্যাপার নাকি, তো আমার পাশে পাশে থাকে, মাঝে মাঝে কথা টথা হয়, বায়া করে ডাকে।
এটা কতদিন মধ্যে এই অনুভূতিটা আসলো যে আমি তোকে পছন্দ করতেছি? ভেতরে ভেতরে
ভিতরে ভিতরে যখনই আমি নামাজ পড়তে যাইতাম, ওর গেটের সামনে এসে দাঁড়ায় থাকতো, ও দেখতাম আমার দিকে তাকিয়ে রয়েছে, বাট আমি আর চোখে দেখতাম ওকে, দেখে আমি চলে যেতাম নামাজ পড়তে। আবার যখন আসতাম ও দেখতাম দাঁড়ায় থাকতো। ঠিক আছে, ওর একটা বান্ধবী ছিল, কি নাম, নামটা ঠিক সঠিক জানা নেই, ওই বান্ধবীটারও সবসময় দাঁড়ায় থাকতো। আমি যখনই বাড়ি যেতাম ওকে দেখতাম, আবার যখনই আমি নামাজ পড়তে ভিতরে ঢুকতাম তখন দেখতাম, বা স্কুল কলেজে যেতাম তখন ওকে দেখতাম।
দুইজনে দেখতো?
হ্যাঁ দুজনেই দেখতো, ওরা দুজনেই দেখতো আমাকে, দুজনে দেখতো বলতে ও বেসিক্যালি ওকে বলতো যে টিপুর একটা চাচাতো ভাই আসছে দেখ। হয়তো ভাই এখন পরবর্তীতে সম্পর্ক যখন হয়েছে তখন বলছি কথাগুলি ওর সাথে, তখন হয়তো এগুলি বলতো। আমি আসা যাওয়া করতাম, পরে টিপুকে বললাম যে মেয়েটা তো ভালোই লাগে আমার কাছে, বলতেছে প্রেম করবি? তো একদিন রাত্রেবেলা বসে রয়েছি, ও আর আমি কলম দিয়ে মারামারি করতেছি, করার পরে আমাকে এই জায়গাটা কোন জায়গায় যেন একটা গুঁতে দিছি টিপু, দেওয়ার পরে আমি অনেক কান্না করছি, কান্না করার পর আমি একটু সফট হয়ে গেছি, ও আমাকে বুঝাইছে, বোঝানোর পরে আমি সুযোগে সদ্ব্যবহার করে ফেলছি, বলছি যে ওকে তো আমার ভালো লাগে, ও আমাকে মারছিল ওতে, মারার পর আমি বলে ফেলছি যে ওটা তো আমার ভালো লাগে, পারবি ওটা বলতে? এটা কোনো ব্যাপারই না, আমি তো তাহলে বাজি ধর।
मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है, मेरे सामने वाली खिड़की में एक।
This track was downloaded from fusionbd.com.
तो ओके बोललाम, बोलार पर बोललो जे कोनो ब्यापारी ना, आमाके तो बाजी दोर, तुई पारले तोर एटा खावाबो। এটা হলো যে আমার ইন্টেনশনটা ছিল ওটা দিয়ে বলাবো, যেভাবেই হোক ও যদি বাজি ধরার কথা বলি তাহলে তো হয়তো বা বলতে পারে, এটা আমার বিশ্বাস ছিল। তো বললো হ্যাঁ বাজি, ও বাজি ধরলো, আমি বললাম যে তুই যা চাস তাই দিব। তো ও চিন্তা করছে, কি চিন্তা করছে জানি না, আমি বলছি তুই যা খাইতে চাস তা খাওয়াবো, আচ্ছা ঠিক আছে। তো ও ফার্স্ট আমার মোবাইল নাম্বারটা একটা কাগজে লিখে, ওদের বাসার থেকে আর একটু বাসার একটা গেট আছে, তখন গেটটা ছিল না, একটু ফাঁক ছিল একটা জায়গা, ওই জায়গাটা রেখে ওকে ইশারা দিছে যে একটা কাগজ দিয়ে আস, কাগজটা দিয়ে ও চলে গেছে, পরবর্তী ওই টিপু দিয়ে আসছে, আমি ছিলাম না, পরবর্তীটা নিয়ে গেছে। আমি আবার ওদের বাসার জানলা থেকে দেখতেছি ও কি করতেছে, আমাকে আবার দেখা যায় না, ও দেখতে পারবে না আমাকে, বাট আমি দেখতে পাচ্ছি ওকে, আমি দেখতেছি। দেখার পরে দেখলাম যে ওই কাগজটা নিয়ে আসলো, আসার পরে দেখলো ও অনেক খুশি হাসতেছে, পরে এক বান্ধবী আরেক বান্ধবী বলতেছে যে আমার এখন পরবর্তীতে ও বলছে যে আমি চিন্তা করছি যে তুমি অনেক ভাব নিয়ে থাকো, তুমি আমার দিকে তাকাও না, এটা করো না, কিন্তু তুমি আমাকে প্রপোজ করবা এটা আমার বিশ্বাস হয় নাই, পরবর্তীতে আমাকে বলছে এই কথাটা। তো তো পরবর্তীতে যখন ওকে আমি এটা দিছি, তারপর ও অনেক খুশি। পরবর্তীতে আমি টিপু আবার ইনফরমেশন বললাম, টিপু আবার যা, কি রেজাল্ট জানতে চাই। টিপু গেছে, যাওয়ার পরে ও কিছু বলে নাই। পরে আমি বললাম যে নাম্বারটা নিয়ে আস, ওর নাম্বারটা। ওর তো তখন মোবাইল চালানো ওর মার নাম্বার, এখনো নাম্বারটা আমার মনে আছে, গেঁথে আছে। ওই সিমটা এখন বন্ধ। পরে ওই নাম্বারটা ও দিছে টিপুর কাছে, দিছে আর রাতে সন্ধ্যাবেলা ওই নাম্বারে ফোন দিছে। ফোন দেওয়ার পরে তখন কিন্তু ওর সাথে ও আর ওই এই ব্যাপারগুলি ওর বান্ধবী যেটা ওটা ওটাকে জানায় নাই, ওর ছোট বোন যেটা ছিল ওইটার সাথে দেখে ফোন দিছে। আমি ফোন দিছি, কথা বললাম, জিজ্ঞাসা করলাম কি জানাইলে না। পরে আমাকে বলল কি জানাবো, ও একটু ভাব টাব নিল। বাট নাম্বার যেহেতু দিছে আমার বিশ্বাস ছিল যে এটা হবে। তো ওই দিন বেশি কিছু বলি নাই, ওই দিন আর রেজাল্টটা জানি নাই, না না সরি, ওই দিন রেজাল্টটা জানছি। ওই দিন আমি বলছি যে আমাকে বলতে হবে যে কি একটা রেজাল্ট দিতে হবে, হ্যাঁ অথবা না। তো লজ্জা লজ্জা পেয়ে মানে বলবে কি বলবে না এরকম একটা সিচুয়েশন, বাট মনে হচ্ছিল যে বলবে হ্যাঁ কথাটা। তো পরবর্তীতে হ্যাঁ বলে নাই, কিছু বলে না, আপনি বুঝতে পারেন না এটা বলে। আমি কিছু আমি বুঝতে পারছি কি হয়েছে কিন্তু, বাট আমাকে আই লাভ ইউ বলতে হবে। পরে ও আমাকে ওদিন বলে নাই আই লাভ ইউ শব্দটা, বলে এখন রাখি বাসায় প্রবলেম, মা আসতেছে বলে রেখে দিস। এর পরের দিন আবার ফোন, দিনের পর ফোন দিছি, ও তো রিসিভ করে না রিসিভ করে না। কলেজে গিয়ে ফোন দিছি, রিসিভ করে না। পরে কলেজ থেকে আসছি, আসার পরে ওকে ইশারা দিয়ে এটি বুঝাইছি যে মোবাইলটা আনো, তারপর কথা বললো। ও মোবাইলটা যেভাবে ব্যবস্থা করছে আবার আমি ফোন দিছি। ফোন দেওয়ার পরে ওর কাছে জিজ্ঞাসা করলাম, ও আমাকে আই লাভ ইউ বললো ওদিন ফার্স্ট, ওদিন থেকে শুরু।
কেমন ও ফিলিংস ছিল আই লাভ ইউ এই কথাটি শোনার পর?
ফার্স্ট লাভ,
হ্যাঁ
আমার লাইফের, এবং কি কেউ অ্যাকসেপ্ট করছে এটা ফার্স্ট।
ফিলটা কেমন ছিল আই লাভ ইউ শোনার পর?
অন্যরকম,
মানে কি রকম?
এটা আসলে
আউট অফ দ্য ওয়ার্ল্ড,
আউট অফ দ্য ওয়ার্ল্ড ভাষা প্রকাশ করা।
আই লাভ ইউ এর ভিতরে কি আছে রে ভাই? আমি তোমাকে পছন্দ করি বললেও দেখি মন ভরে না মানুষের।
এটা
তুমি অনেকটা আমার মিষ্টি চমচমের মতো, এরকম বললেও ভালো লাগে না। তুমি অনেক সুন্দর, অনেক দারুণ, কোনো কিছুতে মন ভরে না, বাট আমি তোমাকে ভালোবাসি বললেই অন্য এক উন্মাদনা। কারণটা কি আছে এই তিনটা শব্দের ভিতরে?
আসলে সত্যি কথা, ও আমাকে যখনই
চোখ বন্ধ করেন তো চোখ বন্ধ করেন, মানুষ বলে যে টেলিপ্যাথির মাধ্যমে নাকি স্থাম করে চলে যাওয়া যায় পেছনে কিছুক্ষণের জন্য, নস্টেল যেখন নেহাল হাসনাইন চলেন চলে যায় পেছনে, ওই দেখুন আপনার জানলার সামনে থাকে ওই মেয়েটি যাকে হলুদ পোশাকে সবচেয়ে বেশি সুন্দর দেখিয়েছিল, ওই দেখুন আপনি মসজিদের জন্য যাচ্ছেন কিন্তু আপনার সমস্ত আগ্রহ ফিরে আসছে তাকে দেখবার জন্য, ঠিক দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে কিনা, জানলাটা একটু পর্দা সরিয়ে দিয়ে আপনাকে দেখছে কিনা। নামাজ থেকে ফিরে আসার পরে সমস্ত মনোযোগ আপনার ওইখানে, সে আপনাকে খেয়াল করছে কিনা। এই দেখুন মিচকি করে হাসি দিল শুধু আপনার জন্য, এই দেখুন একজন মানুষ আস্তে করে আলতো করে আপনার কানে কানে বলে গেল নেহাল আই লাভ ইউ। Nehal, open your eyes. Feel good about chin. Feel good about chin. ওই মিষ্টি মুখটা, ওই চেহারাটাকে একদম স্পষ্ট ভাসছিল তখন, সত্যি যাওয়া যায় এক সেকেন্ডে ওই ভালোবাসার জায়গাটাতে, যেতে পেরেছিলেন এখন 100%? দেখতে পাচ্ছিলেন
একদম ছোট্ট শিশুমু,
ছোট্ট মুখটা একদম, আপনি এখন একদম মানে এক্সপিরিয়েন্স করলেন একদম
একদম, বিশ্বাস করুন।
হ্যাঁ অবশ্যই বিশ্বাস করছি, নিজের প্রেম নিয়ে নিজের ভালোবাসা নিয়ে কি মিথ্যা কথা বলবে না, এবং সে আপনার প্রথম প্রেম, ছোটবেলার সে প্রেম, এক লহমায় চলে গেলেন না?
আমি সত্যি চোখটা বন্ধ করার সাথে সাথে চিন্তা, আমি মানে হাঁটতেছিলাম, নামাজ পড়তে যাচ্ছিলাম, আর চোখে আমার দিকে তাকায় আছে, গ্লাসের চোখ দিয়ে এমনি তাকায়, আমি আবার সোজা ভাব
দিলাম। তখন তো গ্লাস পড়তেন চোখের সমস্যার জন্য, দেন আর যখন কানে কানে বললো নেহাল আই লাভ ইউ,
ফিলিংসটা টিপু আমার সামনে ছিল তো ওকে তো বোঝানো যাবে না,
এই বেটা দুনিয়ার ফটকা সবসময় ঝামেলা করে,
বোঝানো যাবে না যে আমি
রং এন্ট্রি মারে মাঝে মাঝে আর কি,
বোঝানো যাবে না যে আমি ওকে এতটা ভালোবাসি, ওর সাথে একটু ভাব দিলাম তো ভালোবাসবি আমাকে, আমি তো এরকমই।
সত্যি যাওয়া যায় না,
সত্যি যাওয়া যায়
কি স্পিরিচুয়াল ব্যাপার চিন্তা করতে পারিস, কেন ভালোবাসা নিয়ে এত কথা হবে না, কেন প্রেম নিয়ে এত কাব্য লেখা হবে না, কেন প্রেম পৃথিবীর মধ্যে সবচাইতে ব্লেসিং একটা অনুভূতি হবে না। 25 বছর বয়সী নেহাল হাসান আমাদের সামনে উপস্থিত হট সিটে, দেখ একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে চলে গেল সেই মুহূর্তে, এবং সে বলল, সে অ্যাকনলেজ করল যে আমি পুরো মাত্রায় অনুভব করতে পারছিলাম। আর কি কি অনুভব হচ্ছিল নেহাল একটু শুনি, শুনে আমরা একটু মজা পাই, অনেকে যারা আমরা প্রেম কপালে জুটে নিতে ভাই তারা একটু সে, হ্যাঁ এক্সপিরিয়েন্সটা কি ছিল চোখ বন্ধ করার পর?
আরেকটা জিনিস দেখছিলাম,
হ্যাঁ এখন এখন যেটা দেখলেন আপনি মনের চোখে, জি
ফার্স্ট আমার এই কথাটা সারাটা জীবন মনে থাকবে, এই জিনিসটা আমি যখনই চোখ বন্ধ করি তখনই চলে আসে। ও গোসল করে বের হয়েছে, ওর পরে ওর বাসায় কেউ নাই, ওর ছোট বোনটা, ওর ছোট বোনটা ও আর ছোট ভাইটা বসে আছে ওর রুমে। আমি ওকে একটু দেখবো বলে জানলা দিয়ে জানলাটা খুলছি, খোলার পরে ওকে বললাম যে আমি একটু আসি তোমাদের বাসায়, তোমার সাথে একটা কথা বলবো সামনে থেকে। ও প্রথম নাক বললো যে না সম্ভব না, কেউ দেখে ফেললে ঝামেলা হবে, বললাম না একটু আসি। পরে ও আমার কথাটা ফালাইতে পারলো না, ও বললো আচ্ছা ঠিক আছে আসো। আমি আসলাম, আসার পরে ওর পড়ার টেবিলে বসে চুলগুলি ইয়ে করতেছে, পানি পড়তেছে চুল দিয়ে, আমি সোফায় বসলাম, বসে আমি দেখতেছি যে ও কি করতেছে, আমি তাকাইছিলাম ওর, ও পিছন দিয়ে রয়েছে আমার, আমি ওর দিকে তাকাই রয়েছি, আর ওর ছোট ভাই বোন গুলি দুষ্টামি করতেছে আমার সাথে, আমি ওর সাথে দুষ্টামি করতেছি বাট আমার চোখটা হলো ওর ওর চুলের দিকে।
ছোট ছোট ব্যাপারগুলো এত স্পেশাল মনে হয় কেন? এই যে চুল, চুলের ওখান থেকে বিন্দু বিন্দু হয়ে পানি হয়ে ঝরে পড়তেছে, ইভেন তার পিঠের উপরে যে জামাটা একটু ভিজে ভিজে যাচ্ছে, মানে আমিও ছিলাম নাকি ওইখানে, দ্যাটস ওয়াই আই এম হিয়ার, বিগে গুরু এতেছাম, কারণ আমি আপনার চোখ মুখের ব্যক্তির ভেতর দিয়ে ওই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করতেছে যে আমার এই ভাইটা আমার এই বন্ধুটা কেমন ছিল তখন, হ্যাঁ কেমন না ওই অনুভূতি গুলো, আর একটা স্মেল, হ্যাঁ এটাও ঠিক বলে ফেলেছে নাকি, আমরা উপলক্ষ হয়ে যাই মানুষের জন্য, এবং এরকম একজন শ্রোতা পাইছি এটাও বলেন, কারণ আপনার সাথে তো আমি একদম জায়গায় চলে যাচ্ছি, রীতিমত স্মেলের কথা, তারপরে ওই জামায় হালকা করে ভিজে ওঠা চুলের ওই সে ওইটা আর কি,
পরবর্তীতে আমি আর
কিন্তু এই দৃশ্যগুলো অনেক পবিত্র, এটা একটা অসম্ভব ব্যাপার। হ্যাঁ তারপর
আমার কেন জানি আমার হাতটা মানে ওর দিকে যাইতে চাচ্ছে, আমি বারবার ওদের সাথে দুষ্টামি করতেছি, এটা
তো বরাবরই হাতের প্রবলেম।
পরবর্তীতে আমি যেভাবে হোক ওর আমি চুল ধরে টান দিয়েছি, মানে ও দাঁড়ায় ছিল আমি চুল ধরে এইভাবে টান দিছি, টান দেওয়া
না চাইতে,
হ্যাঁ
ইদানিং গেলে কিছু সিনেমা দেখিস না, বেশ অক্ষয়ের একটা সিনেমা আছে চুটকি কাটে, মানে থামতে না পাইরা ওই জায়গায় গিয়ে চুটকি কাটে আর কি, কোমর অর সামথিং এই জায়গাতে, কি একটা হিন্দি সিনেমায় দেখলাম
যে জায়গাতে পানিটা পড়তেছিল চলে ঠিক সেই জায়গায় আমি দূরে,
কিন্তু আপনি তো চাচ্ছেন না যে হাতটা যায়,
আমি কিন্তু ওদের সাথে দুষ্টামি করতেছি কারণ ছোট ভাই
এবং হাতটা যায় সেটাও আপনি চান না, বাট চলে গেছে আজ
ওই স্মৃতিটা এখন মনে পড়লো আর কি, এটা আমার সবসময় মনে পড়ে এই স্মৃতিটা ওর সাথে। তো এগুলি অনেক আরো দেখা যেত যে মাঝে মাঝে আমার চাচার বাসায় আমি দু মাস ছিলাম।
আপনার ভালোবাসা মানুষটার নাম কি, মানে কি নামে ডাকতেন তাকে সেটা বললেও হবে?
সুমু নামে,
এটা আপনার দেয়া নাম?
ইয়াল্লাহ, আমাকে তো আদর করে সুমু বলে ডাকে অনেকে,
সুমুর নখের কালার কি সেটা আপনার মনে আছে মোস্ট প্রবাবলি? আচ্ছা আরো বলেন।
পরবর্তীতে দুই মাস ছিলাম আমি ওদের বাসায়। তো এই স্মৃতিগুলি আসলে অনেক জড়িত, তো দুই মাসে কিন্তু প্রত্যেকটা সেকেন্ড আমার মনে হতো প্রত্যেকটা হাজার বছরের মতো, এত ভালো লাগতো প্রত্যেকটা সময়। আমি কলেজে যাইতাম, মনটা পড়ে থাকতো এখানে যে কখন যাব, ও আমার একটু আড়াল করে আমাকে দেখবে, আমি একটু আড়াল করে দেখব। বাট আমি কলেজে যাইতাম সকালবেলা টিপুর, আমি সারাক্ষণে ওর কথাই বলতে বলতে যেতাম টিপুর কাছে। আবার কলেজ ছুটি হতো, আমাদের মাইলস্টোন কিন্তু অনেক রেস্ট্রিক্টেড, কলেজ থেকে একবার ঢুকলে আর বের হওয়া যায় না, ক্লাসে একবার বেঞ্চে বসলে কিন্তু আর বের হওয়া যায় না, খুব রেস্ট্রিক্টেড টিচাররা ছিল। এক টিচার ভিতরে ঢুকতো, দেখা যেত এই টিচার বের হইতে আরেক টিচার দরজায় এসে দাঁড়ায় থাকতো, কোনো ইয়ে ছিল না। তো আবার যেতাম চাচার বাসায়, গিয়ে আবার ওর সাথে স্মৃতিগুলি আরম্ভ। ও আমাকে একটু দেখতে আসতো, ও খেলার ছলনা করে আমার সামনে দিয়ে ঘুরাঘুরি করতো, ওর ছোট বোনকে নিয়ে দুষ্টামি করতো,
কিরকম কথা বলতো শুনিয়ে শুনিয়ে
বলতো,
তাকে তো দেখলাম এমন একটা ড্রেস পরেছে, এরকম নাকি?
না, এরকম কখনো আমাকে শুনিয়ে কোনো কথা বলে নাই, বাট চোখের ইশারায় আমাকে অনেক কিছু বোঝাতো, যে আমার দিকে তাকায় থাকতো, আমিও তাকাইতাম। আমি টিপুর সাথে কথা বলতাম, বাট চোখ থাকতো ওর দিকে। ওর ছোট বোনের সাথে কথা বলতো, ওর চোখ থাকতো আমার দিকে। দুজন দুজন দিকে তাকায় থাকতাম, প্রায় দেখতাম, হাসতাম। ও খেলার ছলনায় আমার আমাকে দেখতে আসতো প্রায়। তো একদিন দেখছিলাম ওদের বাসার ভিতরে ও খেলতেছে, ছিবুড়ি আছে না, ছিবুড়ি
ছিবুড়ি ছিবুড়ি, হ্যাঁ,
খেলতেছে। আমি ওদের টিপুদের বাসায় দুইটা রুম, টিপু যে রুমে শোয় ওই রুমের গ্লাস দিয়ে ওকে দেখা যায়, ঠিক আছে। আরেকটা রুম আছে, ওই রুমের জানলা খুললে ওর যে খেলাধুলা করে ওটা দেখা যায়। তো ওই রুমে একটা সোফা ছিল, আমি ওখানে বসে থাকতাম। ও যখন বিকালবেলা খেলতো ওখানে বসে থাকতাম, ছিবুড়ি খেলতো ওর বোন, ওই বান্ধবীটা। ওই বান্ধবীকে পরবর্তীতে ও বলছে আমার কথা, তো ওই বান্ধবীকে এইভাবেই বলছে যে আমি কখনো কল্পনা করি নাই এই দেমাগি ছেলেটা আমাকে প্রপোজ করবে, ও কখনো এই ব্যাপারটা চিন্তাও করেনি। তো এইভাবে অনেক মজার ঘটনা আছে এখানে। একটা সময় আমার বাবা চিন্তা করলো যে চাচার বাসায় থেকে পড়াশোনাটা খুব একটু ঝামেলা, তাদেরকে তো ঝামেলা করতেছেন, তুমি হোস্টেলে চলে যাও, মাইলস্টোন হোস্টেলে। দুই মাস পরে মাইলস্টোন হোস্টেলে চলে গেলাম। মাইলস্টোন হোস্টেলে মোবাইল চালাইতে দিত না, মোবাইল চালাইতে দিত না, মৌজার ভিতরে মোবাইল রেখে, মৌজার ভিতরে মোবাইল রেখে কারেন্টের যে ইয়ে আছে না, এই যে সুইচ, এই সুইচ ইয়ে দিয়ে খুলতাম, খুলে এই সুইচের ভিতরে মোবাইল রাখতাম, রেখে রাত্র যখন হইতো তখন ওর সাথে একটু কথা বলতাম। ওই ওর আম্মুর নাম্বার, ওর আম্মুর নাম্বার, ওর এতটা বাজে ফোন দিব বা এটা একটা হয়ে গেছিল।
কি ধরনের কথা হতো,
কি ধরনের কথা হতো, কেমন আছো, কি করো, খাওয়া দাওয়া করো, তুমি হোস্টেলে কি কষ্ট হয় তোমার, আমাকে বলতো যে এখানে তুই এখান থেকে চলে গেলা, এটা কি ঠিক করলা। যেদিন আমি ওদের বাসা থেকে চলে আসতেছিলাম, আমার এখনো মনে আছে, আমি নীল একটা শার্ট পরেছিলাম পাতা কালারের, আর সরি সবুজ একটা পাতা কালারের শার্ট পরেছিলাম, আমার ফেভারিট একটা শার্ট ছিল এটা, ওকে বলছি আমি শার্টটা আমার অনেক ফেভারিট। আর একটা প্যান্ট পরেছিলাম, একটা ক্যাশ পরেছিলাম, ইন করেছিলাম, রিস্কাই করে আমার ব্রিফকেস তারপর সবকিছু নিয়ে চলে আসতেছি। ওই জানলার ওই গেটের সামনে দাঁড়ায় ছিল আমি যতক্ষণ পর্যন্ত দেখা যায় আমাকে। আমি আমি দেখছি, মানে আমি এভাবে চলে আসছি যে ওর বাবা মা আশেপাশে থাকতে পারে, আমি যদি বারবার তাকাই দেখে ফেলতে পারে। কিন্তু আমার মনটা,
আপনার সুমোর একটু বর্ণনা দেন না আমাদের কাছে।
ওর চুলগুলি একটু কার্লি হালকা, বেশি বড় না, ছোটটা না, এখন তখন তো 2007
পাকনা আছে, বুঝছিস, কিন্তু পাকনা আছে,
তখন কাটা না এখন কাটা,
এখন কাটাই শুনি।
আচ্ছা, এখন কাটা
মানে বড় হওয়ার পরে কেমন?
হ্যাঁ, বড় হওয়ার পরে হিজাব পরে এখন দেখতে খুব সুন্দর লাগে। ওকে আমি প্রায় বলতাম তুমি এই লিপস্টিকটা পরো না, এটা পরো, এটাতে তোমাকে ভালো লাগে না। ও প্রায় করতো লিপস্টিক পরতো, পরার পরে উপর দিয়ে যে জোরে জোরে কি জানি দিত, এটা দিত। আমার এটা ভালো লাগতো না, কারণ আমি লিপস্টিকটা কোনো মেয়ে দিলে আমার এটা ভালো লাগে না দেখতে। আমি ওকে বলতাম এইভাবে দিও না, তুমি জাস্ট হালকা করে দিও।
অনেকেই পছন্দ করে না, তাদের টেকনিক্যাল প্রবলেম থাকে, তাই আপনি এমনি পছন্দ করেন না?
আমি এমনি পছন্দ, আমার মাকেও বলি সবসময়,
কি হাসিস কেন তুই,
এটা দিও না। চুলগুলি একটু কার্লি, নাকটা অনেক সুন্দর সোজা, হালকা একটু পাশ দিয়ে চোখগুলি একটু ব্রাউন ব্রাউন, ব্রু কম, চোখের পাপড়ি কম, একটু গোলগাল চেহারা। আমি যে বাসায় ভাড়া থাকতাম পরবর্তীতে আর কি, ওই বাসার পাশের সামনের বাসায় একটা মেয়ে ছিল ছোট, ঠিক আছে। আমি প্রায় আমার আম্মুকে বলতাম, আম্মু দেখো তুমি মেয়েটাকে সুমাইয়ের মতো লাগে না, সুমুর মতো লাগে না, ওই মেয়েটাকে প্রায় বলতাম। এখনো ওই বাসায় আমরা ভাড়া উঠছিলাম আবার একবার, মেয়েটার নাম আসলে কি জানি নামটা মনে আসতেছে না, একদম ওর মতো দেখতে। আমি যখন ওই বাসায় থাকতাম ও বারান্দা আসলে আমি ওর দিকে তাকায় থাকতাম, একদম সেম ওর মতো।
আচ্ছা, মোটামুটি একটা আমরা পিকচার পেয়েছি। তারপর আপনি হোস্টেলে যাচ্ছিলেন তখন কথা?
হোস্টেলে গেলাম, ওইভাবে মোবাইলে প্রায় কথা হতো। ও করতো কি, ওর মার মোবাইল বালিশের নিচ থেকে চুরি করে নিয়ে যেত, নিয়ে আমার সাথে কথা বলতো। দেখা যেত আমি মোবাইলে ব্যালেন্স করতে পারতাম না তেমন একটা, ও মাঝে মাঝে ফোন দিত ওর আম্মুর মোবাইল থেকে, কারণ ওর আম্মুর মোবাইলে ব্যালেন্স মোটামুটি থাকতো সবসময়। তখন তো ইন্টারে পড়ি, টাকা পয়সা তেমন একটা নাই, হোস্টেলে থাকার কারণে মোটামুটি টাকা পয়সা বাবা দিত, হোস্টেলই পে করে চলে যেত, হাতে কিছু টাকা পয়সা থাকতো। তো ও ফোন দিত, প্রায় ফোন দিত, ওই বেশিরভাগ তখন ফোন দিত আমাকে, আমি খুব কম ফোন দিতাম, ব্যালেন্স থাকতো না, বাট আগ্রহ থাকতো কখন কথা বলবো, কথা বলতাম। টিচার আসে থার্ড ফ্লোরে, টিচার ফ্লোর টিচার থাকতো আমাদের আবার হোস্টেলে, সে অবজারভেশন করতো যে স্টুডেন্ট পড়াশোনা করে কিনা, বারোটা বাজে ঘুমায় যায় কিনা, বারোটা বাজে এই ইয়ে খুলে, এই সুইচে দিয়ে খুলে মোবাইল বের করতাম, বের করে কথা বলতাম। আবার দেখা যেত যে সুতা দিয়ে, দরজা দিয়ে সুতা দিয়ে এভাবে এভাবে করে আমার নিজের হাতে রাখতাম, যখনই দরজা টান দিবে তখন সুতায় টান পড়বে, তখনই মোবাইল কথা বলা বন্ধ, এইভাবে করে রাখতাম টিচারদের।
আরেকবার সুতা দিয়ে কি বুঝলাম না এটা, কিন্তু
দরজাটা তো এভাবে থাকতো, তো
এক তো মোবাইল থাকতেছে মোজার ভিতরে, সেই মোজার সম্বন্ধিত মোবাইল থাকতেছে আবার ওই যে সুইচের বোর্ডের ভিতরে,
বোর্ডের ভিতরে,
এটা কল্পনা কেউ করবে না যে ওর মধ্যে মোবাইল থাকতে পারে। যাই হোক, তারপরে
ফ্লোর টিচাররা প্রতি সপ্তাহে সপ্তাহে চেক
করে। আচ্ছা, তারপরে এখন
মোবাইলে যখন ওর সাথে কথা বলতাম
তখন
তখন করতাম কি, দরজার ভিতরে সুতা লাগাতাম, দরজাটা এইভাবে টান দিতে হতো, বাহির থেকে টান দিয়ে ভিতরে ঢুকতে হতো, সুতা লাগিয়ে রাখতাম, যাতে টান দিয়ে এইভাবে এনে আমার কাছে দিয়ে রাখতাম। এইভাবে একটা দেওয়াল ছিল, বাথরুম ছিল, তখন এই জায়গায় ছিল এটা দরজাটা, তো বাথরুমের ইয়ে করে আমার বিছানাটা ছিল, সুতাটা এখান থেকে ইয়ে করে এইভাবে রাখতাম। তো যখন দরজা টান দিবে সুতা টান পড়তো আমার হাতে, তখন চিন্তা করতাম যে টিচার চলে আসবে, মোবাইল আর কথা বলা যাবে না।
আচ্ছা,
এইভাবে কথা বলতাম ওর সাথে। তো এভাবে অনেক দিন, প্রায় এক বছর এভাবে কথা বলছি ওর সাথে, সাত মাস আট মাসের মতো হোস্টেলে ছিলাম। পরবর্তীতে আমার ছোট ভাইয়ের সেভেনের বছর শেষ বোলাতে, তখন বাবা চিন্তা করলো যে ছোটটা তো পড়াশোনা এইটের বছর, ওকে ঢাকা পাঠাই দিই, আমার ফ্যামিলিকে ঢাকা পাঠাই দিই, ও তো কষ্টে আছে হোস্টেলে, খাবার কষ্ট, এটা কষ্ট। বাবা চিন্তা করে, বাবা চিন্তা করছে যে আমার কষ্ট হোক বাট আমার ছেলে পেলে মানুষ হোক, বাবা করলো কি, মাকে পাঠাই দিল। পরে আমরা বাসা টাসা খোঁজ করলাম, খোঁজ করে তখন যখন আম্মু ছোট ভাই ছোট বোন ঢাকা চলে আসছে, তখন আমরা চাচার বাসা আবার গিয়ে উঠছি, ওই সময়ের সুমুর বাসার পাশে, চাচার পাশে। তো ওখান থেকে আমরা বাসা টাসা দেখতেছিলাম উত্তরাতে, ১১ নম্বর সেক্টর মাইলস্টোনের কলেজের আশেপাশে, দেখতে দেখতে একটা বাসা চয়েস দিয়েছে, আমি বাসা চলে আসবো। আবার যেদিন আমি চলে আসব, একবারে চলে আসতেছি হোস্টেল থেকে, তো চলে আসছি একদিন হোস্টেলে চলে আসছে, আবার যখন চলে আসবো একবারে আমার বাসা ভাড়ায়, তখন ওই দিন কথাটাও আমার মনে আছে, ও আমার দিকে ওই ফিল ফিল করে তাকাইছিল ওই কোনায় দাঁড়ায়, আমি আমার দাদু আমার ছোট বোন ছোট ভাই এক রিস্কে, আম্মু আর ছোট বোন এক রিস্কে, আমি চলে আসতেছি, আমি উপরে বসছিলাম দাদুর উপরে বসে, পিছনে তাকায় তাকায় ওর দিকে তাকাচ্ছিলাম বারবার, ও তাকায় ছিল। ওদিনও ওই শার্টটাই পরাছিলাম আমি, ওই যে পাতা কালারের ওই শার্টটা পরাছিলাম। পরবর্তীতে যখন বাসায় চলে আসলাম, আসার পরে ফোন, আমার তো ফোন আসি, এইবার তো আর কোনো প্রবলেম নাই, হোস্টেলে কোনো প্রবলেম নাই, ওর মার মোবাইল দিয়ে কথা বলতো, ওর বাবার মোবাইল দিয়ে কথা বলতো, চুরি করে নেই। দেখা যেত যে আমরা দশটার দিকে এগারোটার দিকে কথা বলা আরম্ভ করতাম, সেই কথা শেষ হতো ফজর নামাজের আজান, ওর বাসায় ওর বাসার পাশে মসজিদ, আজান দিত, সেই আজান ওর মোবাইল দিয়ে আমি শুনতাম।
এর কতদিন চলেছে এরকম?
প্রায় তিন চার বছর।
তিন চার বছর
এইভাবেই কথা বলতাম
সারা রাত?
সারা রাত,
তিন চার বছর,
তিন চার বছর, মাঝে মাঝে হয়তো বা সপ্তাহে দুই দিন, দুই দিন কি তিন দিন, এইভাবে হতো না, দুই দিন হতো না, আর বাকিটা এভাবেই হতো, কথা বলতাম সব সময়।
কোনো ক্লান্তি নাই,
কোনো ক্লান্তি নাই। আমি আবার সকাল 8টা বাজে আবার কলেজে চলে যেতাম,
কোনো ক্লান্তি নাই,
ক্লান্তি নাই। কথা বলতাম ওর সাথে, অনেক কথা বলছি। ওর মোবাইলের মোবাইলে শোনা যেত আজানের আওয়াজ, সে আজান আওয়াজ শোনার পরও আমাকে বলতো নেহাল এবার একটু ঘুমাও। আমি তারপরও বলতাম যে না আরেকটু কথা বলি, আরেকটু কথা।
আমরা কথা বলছি আজকে অতিথি বন্ধু নেহাল হাসনাইনের সাথে। এটি সত্যি প্রেম, ভালোবাসা, মহব্বত, টান, ইশক, যে নামেই তাকে ডাকুন না কেন, সেটি আসলে অন্যরকম মহান অতি প্রাকৃত এক ভালো লাগা এর মধ্যে বিষে আছে। খুব ভালো হতো যদি ভালোবাসার হাত ধরে কোনো ধ্বংসাত্মক কিছু না হতো, খুব ভালো হতো ভালোবাসার এই অনুভূতিটাকে সাথে করে কেউ যদি কষ্টে না থাকতো, খুব ভালো হতো কোনো প্রেমিক যদি পৃথিবীতে কষ্ট না পেত, খুব ভালো হতো ভালোবাসার মতো পবিত্রতম এই অনুভূতিকে হাত ধরে কেউ যদি কোনো রকমের খারাপ কিছুর আশ্রয় না নিত, খুব ভালো হতো ভালোবাসা যদি কারো ধ্বংসের কারণ না হতো, খুবই ভালো হতো এই প্রেমময় জীবন মানুষের জীবনে এমন এক অনুপ্রেরণা নিয়ে আসত, এক শক্তিতে রূপান্তরিত হতো, যে শক্তি একটা মানুষকে সারা জীবনের জন্য তার উদ্দিষ্ট লক্ষ্যে নিয়ে যেত। কিন্তু দুঃখের বিষয় সবসময় এরকম হয় না, সবসময় সুরে বাঁশি বাজে না, সবসময় ভালোবাসা প্রেম এই মহব্বত মানুষের হাত ধরে সবসময় তার উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না। তাই ভালোবাসা বারে বারে কালিমা লিপ্ত হয়, ভালোবাসা বারবার ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়ায়, ভালোবাসা বারবার বিভিন্নভাবে মানুষকে বঞ্চিত করে। এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো বন্ধু, ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর এক্ষুনি।
ওকে বন্ধু, ছোট্ট একটি বিরতি নিলেন গুরু ইতিশাম, বাট আমি কিছু টেক্সট এন্ড কমেন্ট পড়তে চাই। আর আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে কিভাবে আমাকে টেক্সট করবেন, যে নিয়মটি আপনারা অবলম্বন করবেন সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইচ টিও লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনি যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই অনুষ্ঠানটিতে, শেয়ার করতে চান তাদের এই জীবনের কথা, তারা যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছুই লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং বন্ধু এসএমএসটি আপনাকে অনেকবার করেই করতে হবে। আর ফেসবুকে যে আমাদের অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি আছে সেটি হচ্ছে www.facebook.com/thakafm90.4। সো বন্ধু, আপনি এখানটিতে আমাদেরকে আমাদের যে পোস্ট আপলোড করা হয়েছে সেখানটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চাইলে আপনি পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। এবং আজকে যত যে বন্ধুটি সর্বাধিক আমাদেরকে কমেন্ট করবেন সেই বন্ধুটি কথা বলার সুযোগ পাবেন গুরু হিতেশ্রামের সাথে। আর বন্ধুর এই মাঝে জানিয়ে দিই যে অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ আপনি যদি অংশ নিতে চান তাহলে রেক্সের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশনের নাম্বারটি 16260 এই নাম্বারটিতে সেন্ড করবেন এবং যত খুশি ততবার আপনি নাম্বারটি সেন্ড করবেন এবং সর্বাধিক এস এম এস কারি অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। অ্যান্ড আরো একটা জিনিস যেটা আছে সেটি হচ্ছে ভার্সিটি ভর্তি কোচিং এর সেরা সাইফুরস ভার্সিটি ভর্তি কোচিং এ 35% ডিসকাউন্টে মাত্র 8,800 টাকায় ভর্তির সুযোগ চলছে এবং এই সুযোগটি আপনি পেতে পারবেন যদি আপনি 25 এপ্রিলের মধ্যে ভর্তি হন। সো বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432-0009 এই নাম্বারটিতে। আমি আর একবার নাম্বারটি বলছি 01713-432-0009 এই নাম্বারটি। এবং SSC ও দাখিল দিয়ে ঘরে বসে সময় নষ্ট না করে প্রায় 6,500 জন সাইফুরসে 2 মাসের ইংলিশ কোর্স করছে, এর ফলে কাঙ্ক্ষিত ভার্সিটি বা মেডিকেল চান্স পাওয়া খুবই সহজ হবে। সো বন্ধু, আপনিও ঘরে বসে না থেকে করে ফেলুন সাইফুরসের এই কোর্সটি। সো বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432-011 এই নাম্বারটিতে। আর বন্ধু, আপনি আছেন আমার সাথে এই মুহূর্তে, আর অনেক অনেক টেক্সট এন্ড কমেন্ট আছে, সো আমি সেটা পড়তে চাই। যেমন আছেন এই মুহূর্তে নাজমুল ইসলাম লিখেছেন যে বন্ধু আপনার বুদ্ধির তুলনা হয় না। সাজেন আহমেদ তানভীর লিখেছেন গুরু আজকের গল্পটা সত্যি খুব ভালো হচ্ছে, কাহিনীটা খুব ভালো লাগছে। মাহমুদুল ইসলাম নিপু লিখেছেন নেহাল ভাইয়ের কাহিনীটা আস্তে আস্তে মধুর হয়ে উঠছে, ভেরি নাইস, এটি লিখেছেন। এবং এবং আছেন এই মুহূর্তে জাকারিয়া হাসান চয়ন, আছেন অ্যাঞ্জেল, এই মুহূর্তে জুবায়ের ইসলামও যুক্ত হয়েছেন, আছেন আমার সাথে আখি, বিজয় আছেন, লিখেছেন খুব ভালো লাগছে, জাহিদুল ইসলাম জাহিদুল লিখেছেন যে ইমাজিনেশনটা খুব ভালো, আর আছেন ফারুক, লিখেছেন নাইস লাভ স্টোরি, আর রাসেল বলেছেন যে লাভ ইজ গ্রেট, ওকে, জাহিদ লিখেছেন যে খুবই ভালো লাগছে স্টোরিটা, অ্যান্ড মৃন্ময় লিখেছেন অনেক সুন্দর গল্পটা, তরিকুল ইসলাম রাসেল বলেছেন কোনাবাড়ি গাজীপুর থেকে যে শুনছি খুবই ভালো লাগছে। সো বন্ধু, এই মুহূর্তে আমি নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সাথেই থাকুন।
আমরা শুনছিলাম নেহাল হাসনাইনের তার জীবনের কথা, নেহালের মুখ থেকে এটাও শুনছিলাম যে কিভাবে তার সাথে ভালোবাসার এই সম্পর্কটা দিনকে দিন অনেক গভীর থেকে গভীরতর হচ্ছে। শুধু তাই না, আমি শুনে অবাক হলাম যে প্রায় 3-4 বছর টানা নেহাল এইভাবে তার ভালোবাসার সেই মানুষটি সুমুর সাথে কথা বলতো, এবং কোনো ক্লান্তি নাই, কোনো পরিশ্রান্ত না, কোন রকমের একঘেয়েমি কোনো ব্যাপার নেই, প্রতিদিন যেন নতুন নতুন করে তিনি আবিষ্কার করছেন তার ভালোবাসার মানুষটিকে, এবং চমৎকার এক প্রেমময় সম্পর্ক মেনটেন করে চলেছেন দিনের পর দিন 3-4 বছর। প্রতি রাত এভাবে দুজনের কথাবার্তায় ভোর হয়ে যেত, আজানের সেই ধ্বনি কানে আসলে তবেই তারা ক্ষান্ত দিত তাদের ভালোবাসা, তাদের এই প্রেমের কথা। তারপর থেকে একটু শুনি নেহাল।
আমার মনে হয় পৃথিবীতে ভালোবাসা যে জিনিসটা, আজকে আমি ফিল করি ও আমাকে কতটুকু ভালোবাসত, ও আমাকে মানে কোনো মানুষ কোনো মানুষকে এত বেশি ভালোবাসতে পারে, আই ডোন্ট নো, আমি জানার নাই যে ও আমাকে কতটুকু ভালোবাসে। ওকে আমি লাইফে অনেক কষ্ট দিছি,
আমরা নেহালের কথা শুনছি, কিছু টেক্সটও নেই।
এক্স্যাক্টলি, অনেক বন্ধু আছেন আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। কাঞ্জুল ইসলাম জীবন লিখেছেন যে উনি দেখি আমাকেও হার মানিয়ে দিয়েছেন, এত রোমান্টিক, ইমেলও আছেন, আর অনেক বন্ধুই যুক্ত হয়েছেন এবং সাথেই থাকবেন আশা করছি। সো গুরু হিতেশমের কাছে চলে যাচ্ছি।
ওকে আমি লাইফে এতটা কষ্ট দিছি যে সেটা আসলে এখানে বলে আমার এটা ক্ষমার অযোগ্য। আমি ওকে ভালোবাসছি, বাট মনের অজান্তে কেন জানি অনেক কষ্ট দিয়ে ফেলছি ওকে। আমি যে ওকে এতটা ভালোবাসি, আজকে কেন যে ফিল করি বুঝতেছি যে আমি ওকে অনেক ভালোবাসি, বাট তখনও ভালোবাসতাম, কিন্তু এতটা কষ্ট দিয়ে ফেলছি নিজের কাছে খুব লজ্জাবোধ মনে হয়, যেন ও প্রতিদিন আমার সাথে একটু কথা বলার জন্য পাগল হয়ে থাকত, প্রতিদিন আমার সাথে একটু দেখা করার জন্য পাগল হয়ে থাকত। ও স্কুল ছুটি স্কুল ছুটি হলে ও আমাকে দেখার জন্য সে ওর বাসা থেকে চলে আসতো আমাদের বাসার ওখানে, হাউস বিল্ডিং এসে দাঁড়ায় থাকতো, দাঁড়ায় থেকে আমার জন্য ওয়েট করতো, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর আসতাম ওর সাথে দেখা করতো। কোনো দিনও আমি ফার্স্ট হতে পারিনি ওর ভালোবাসার কাছে হার মানবে, কোনো দিনও আমি ওর মানে ও যে আমার আমার আমি ওর সাথে দেখা করবো কোনো দিনও আমি ফার্স্ট হতে পারিনি যে আমি আগে গিয়ে দাঁড়ায় থাকবো, অনেক ট্রাই করছি বাট পারিনি। ওকে এমনও দিন এরকম কষ্ট দিছি যে ও আমাকে একটু দেখতে আসবে, দেখতে আসছে, আসার পরে আমি আড্ডা দিতেছি ফ্রেন্ডদের সাথে, বাট ও আইসা দাঁড়া রয়েছে, আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে নেহাল তুমি কই, আমি বলতেছি আমি তো কাজে আছি, তুমি চলে যাও বাসায়। ওকে এইভাবে কষ্ট দিছি। ওর সাথে বেশি কথা বলতে বলতে ওর পরবর্তীতে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হলো মাইগ্রেনের প্রবলেম হয়ে গেছে মোবাইলে কথা বলতে বলতে, সেটা শুধুমাত্র আমার কারণেই হয়েছে ওর মাইগ্রেনের প্রবলেমটা। দেখা যেত যে আস্তে 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 কথা বলতে 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 একটা সময় অতিষ্ঠা চলে আসছিল নিজের ভিতরে, যে আর এত কথা ভালো লাগে না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা আড্ডা এগুলোর মধ্যে বেশি জড়াই গেছিলাম। সাইফ, রাজ, শিহাব আমার বেস্ট ফ্রেন্ড, তারা শুনছে হয়তোবা, আমি তাদেরকে অনেক ভালোবাসি। আমরা এই চারটা ফ্রেন্ড,
ভালোবাসা কি শিফট হয়ে গেছিল নাকি?
না, শিফট বলতে দুটা ভালোবাসা দুই ধরনের, বাট মনে হয় যে
একঘেয়েমি তার কারণে কিন্তু
ভালোবাসা ডাইভার্ট হয়ে যাওয়ার মনে হয়
ওই সময় হয়েছিল, তাই
ছিল মনে হয়। তাদের সাথে কাট খেলতাম, দেখা যেত কাট খেলতে বসতাম 3-4 ঘন্টা কাট খেলতাম, ও ফোনের পর ফোন দিতেছে, আমি বলতাম একটু বিজি আছি, এটা করছি, ফোন রিসিভ করতাম না, এই এটা সেটা বলে ওকে বুঝে দিতাম, বাট ও কিন্তু আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে থাকতো, আমি ফোন রিসিভ করতাম না। অনেক কষ্ট দিছি আসলে, এটা যন্ত্রণাটা কি যে মিথ্যা বলে কথা বলতে চাচ্ছি বাট মিথ্যা বলে এটার যন্ত্রণাটা আজকে আমি ভোগ করতেছি, আমি বুঝতে পারি এটার যন্ত্রণাটা কত বিশাল বড়। ওকে আমি ফার্স্ট একটা চিঠি লিখছিলাম, ও আমাকে বলছে যে নেহাল তুমি আমাকে একটা চিঠি লিখে দাও, আমার বাংলা হাতের লেখা আবার মানে মোটামুটি আর কি সুন্দর বলতে গেলে। ওকে আমি অনেক সুন্দর একটা চিঠি লিখে দিছিলাম, ওই চিঠিটা ও বুকে রেখে রেখে প্রতিদিন ঘুমাতো, আমাকে বলতো। ও আমাকে ফার্স্ট একটা গিফট দিছে, সেটা হলো পুতুলের। যখন এই গিফটটা দিছে তখন প্রায় ওর সাথে ব্রেকআপ হইতো, বিভিন্ন কথাবার্তা ঝগড়াঝাটি হইতো। হওয়ার পরে বন্ধু বান্ধবের সাথে যখন আড্ডায় মজে গেছিলাম তখন একদিন ওই পুতুলটা আমি ফালাই দিছিলাম, বাসার চিপা দিয়ে দুই বাসার মাঝখান দিয়ে ফালাই দিছিলাম। তো ওকে আমি কেন জানি বলে ফেলছি যে তোমার পুতুলটা ফালাই দিছি, বাট ওইটার কষ্টটা কতটুকু কষ্ট ওকে আমি দিছি বলে এটা ফিল এখন আজকে আমি করি। বাট আমি কিন্তু তখন বুঝি নেই ব্যাপারটা, আমি বলে ফেলছি যে তোমার পুতুলটা ফালাই দিছি, বাট আজকে আমি বুঝি যে ভালোবাসার মানুষের কোন একটা জিনিস কেউ যদি পায়
চিঠি তো বুকে নিয়ে ঘুমাতো।
জি,
আর এখন যখন কোন চিঠি কোন খবর কোন কিছু আর যোগাযোগ থাকে না তখন কোন রকমের কানেকশন যখন থাকে না তখন কষ্ট তীব্রতা কেমন
অনেক।
আর কেউ যখন নেহালের চিঠি বুকে নিয়ে ঘুমায় না
সেটা যখন মনে হয় তখন চোখ দিয়ে পানি পড়ে।
আর কোন সময় হবে যখন কোন নেহালের জন্য ওয়েট করে না
কষ্ট লাগে,
আর কোনো
সামনে বসে থাকি একা একা।
আর কোন সময় হবে যখন সবার আগে আগে ক্লাস শেষ হয়ে কোন নেহালের জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষা করে না
খুব একা লাগে।
আর কোন সময় যখন একদম তৃষ্ণার্ত একদম নেশায় আসক্ত এই নেহালের কণ্ঠস্বর শোনার জন্য নেহালের সাথে কথা বলার জন্য সেই নেশার আকাঙ্ক্ষা তীব্র করার জন্য চরিতার্থ করার জন্য সেই নেশার আকাঙ্ক্ষা থেকে মুক্তি পাবার জন্য নেহালের পিছে আর ছুটে না। আর যখন নেহালের কাছে অসংখ্য অনেক অসম্ভব রকমের সময় অনেক ফুরসত তার বন্ধুদের সাথে আড্ডাবাজি করার জন্য তখন আর যখন পিছন থেকে কেউ টান দেয় না
একদিন যেন ও এসে আমার জন্য ওয়েট করতেছে ভার্সিটির সামনে, আমি বনানি চলে আসছি, ও বলছে আসবে বাট বনানিতে আমি বাইরে যাব কানাডা যাওয়ার ব্যাপারে কথা বলতে আসছি বনানিতে, আমি চলে আসছি, আমি চিন্তা করছি চলে আস যেতে যাবো আর আসবো যে আমি আটকে গেছি।
তোর টানে তোকে তুই বলি, এই যে সবাই কেউ লাভগুরু বলে কেউ গুরু বলে কেউ গুরু এতেশাম বলে, ওর কাছে ওর মুখে আমার এই ডাকটা কতই যে ভালো লাগলো মেঘলা, তোকে বলে বোঝাতে পারবো না যে জানো ভাইয়া মানে ওর জায়গাতে কি বলছিলি বল,
খুব মন থেকে একেবারে
একেবারে মন থেকে, এবং ওর জায়গাতে ওর মনে হচ্ছে হয়তো যে ওর খুব কাছের একজন মানুষ ওর জীবনের কথা শুনতেছে একদম ওর মতো করে, তাই মনে হচ্ছে নাকি নেহাল? ওই কারণে সাউন্ডটা এরকম বাইর হয়েছে আর কি, যে জানো ভাইয়া। তা আমি আসলে সেভাবেই শুনছি নেহাল, সেভাবেই শুনছি, এবং কেন জানি মনে হচ্ছে যে তোর সাথে কোথায় যেন আমার কোনো এক জন্মান্তরের মিল আছে। হ্যাঁ, মায়ের খাওয়াতে তো মিল আছে, মার খাওয়ার যে বর্ণনাটা আসলো বাবার সেটার তো মিল আছে। আচ্ছা, তারপরে কি হলো? ওই
বনানিতে চলে আসছি, আসার পরে আমার খেয়াল আছে যে ও ওখানে ওয়েট করতেছে, আমার মোবাইলের চার্জটা বন্ধ হয়ে গেছে, আমি ফোনে পাচ্ছি, ও আমাকে ফোনে পাচ্ছে না। ও যেন দুইটা ঘন্টা ভার্সিটির সামনে দাঁড়ায় ছিল, আমার ভার্সিটির সামনে দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, ভার্সিটির ভিতরে গিয়ে বসছে, দারোয়ানও চিনি, আবু বক্কর করে নাম, হানিফ করে নাম। তারপর আমি যে দোকানে ফটোকপি করি বিভিন্ন শীট টিট, ওই দোকানের সামনেও দাঁড়ায় ছিল। ওই দোকানের মামাও বলে যে এখনো দেখলে বলে যে মামা মামির কি খবর, বলি যে ভালো আছে, কই দেখি না যে, বলে যে আছে দেখবা। ওদিন আমি চলে গেছি দুই ঘন্টা, ওর সাথে দেখা করার কথা তিনটা চারটার দিকে, আমি এখান থেকে যাইতে যাইতে প্রায় পাঁচটা ছয়টা বেজে গেছে। গিয়ে আমি মনে হচ্ছে যে কেন জানি মনে হচ্ছে যে ওকে আমি পাবো, মোবাইল অফ, যেন ওভারব্রিজ দিয়ে ও জাস্ট চলে যাবে আর আমি জাস্ট বাস থেকে নামি, বাস থেকে আমি ওকে দেখছি ও ওভারব্রিজে উঠতেছে, আমি ধরে গিয়ে ওর সামনে দাঁড়াইছি, আমার কেন জানি মনে হচ্ছে যে ওকে আমি পাবো, আমার মোবাইলটা অফ হয়ে গেছে, বাট গিয়ে আমি ওকে পাইছি, পেয়ে ওর হাত ধরে আমি টেনে নিয়ে গেছি আবার ভার্সিটির সামনে গিয়ে আমরা হাই হেঁটে হেঁটে ওকে বুঝাই শুনে। ও আমার জন্য অনেক কষ্ট করছে ভাইয়া, বিশ্বাস করো ভাইয়া, ওর আমার কথাগুলি তো হয়তোবা ও যে কি কষ্ট পাইছে সেটা হয়তোবা আমি বুঝাতে পারবো না। ও যদি বলতো তাহলে আমি চোখের পানি আমার পরে মাঝে মাঝে ওর কষ্টের কথা ও যখন বলে, বাট ওকে আমি বুঝতে দিই না, ওকে আমি প্রচুর কষ্ট দিছি। ও রাতে যখন কথা বলতো একটা সময় দেখা যেত 12টা পর্যন্ত ফ্রেন্ডদের সাথে আড্ডা টাড্ডা দিতাম, আড্ডা দিয়ে ওকে আমি তো মেন্টালিটি টর্চার করছি এবং কি মাথার যে রোগটা হয়েছে সেইটার জন্য সম্পূর্ণ দায়ী আমি। আমি আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতাম, দেখা যেত প্রায় বাসার থেকে বের হয়ে আমি সাইফ এর মেসে থাকতাম, ওদের সাথে কাট খেলতাম রাত্র 2-3-4 পর্যন্ত, মাঝে মাঝে 12টা পর্যন্ত কথা বলে একটা সময় গিয়ে ওকে ফোন দিতাম 12টা বাজে, ফোন দিয়ে বলতাম ও তখন ঘুমের মাইগ্রেনের সমস্যা ঘুমাইবো, আমি তখন বলতাম না এখন কথা বলতে হবে, জোর করে কথা বলতাম, জোর করে ও কান্না করতো যখন আমার সাথে কথা বলতো, মাইগ্রেনের ব্যথা কান্না করতো, চোখ দিয়ে পানি পড়তো, আমি বলতাম না কথা বল, আমার সাথে কথাই বলতাম বাট ও কান্না করতো। এরকম দিন গেছে, ওর এই প্রবলেমের মেইন কারণ হলো আমি। ওর জীবনটা আজকে যে পর্যায়ে এসে দাঁড়াইছে, ওর জীবনটা এরকম হওয়ার কথা ছিল না, অনেক সুন্দর হওয়ার কথা ছিল, আমি ওর জীবনটা সুন্দর করতে পারিনি, সমস্ত ফল ছিল আমার। আমি বুঝতে পারি নাই ভালোবাসা কি জিনিস, সব হারায়া আজকে বুঝতে পারতেছি আসলে ভালোবাসাটা কি জিনিস। অনেক সস্তায় ভালোবাসা পেয়েছিলাম তো, তাই কখনো চিন্তা করিনি যে ভালোবাসার ব্যাপারটা ফিল করার মতো। ও আমাকে প্রায় বলতো নেহাল একবার ফিল করে দেখো ভালোবাসা, ভালোবাসা শব্দটা একবার ফিল করে দেখো, দেখো অনেক খুশি লাগে।
দাদা আমার তো লোম খাড়া করে দিলি ভাই তুই।
ও আমাকে বলতো প্রায় বলতো এই কথাটা, নেহাল একবার ভালোবাসা ব্যাপারটা ফিল করে দেখো, দেখবে যে খুব খুশি লাগবে। আমি বলতাম আচ্ছা ঠিক আছে, অ্যাভয়েড করে যেতাম তাকে। ও বলতো যে নেহাল তুমি যে আমাকে ভালোবাসো বলো না ভালোবাসো, ওকে ময়না পাখি এভাবে ডাকতাম বিভিন্ন নামে। ওর সাথে আমার যখন কথা হতো ওকে আমাদের সন্তানও নাম ঠিক করছিলাম ধীরাজ, ও বলতো যে আমাদের ফার্স্ট ছেলের নাম ধীরাজ হবে, নাম রাখছিল, আর মেয়ের নাম হবে এলো সায়ন্তিকা, আমি রাখছিলাম সেটা। ও চাইতো সবসময় যে ছেলে হবে, আমি বলতাম না মেয়ে হবে, বলতাম তোমার মতো একটা মেয়ে হবে, ওকে বলতাম আমি
আমি আবার আসবো, আমি আবার আসবো তোর কাছে আসবো। আমি আমি তার আগে কেন জানি সমুর কথা আমার শুনতে খুব মন চাচ্ছে, যে এত ভালোবাসার দেবী হয়তো বলা যায়। যে
বিশেষ করে ভাই ওর কথা শুনলে ভাই চোখের পানি রাখতে পারবো না আমি, ওকে যে কষ্টটুকু আমি দিছি।
আমাদের কাছে আমার মনে হয় রেকর্ডেড ক্লিপ আছে সমুর, তাই তো, যার সাথে আমরা সমুর সাথে যোগাযোগ করেছিলাম এবং তার সাথে রেকর্ডেড অডিও ক্লিপ আছে, সেই অডিও ক্লিপটা আমরা এখন শুনবো, যেখান থেকে আমরা হয়তো সমুর পক্ষ থেকে কিছু বলার যদি থেকে থাকে সেটাও যেমন জানবো। এবং ভালোবাসাকে এত মূল্যায়ন যে করেছিল, ভালোবাসাকে মূল্যায়ন করে জীবনে অনেক বেশি কষ্ট যে পেয়েছে, ভালোবাসার সার্থক হয়েছে যার হাত ধরে, যদিও অনেক কষ্টের উপলক্ষ এসেছে, সেই মানুষটির কণ্ঠস্বরটা আমরা এখন শুনবো। সে হচ্ছে নেহাল হাসনাইনের প্রিয়তম সেই মানুষটি সমূহ, তার সাথে আমাদের যে কথোপকথন হয়েছিল সেই অডিও ক্লিপটা আমরা একটু শুনব।
তারপর ওর ওই ফ্রেন্ড ওর ভাই আমাকে বলে, বাট আমি বিশ্বাস করি না, আমি আমি ওর প্রতি বুঝতে পারছেন ক্লাস 7 এ পড়ি, ওই সময় আমার ফার্স্ট লাভ ও, তো আমার ওর প্রতি অনেক ভালোবাসা ছিল, যার কারণে আমি ওর আমি ভাবতাম যে ও কাল যে মিথ্যা বলে আমার ওর মধ্যে কোন একটা প্যাচ লাগানোর জন্য এগুলো কিছু করতেছে। এভাবে চলতে থাকে আমাদের রিলেশন, একটা সময় ওর সাথে দেখা করতে যাই, আবার আমার ফ্যামিলি কনজারভেটিভ, শুধু আমার ফ্যামিলিতে আমার বাবা একটু কনজারভেটিভ, তো সে চায় না যে আমি একটু দূরে কোথাও যাই, অনেক কথা চাই এখন তো বাসা বাসা এইটুকু, আর তবুও আমি মানে মাঝে মাঝে ই করে নিজের নিজেকে চেঞ্জ করে, আই মিন ফ্রেন্ডের বোরখা পরে আমি যেতাম ওর সাথে দেখা করতে। তো একটা জিনিস বলে রাখা ভালো যে আমি সবসময় এক কথা মানুষ ছিলাম যে ওকে যদি কখনো বলতাম আমি আসতেছি দেখা করতে, এনি হাও আমি ওর সাথে দেখা করতাম। তো ও মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করতো, কনফিউজ থাকতো যে তুমি আসবা তো, আমি তখন বলতাম যে দেখো আমি তো বলছি একবার বলছি তুমি জানো এই কথাটা, এলি একবার যে বলে যে আমি তোমার সাথে দেখা করবো তখন আসি দেখা করতে। তো এইভাবে আমি খুব বেশি সিরিয়াস ছিলাম ওর ব্যাপারে, বাট ও এত সিরিয়াস ছিল না আমার সম্পর্কে। তো ও এরকম আমাকে আমি বলি যে আমাদের রিলেশনের আজকে 7 থেকে আজকে 6 বছর, আমি ওর পিছনে চার পাঁচটা বছর কুকুরের মতো ওকে লাভ করি আমি। ওর পিছনে মানে এমন ভাবে দৌড়াই যে ওকে আমার আমার ওকে চাই। আমার ফ্যামিলিতে যখন জানে আমাকে অনেক হার্ট করতো, আমার বাবা যখন আমার বাবা জানে তখন আমাকে খুব মারে বাবা যে তুমি, কারণ আমাদের আমি আপনার কথা বলে রাখি যেহেতু এখানে বলতে হচ্ছে তো কিছু বলি যে আমার ফ্যামিলি আমি যে এখানে থাকি ওখানে আমার ফ্যামিলি অনেক মানে আমাদের ফ্যামিলি আমার বাবা চাচাদের কথায় অনেকটা উঠে বসে অনেকটা না তাই তো। আপনাকে বললে আপনি চিনতে পারবেন যে আমার ফ্যামিলি সম্পর্কে আপনার ধারণা এরকম পরিচয় আমার আছে। তো বাবা শুনে রাখতে পারে না যে ওর সাথে আমার রিলেশন, তো ওইভাবে রিলেশন চলতে থাকে আমাদের। তো আমি ওর পিছনে খুব চিনতাম যে ওকে আমার চাই। তো আমার ফ্যামিলি আমার বাবা যখন ফার্স্ট জানতে পারে যে ওর সাথে আমার রিলেশন, সে একদমই মেনে নিতে পারে না। ইভেন এমন একটা অবস্থা সে খাট থেকে নিচে পড়ে বসে যায় যে আমার মেয়েদের কি করছে কোথায় কি করছে, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে সে খুব কষ্ট পায় আমার। তবু আমার একটাই ইয়া যে আমার ঝাল কেটে সেই দিন বাবা আমাকে মারছে, তার পরের দিনই আমি ওর সাথে দেখা করতে গেছি যে আমি ওকে খুব মানে ই করে বলতেছি দেখো আমাকে বাবা মারছে, বাবা যে মারছে দাগগুলো আমি ওকে দেখাইছি। তো বড় হাসতেছে বলে ভালোবাসলে পায়ে খেতে হয় এরকম। আমি বলি তুমি তো খাও না, তোমার ফ্যামিলি থেকে তো তোমার এত প্রেশার দেয় না, তোমার ফ্যামিলি জানেও না আমার ফ্যামিলি তোমাকে এইভাবে ই করতেছে। জানে যে আমি বাসায় খুব প্রেশারে আছি, বাবা মা অনর্গল বাজে কথা বলতে থাকে যে তার সাথে রিলেশন করি সেই সেই খুব মানে যেটা সাধারণত মা বাবারা মানে না চাইলে যেটা হয়। তো ভাবেন 9-10 আমি ওর পিছনে ছুটতেই থাকি শুধু যে ওকে আমি ভালোবাসি। আমার মা ওর ব্যাপারে কোনো খারাপ কথা বললে আমি মার সাথে চেঁচামেচি করতাম যে তুমি সবসময় এই কথাটা আমি বলতাম আমার মাকে যে যদি আমি দুনিয়াতে বেঁচে থাকি নেহালের জন্য বাঁচবো, আর যদি লাইফে আমার আমি নিজে এস্টাবলিশ হই নেহালের জন্য হব, মানে আমার সবকিছু নেহালের জন্য। তোমরা মনে রাখো যে নেহালকে যেদিন তোমরা রিকোয়েস্ট করবা, যেদিন তোমরা বলবা যে সেটা তো কখন আমাকে যে নেহালকে ছাড়া আমাকে চিন্তা করতে পারবা না তোমরা। আমার মাকে আমি সবসময় এইগুলো বলতাম, তো মা কখনো মেনে নিত না। একটা টাইমে আমার বিয়ে ঠিক হয় ফ্যামিলি থেকে 2010-এ। তো বিয়ে ঠিক হওয়ার পর বাবা খুব চায় সেখানে আমার বিয়ে হোক, আবার আমার কখনো ইচ্ছা ছিল না বারবার ওকে নক করতে থাকি দেখো আমার তো এরকম বিয়ে ঠিক হচ্ছে। তো তখন ইচ্ছে পড়ে ইউনিভার্সিটিতে উঠতে নিউ মেবি না করতে বিস্তারে, তো আমাকে খুব বলে যে এখন তো আর আমার সম্ভব না তোমাকে নেওয়া, কারণ আমার ফ্যামিলি থেকে এটা দিবে না, এখনই তো আর আমার বিয়ের বয়স হয় নাই, এইসব অনেক কিছু বুঝায়। তবুও আমি অনেক অনেক বলি ওকে যে প্লিজ আমাকে নিয়ে যাও। তো এইভাবে বলতে বলতে ও কখনো আমাকে এই আমাকে শুধু বলে যে আমি যদি বলে বিয়ে ঠিক হচ্ছে ও বলে যে হলে পরে দেখা যাবে, হলে পরে দেখা যাবে, বিয়ে হলে তারপর দেখা যাবে, যে আগে দিন আসুক তারপর দেখা যাবে, এরকম শুধু আমাকে বলতো। আমি সবসময় বলতাম যে দেখো তুমি তো এইভাবে বলেই যাচ্ছে বলেই দেখা যাবে। তখন যেতে যেতে একটা সময় মানে আমার খুব বেশি জোর তোর বিয়ে হয়ে যাবে, ওকে আমি খুব বলি, তো গায়ে হলুদের দিনও আমি ওকে কল করি যে আমাকে আমার তো গায়ে হলুদ তুমি কি বলো, আমি তুমি যদি বলো আমি চলে আসবো। তো ও বলতেছে যে না আমার সম্ভব না এখন। আমি বলছি প্লিজ তুমি একটা কথা বুঝতে চেষ্টা করো, আমার আমার তুমি চিন্তা করে দেখো আমাদের রিলেশন 4 বছর রিলেশন আজকে আমার গায়ে হলুদ তোমার বিয়ে হয়ে যাচ্ছে, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো এই ব্যাপারটা। তো ও আমাকে বলে যে এখন আমি কি করতে পারি আমার দ্বারা তো সম্ভব না। আমি বললাম যে তুমি একলাখ আমার ফ্যামিলিকে এসে বলে যেতে পারতা যে তোমাদের তোমার আমার তোমার মধ্যে রিলেশন, আমার ফ্যামিলিকে অন্তত আটকে খেয়ে যেতে পারতা যে তোমার অবশ্য তোমার রিলেশন চলতে আসছে এখন কিছু করেন না, এরকম কিছু বলতে পারতা। তারপর তারা কি করতেছে বা আমি কি করবো সেটা পরের ব্যাপার, তো ওইটা করে না। এর আগেও আমি দুইবার আমার বিয়ের আগে ওই গায়ে হলুদের আগে আমি দুইবার একটা মেয়ে মারা যাবো, তো আমার ফ্যামিলি আমি পুরো সাইকো টাইপ হয়ে যাই, খুব ভয় পায় আমার ফ্যামিলি আমাকে নিয়ে যে ও কি হবে। দেন যাই হোক বিয়ে হয়ে যায় আমার, তো বিয়ে হয়ে যাওয়ার পর হ্যাঁ আমার বিয়ে হয়ে যায়।
কবে বিয়ে হয়েছে আপনার?
আমার 2011-এ।
এখন কি আপনি সংসার করতেছেন?
না 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 এখন ডিভোর্স হয়ে গেছে আমার।
যাই হোক কতদিন সংসার করতেন?
আমি 1 মাস ছিলাম ওখানে
মাত্র।
হ্যাঁ হ্যাঁ 1 মাস ছিলাম
ওখানে। কি প্রবলেম ছিল?
হ্যাঁ সেটাই বলছি, তো ওখানে আসলে এটা অনেক দূরে ছিল আমার বিয়েটা দেয় অনেক দূরে, বাবা মনে করে যে ওখানে গেলে হয়তো আমার মন মানসিকতা ঠিক হয়ে যাবে এই টাইপের কিছু চিন্তা করে। তো তারপর আমি যাওয়ার পরে পরে চিন্তা করি যে যা হবার হয়ে গেছে, এখন আমার যেখানে আছি সেখানে আমার ভালো থাকতে হবে, এরকম কিছু থিঙ্কিং নিয়ে আমি শুরু করি। বাট আসলে শুরুটাই খুব খারাপ ছিল, এরকম খুব বেশি খারাপ ছিল। সেটা হচ্ছে যে বিয়ের পর যখন মানে দ্বিতীয় দিন, সেদিন মানে শুধু তাকে পাগল বলার কারণে সে আমার সাথে খুব খারাপ বিহেভ করে, ইভেন সে আমার নিচে বসায় আমার পা ধরে মাস্টার যে কখন মানে আমাকে ওনাকে যেন আমি পাগল না বলি। তো এভাবেই তারপর আমি ও লাস্টিং যেদিন ওকে আমি বলি যে আমাকে নিয়ে যাও, সেদিন আমাকে বলে যে আমার অনুষ্ঠানটা একটা ইস্যু হয় রেস্টুরেন্টে, তো আমাকে বলে যে তুমি ওখান থেকে যদি আমার হাত ধরে চলে আসতে পারো তাহলে আমি তোমাকে দিব। মানে ও যা মানে জানতো যে এটা কখনো পসিবল না, সে কারণে ও আমাকে এই কথাটা বলছে। আমি যেখানে আমি বসে থাকবো ও আমার হাত চাইবে, ও ওখান থেকে আমাকে হাত ধরে নিয়ে আসবে, সবার সামনে ওখান থেকে আমার চলে আসতে হবে সাথে।
কিন্তু তার আগে কোন রকম সে উদ্যোগ নেয়নি আপনাকে ফেরার ওই
বিয়েটা না কোনো কিছুই না। হ্যাঁ আমি বারবার বলছিলাম আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, সে শুধু বলেই যাচ্ছে যে এখন এখন হয়ে নে কাদের বুঝি আগে আসুক দিন আসুক এই সেই। পরে যখন হলুদে কল করলাম তখন সে আমাকে এরকম আনসার দেয়। যাই হোক পরে আমার এভাবে ওখানে বিয়ে হওয়ার পরে আমি ওইখানে মানে আমার যে হাজবেন্ড থাকে সে খুব মানে খুব বেশি আমাকে ই করে। যাই হোক একটা মাস ছিলাম আমি, বুঝতে পারছেন একটা রিলেশনে যে প্রথম এক মাস পরেই কেউ চলে আসে না। অনেক কিছুই দেখতে পারে বুঝতে পারে, বাট আমি কখনো বাবাকে বুঝতে দিতাম না যে আমার সাথে কিছু হচ্ছে। তো আমি একটা ইয়া উল্লেখ করি যেটা হচ্ছে প্রথম দ্বিতীয় দিন যেদিন আমরা এখানে আসি বাড়িতে আসি, আমার বাড়িতে আসার পর আমি যখন যাই যাওয়ার পরে সে আমাকে যাওয়ার পর আমাকে বলতেছে যে এই বিয়েতে যে তোমার বিয়েতে যে টাকা উঠছে, আমার বিয়েতে প্রায় অনেক টাকা উঠছে, প্রায় 10 লাখের মতো টাকা উঠছে। তো ও এটা জানতে পারে এনিহাও। তো জানার পরে সে আমাকে বলে তোমার বিয়েতে যে টাকা উঠছে সে টাকাটা কোথায়। তো এইভাবে আমাকে খুব ই করে যে আমি বলি যে বিয়ের টাকাটা তো আমাদের এখানে তো সিস্টেম নেই এইভাবে দিয়ে দেওয়া। অনেক সময় দেখা যায় বাবা মারা ধার কর্য করে ই করে মেয়েদের দিয়ে দেয়, তারপরে টাকা ওকে চুকায় দেয় ধার কর্য। তুমি এটা কি বলছো, আপনি এটা কি বলছেন? তো সে খুব খুব ওখানে আমার সাথে রাগারাগি করে, এখন তো মাকে কল করবি জিজ্ঞেস কর। দেন আমি আমি ভয় পাই যে এখন আম্মুকে যদি কল করে বলি ওইটা এই কথা বলতেছে, আম্মু টেনশনে পড়ে যাবে যে মেয়েকে নিয়ে এইভাবে করতেছে। আমি আমি চাচ্ছিলাম না এটা কোনোভাবেই আমার হাজবেন্ড সম্পর্কে তারা কোনো নেগেটিভ ধারণা নেই, কারণ আমি চাচ্ছিলাম যে ওই সংসারটা আমার ঠিক হোক, কারণ বিয়ে একবারই হয়, আমাদের ফ্যামিলিটা অনেক অভিজাত একটা ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে এর আগে এরকম কোনো কাহিনী ঘটে নাই। আমিও চাইনি যে আমার সাথে এরকম কিছু হোক। দেন আমি আমার মাকে কল করে নর্মালি এভাবে জিজ্ঞাসা করি যে মা আমার বিয়েতে কত টাকা উঠছিল, মানে এমন ভাবে জিজ্ঞাসা করছি যে আম্মু যেন বুঝতে না পারে, বাট মায়ের মন সে বুঝিয়ে ফেলে। আমি বলি যে মা আমার বিয়েতে কত টাকা উঠছিল, বলে তুমি এটা দিয়ে কি করবা, বলি তা এমনি জানতে চাইলাম। বলে না এটা তো তোমার জানার কথা না, আর তুমি মাত্র গেলা এখন কল করে তুমি জিজ্ঞেস করতেছ। তো এভাবে বলার পরে ও আমার পাশ থেকে আমাকে খুব ই করতেছিল যে বলো যে টাকা কোথায়। তারপরে আমি আম্মুকে বললাম যে আম্মু জিজ্ঞেস করতেছে যে টাকা নাকি এখানে নাকি সিস্টেম টাকা দিয়ে দিতে হয়। মা মানে খুব কষ্ট পায় যে প্রথম দিনে আমার মেয়েকে এইভাবে বলে। এর আগেও আমার সাথে কিছু ঘটনা ঘটে, মানে ওর বাড়িতে আমি 2 দিন একসাথে ছিলাম, 2 দিন পর আমার বউ ভাত হয়েছে। 2 দিন ছিলাম যখন, তখন সে ছোট একটা কারণে আমি পাগল বলার কারণে যে পাগলামি করতেছেন কেন এই টাইপের একটা কথা বলছিলাম, মানে যেরকম বলি নাই পাগল, জাস্ট বলছি যে এখানে পাগলামি করছেন কেন, বিশ্বাস করেন হ্যাঁ এর চেয়ে বেশি আমি কিছুই বলি নাই তাকে। আর সে আমাকে সেই জন্য সন্ধ্যা রাতে সে আমার সাথে অনেক বড় একটা সিনক্রেট করে, আমার ড্রেসিং টেবিলটা ভেঙে ফেলে, খুব খারাপ বিহেভ করে। তো তারপর আমি চুপচাপ সহ্য করে আমি তাকে জিজ্ঞাসা করি লাস্টে কেন এরকম করতেছে। তো সে আমাকে বলে মাথায় পানি দাও, আমি মাথায় পানি ঢাললাম, আধা ঘন্টা মাথায় পানি দিলে নিজেই মুছিয়ে দিলাম মাথা। দেন আমাকে আমি আবার জিজ্ঞেস করতেছি কেন এরকম করলেন, আমাকে বলে তুমি আমাকে পাগল বললা। এই কথাটা শোনার পর আমি খুব আটকে যাই যে আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারি না, যে এইটুকু কারণে সে আমাকে এতটা কষ্ট দিল বা এরকম কিছু করলো। তারপর যাই হোক, সে আমাকে, আমি তাকে সরি বলি, সে এভাবে সরি মানবে না, সে আমাকে নিচে বসায়, এবার আমার পায়ে ধরে মাছ চেপে হবে। তো আমি আসলে ভাইয়া এমন একটা ফ্যামিলিতে বড় হয়েছে, আমি কখনো এই জিনিসটা দেখি নাই যে আমি কারোর কাছে ছোট হচ্ছি। বাট ওই দিন আমি আমার সংসার ধরে রাখার জন্য আমি তার পায়ে ধরে তারপর আমি তার কাছে মাফ দিই যে আমাকে মাফ করে দেন, সে আমাকে অ্যাকসেপ্ট করে ওকে মাফ করলাম। তো এইভাবে এরপরে আমার সাথে ওই টাকা ব্যাপারটা নিয়ে এরকম করে, তো মার কাছে এই জিনিসটা যায়। তো দেন এইভাবেই ওইখান থেকে তারপর আমার থাকা সম্ভব হলো না, বাবা আমাকে এখান থেকে নিয়ে আসলো। নিয়ে আসার পর এখানে রয়ে গেলাম।
কবে আসছো? তো
ওইখানে থাকাকালীন আমি 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 যেই মাসে আমার বিয়ে হয় তার পরের মাসেই আমি চলে আসি।
সেই সময়টা কি নেহালের সাথে কোনো যোগাযোগ ছিল আপনার?
না না, কোনো যোগাযোগ ছিল না। তবে একদিন আমি কল করে ওকে জাস্ট মানে ওকে কষ্ট দেওয়ার জন্য বা আমি ভালো আছি এরকম বুঝাতে আমি ওকে কল করি। আমি নিজেই কল করি ওকে যে নেহাল তুমি আমাকে তো রাখলা না, বাট আমি এখন অনেক ভালো আছি। আসলে আমি একটু ভালো ছিলাম না তখনও, বাট আমি ভাবছি যে এটা তো আর সম্ভব না যে আমি ওর থেকে চলে যাব। তবুও আমি চাই যে সবাই জানুক আমি ভালো আছি এখানে। তো আমি একদিন কল করে আমি ওর সাথে কথা বলি, কেমন আছো এসে? পরে ও জিজ্ঞাসা করে কেমন আছো, আমি বলি হ্যাঁ অনেক ভালো আছি, আমার হাজবেন্ড খুব ভালো এসে। আমার দেখছে যে আমি আমার হাজবেন্ডকে বড় করার জন্য যা বলা আমি বলি। আমি ওখান থেকে চলে আসি। আসার পর ওর সাথে আমার আমি আমি কলেজে যাই, তখন আমার কলেজে ভর্তি করা দেয়। কলেজে ভর্তি করানোর পর ও জানতে পারে এখানে ও টাকার বাড়ি থেকে আমি চলে আসছি। তো ফার্স্টে ও জানতে পারে যে আমার ডিভোর্স হয়ে গেছে ওখানে। তো আসলে তখনই আমার ডিভোর্স হয়নি। তো ও আমাকে তারপর আমার সাথে যোগাযোগ করে, আমিও কথা বলি। আমি যেহেতু ওকে আমি খুব বেশি লাভ করতাম, তো ওর সাথে কথা বলে আমার মনে হয় যে আমি ওকে ভালোবাসি এখনো। বাট আমি কখনোই ওখান থেকে আসার এই কারণটা এই না যে আমি ওখানে চলে আসছি, আমার ওখানে প্রবলেম ছিল বলেই আমি চলে আসছি। তারপর যখন আমার সাথে যোগাযোগ করে তখন আমি বুঝতে পারি যে আমি ওকে এখনো লাভ করি। আমি ওর সাথে আমার সাথে প্রথমে রাজি হই না, বলি যেটা সম্ভব না আমার সামনে কখনো মেনে নিবে না। তো এখন ভাববে যে হয়তো তোমার সাথে রিলেশন আছে বলেই আমি ওখান থেকে চলে আসছি। এটা ভাবার মতো না, কারণ বাবা নিজেও জানতো যে এখানে আমার প্রবলেম ছিল। তবুও অনেকে অনেক মানুষ বাহিরে মানুষ আমার বলবে যে আলীর সাথে ওই ওর রিলেশন আগে থেকেই ছিল, এখন ওর জন্য এখান থেকে চলে আসছে। তো এই জিনিসটা আমি নিতে পারবো না, আমি হালকা এটা সম্ভব না। তো অনেক কিছু বুঝা আমাকে, অনেক কিছু অনেক ভাবে বুঝা আমাকে, ওর সাথে আমি আবার ইনভলভ হই, সে রিলেশন করি। তো দুইটা বছর আমি ওর সাথে যখন আবার রিলেশনে ইনভলভ হই তখন আমি ওর প্রতি আরো বেশি দুর্বল হয়ে যাই। এতটা দুর্বল হই মানে এটা আপনাকে বুঝাতে পারবো না যে কতটা দুর্বল হই। এর আগে যখন বিয়ের আগে আমি ওর সাথে রিলেশনে ওকে আমি একটা শপিস গিফট করছিলাম, গিফট করার পর সেটা ও ডাস্টবিনে ফেলে দেয়। ওটা ও কি করবে আমাকে একটা সময় আবার একদিন বলে দেয় যে আমি বলছি তুমি এটা কি করছো, একদিন এই মতো দেখবো। ও আমাকে কখনো কোনো গিফট করতো না, আমার বার্থডে তো ও মনে রাখতো না। তো আমি বললাম তুমি কি করছো, বলছি আমি তো ডাস্টবিনে ফেলে দিচ্ছি, এটা আমি কি করবো। কারণ আমাকে এমন ভাবে অবহেলা করতো অল টাইম যে ও মানে আমার কোনো কিছু ওর কাছে কোনো মূল্য ছিল না। বাট আমি ওর এক একটা জিনিস, ও যে এক একটা গোলাপ, ওর মানে একদিন ও আমাকে একটা চিঠি দিয়েছিল, অনেক বলতে বলতে চিঠি দাও আমার একটা চিঠি দাও তুমি, তার একটা চিঠি দেয়, সেই চিঠি মানে ছোটখাটো জিনিস, ও আমাকে একটা টিস্যু দেয় মুছতে, সেই টিস্যুটা মানে ছোটখাটো জিনিস আমি আমি আমার ডায়েরিতে ই করে সাপ্লাই করে রেখে দিতাম যে এটা ওর দেওয়া বা ওর কাছ থেকে আমি নিয়েছি, এরকম চিন্তা করে আমি এগুলো রাখতাম। বাট ও আমার কখনো আমার কোনো জিনিস ও রাখতো না, ওটা আমার খুব খারাপ লাগতো। যেহেতু তখন আরো ছোট ছিলাম আমি, জিনিসগুলো খুব কষ্ট পেতাম যে আমি জিনিসটা দিলাম ও ডাস্টবিনে ফেলে দিল। তারপর আমি চিন্তা করি আমি কখনো ওকে গিফট করবো না। তো যাই হোক, ও আমার আমার বার্থডেটাও কখনো মনে রাখতো না, ওকেশনালি আমাকে কখনো উইশ করার চেষ্টা করতো না। আমি সবসময় ওকে দেখা যেত ওর বার্থডেতে বা ওকেশনে, আমি ফার্স্টে ওকে ওকে ও সবার আগে আমার কল পেত। তো এইভাবেই মানে ওনাকে সবসময় প্রতিনিয়ত আমাকে অ্যাভয়েড করে চলতো। তো কলেজে ওঠার পর দেখা যেত আমি ইউনিভার্সিটির সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম ওর সাথে একবার দেখা করার জন্য। বাট ও ওর কোনো খানি দেখা যেত অনেকক্ষণ আমাকে বলতো যে আসতেছি। এমন ভাই আমি বলি এমন কোনো দিন নাই যে ও আগে এসে দাঁড়াইছে আমি এরপরে মানে আমি পরে গেছি, সে দেখা করবে। প্রত্যেকটা সময় এমনই হয়েছে, আমি দাঁড়িয়ে আছি দেড় ঘন্টা দুই ঘন্টা, দেখা যাচ্ছে ও ঘুমায় থেকে ও ইচ্ছার মানে কেমন ভাবে ওর কোনো মানে ইন্টারেস্টই নেই আমার প্রতি। আমি সবসময় এটাকে ই করতাম মনে, মানে আমি বলতাম ওকে, শুধু মাঝে মাঝে ঝগড়া করতাম, আর তারপর আমার ওকে ছাড়া আমি কিছু কল্পনা করতে পারতাম না। তো ওকে আমি বলি যে ও এভাবে আমাকে সবসময় অবহেলা করতো, ওর অবস্থিতির সামনে ঘন্টা পর ঘন্টা দাঁড়ায় থাকতাম, প্লিজ ওর ফোন দিতাম, এরকম ওর ফ্রেন্ডরা থাকতো, দেখা যেত ওর ফ্রেন্ড আছে ভাইয়া ওকে একটু কল করেন, তো ওনারা কল করার সময় পাইতো না। এভাবেই ওর সাথে আমার অনেকটা দূরত্ব চলে আসে। আমি সবসময় ওকে বলি নেহাল দেখো মানুষের বেশি রশি টাইপ দিও না, বেশি রশি টাইপ দিতে দিতে রশিটা ছিঁড়ে যায়, তো আমিও ওরকম হয়ে যাচ্ছি, আমাকে টাইপ দিতে দিতে আমাকে কষ্ট দিতে দিতে তারা আমাকে ছিঁড়ে ফেলতেছে। তো এইভাবে আমি সবসময় ওকে বলতাম যে নেহাল আমার সাথে এরকম করো না, তো ও বলতো হ্যাঁ ঠিক আছে করবো না সরি, এই যে ও বলতো মানে সবসময়, এমন না যে ও আমাকে কখনো বলতো যে আমি তোমাকে ভালোবাসি না, ও সবসময় বলতো যে হ্যাঁ ঠিক আছে সরি এভাবেই বলতো, মানে ও কাটায় নিত, বাট ও সবসময় আমাকে অবহেলা করেই যেত। তো একটা বিশ্বাস ছিল আমি কখনো ওকে ছেড়ে চলে যাবো না। তো একটা দিন আমার একটা ফ্রেন্ড ওকে বলে যে ভাইয়া আপনি তো অ্যালি তো আপনাকে অনেক কল করে, অনেক ডিস্টার্ব করে, আপনি তো ওকে কখনো কল করেন না কেন, আপনি এরকম কেন করেন, ও যদি একটা সময় বন্ধ করে দেয় ফোন করা। তো বলে কি আমি 100% গ্যারান্টি দিতে পারবো, আর 1,00,000 টাকা বাড়তি ধরো অ্যালি কখনো আমাকে ফোন না দিয়ে থাকতে পারবে না। তো পরে আমার এই ফ্রেন্ড আমাকে বলে যে দেখিস তোর তোর ব্যাপারটা তুই কিভাবে ওকে মানে ই করছে, সেই জন্যই তোকে অবহেলা করে সবসময়, যে ও আমার সাথে 1,00,000 টাকা বাজি ধরতেছে যে তুই কখনো ওকে ওকে ছাড়া থাকতে পারবি না। তো কিছুটা ও অবহেলা করতো, আমার বিয়ে হয়েছে এই ব্যাপারটা আমি আমার মনে হতো যে এরকম কিছু অবহেলা করতো হয়তো, তারপর আমি চিন্তা যে না ওর সাথে কথা বলবো না। কিন্তু ওই যে আমার কথা না বলার কারণ এই না যে আমি সাথে রিলেশন ব্রেক আপ করছি, আমার কথা বলার কারণ এই যে আমি ওকে দেখাতে চাই যে তুমি কেন অবহেলা করো, আমিও তোমার সাথে না কথা বলে না কথা বলে থাকতে পারি। তারপর আমি ওর সাথে কথা বলা বন্ধ করে দিই, এদিকে কিছু 1-2 সপ্তাহ পরে আমাকে আবার কল করে কেন তুমি কল করতেছ না, মানে ও আমি যদি কল না করো ও কল করবে না, দেখা যাবে 1-2 সপ্তাহ পর ও আবার কল করবে কি ব্যাপার তুমি কল করতেছ না কেন, সেই মানে ও ফ্রেন্ড সার্কেল নেই খুব বিজি, ওর ইউনিভার্সিটিতে খুব বিজি থাকতো, আমাকে কল করারও সময় ছিল না, দেখা যেত 1-2 সপ্তাহ পর কল করতো, আমি বলতাম যে তোমার তুমি তো অনেক বিজি তুমি আমাকে কল করবা কেন, আর আমি তো তোমার পায়ে ধরেই থাকি তুমি আমাকে আর মূল্য দিবা কেন, এই সে বলে আমাকে সরি টরি করে আবার রিলেশন। আর এভাবে আমাদের রিলেশন হয়তো এই পরে 2 বছরে পরে 2 বছরে আমাদের রিলেশনের মনে হয় ব্রেকআপ হয় 1,000,000,000 বার, আবার আমি ব্যাক করি, আবার ও ব্যাক, ও আমাকে বললে আমি ও সরি বললে আমি তোকে বলি আচ্ছা ঠিক আছে এটা বাদ দাও। তো এইভাবে আমাদের রিলেশন চলে, বাট কখনোই ওর দিক থেকে কোনো সিরিয়াসনেস ছিল না। তো আমার মা কখনো এটা মেনে নিত না, আমার ছোট বড় আপু বলতো সবসময় যে আলি তুই যদি ওর সাথে যদি তোর বিয়ে হয় আমি পার্সোনালি তোর সাথে কখনো আমার ওর সাথে কখনো আমার ই হবে না, আমি কখনো ওকে মেনে নিতে পারবো না, আমার মা সবসময় বলতো। তো আমি একটাই কথা বলতাম যে মানে আমি যখন ওর ব্যাপারে ওর নেগেটিভ কোনো কথা বলতাম আমি খুব বকাঝোকা করতাম, আর ওইখান থেকে আসার পর নিহালের কিছু কাহিনী এগুলো আমাকে খুব পেইন দিত, যার কারণে আমি একদিন মিরপুর এক আমার মা আমাকে ডক্টরের কাছেও নিয়ে যায়, ও আমাকে এত পেইন দিত, দেখা যাচ্ছে আমি ওকে বলতেছি না আমি তোমাকে লাভ করি আমার সাথে এরকম করো না, ও দেখা যাচ্ছে পেপার করতেছে পেপার পরে মানে সময়টা মানে আমাকে মূল্য দিত না, এরকম কাজ করতো, হাসতেছে ফ্রেন্ডের সাথে কথা বলতেছে আমাকে ফোনে রেখে, আমি ওকে সিরিয়াস কিছু কথা বলছি অন্যদিকে ওই করে কথা এইভাবে চলতো। তো দেখা যাচ্ছে আমি যখন খুব কষ্ট করতাম আমি জোরে জোরে চিৎকার করতাম কান্না করতাম কেন আমার সাথে তুমি এরকম করো, তখন আমি দেয়ালের সাথে আমার মাথা ঢোকাইতাম কিভাবে বাঁচবে, আমার মা মনে করতো আমি মরেই যাবো এইভাবে যে আমি আমাকে নিজেকে কষ্ট দিই, আমার মা মনে করতো আমি মরেই যাবো। তারপর মা আমাকে নিয়ে হসপিটালে না আসলে মৃত্যুর একটা ডক্টর কাছে যায়, খুব বড় মানে ইসের তো তার ওষুধ খেয়ে কিছুটা আস্তে আস্তে ভালো হই, যাই হোক এভাবে নেহাল আমাকে সবসময় টর্চার করতো, দেখা যেত আমি আমি সিরিয়াস আছি বাট ও এই ব্যাপারগুলো উড়াই দিত, আমার সাথে ওইখানে কথা বলতো, আমি বলি নেহাল একটা মানুষকে ভালোবেসে কথা বলার মধ্যে কি আনন্দ তুমি বুঝো না, ও কখনো সিরিয়াসলি কথা বলতো না, দেখা যেত সারাদিন ফ্রেন্ডের সাথে আছে 12টার পর আমাকে কল করতো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার খুব মাইগ্রেনের প্রবলেম, সে ক্লাস 9 থেকে আমার মাইগ্রেনের প্রবলেম, আমার মাইগ্রেনে ব্যথা ওকে এত ব্যথা করে আমি কম্পিউটার স্ক্রিনে তাকাতে পারি না, টিভি স্ক্রিনে তাকাতে পারি না, কারোর সাথে বেশিক্ষণ মোবাইলে কথা বলতে পারি না, আমার খুব মাথা ব্যথা করে। আর ও তো আমাকে কল করে দশটার রাত্র এগারোটার পর, বারোটার পর কল করে, সারাদিন ও ফ্রেন্ডের সাথে থেকে ও রাত্রে এগারোটার পর কল করে, কল করে আমার সাথে কথা বলবে। দেখা যায় যে আমি তখন সহ্য করতে পারতাম না, নিতে পারতাম না, বলতাম যে দেখুন আমার খুব মাথা ব্যথা করতেছে, আমি পারতেছি না। আগে অনেক বলতাম ওর সাথে, রাত্র মানে তিনটা চারটা পর্যন্ত আমি ওর সাথে কথা বলতাম। বাট আমি যখন আমার ব্যথাটা বেড়ে গেল, আমি যখন ওখান থেকে আসলাম, ডক্টর দেখাইলো, এরপর আমার খুব কষ্ট হতো যে এভাবে মাথা যখন আমি ওয়ালের সাথে ঠুকাইতাম, এরপর থেকে আমার খুব কষ্ট হতো, ওর সাথে আমি কথা বলতে পারতাম না। তো আমি ওকে খুব বলতাম যে না আমি এখন কথা বলতে পারতেছি না। তো ও আমার সাথে, আমি যখন বলতাম যে সারাদিন তো তুমি আমার সাথে খোঁজ খবর না, একটা বার ফোন দিয়ে জিজ্ঞেস করো না অ্যালি তুমি কোথায় আছো কি করতেছো, রাত বারোটার পর তুমি আমার সাথে কথা বলার জন্য এখন পাগল হয়ে গেছো, আমার সাথে বলে যে 20 মিনিট কথা বলো, আধা ঘন্টা কথা বলবো, হইলে আবার বলে 10 মিনিট কথা বলো, এরকম। আমি তখন বলি যে তুমি এখন কেন পাগল হচ্ছো, এখন কেন কথা বলবা, সারাদিন তো আমার খোঁজ খবর নেও না। মানে ও সারাদিন ফ্রেন্ডের মধ্যে থাকে, যখন রাত হয় তখন তো একা হয়ে যায়, তখন আমার তো মনে পড়ে, এইভাবে ও এরকম আমার সাথে করে। তো আমার এত মাথা ব্যথা করে যে আমি তখন কেঁদে ফেলতাম যে নিহাল আমাকে কষ্ট দিও না, তুমি জানো মাই মাইগ্রেনের প্রবলেম, তোমাকে এত লাভ করো, তুমি এটুকু বুঝো না আমার কষ্ট হচ্ছে। তো এরকম ওকে অনেক বুঝাইতাম, বাট ও বুঝতো না, ও বলে 5 মিনিটে তো কথা বলবো, ঝগড়া লেগে যেত যে কেন তুমি এরকম করো, 5 মিনিট আগে তো তুমি বুঝতে কথা বলতাম, তোমাকে এভাবে বলতো। তো আমি ওকে বুঝাইতে চেষ্টা করতাম, বুঝতো না।
মানে ব্রেকআপটা আপনি যে মোড় ইউটার্ন নিলেন, এটা কিভাবে শুরু হলো সেটাই বলুন তো একটু।
আমার ব্রেকআপ হয় হচ্ছে ফার্স্টে, আমি মানে কিছুদিন আগেও, 6-7 মাস আগে ওর পিছনে আমি খুব ছুটতাম। ওর ফ্রেন্ডরা পর্যন্ত নিজেরা দেখতো যে আমি ওর পিছনে কিভাবে ছুটতাম। ওর ফ্রেন্ডরা এখনো বলে যে হ্যাঁ আমরা স্বীকার করি যে তুমি অনেক বেশি লাভ করতা, ও তোমাকে দেখা করার কথা বলে ঘুমায় থাকতো, তোমাকে দেখা করার কথা বলে অন্যদিকে চলে যেত। আমি ওর ভার্সিটির সামনে ঘন্টা পর ঘন্টা দাঁড়ায় থাকতাম। ওর মামা, ওদের যে ভার্সিটির যে দারোয়ান মামা, সেও আমাকে চিনে, সেও আমাকে বলতো আজকে নেহার মামা আসুক, ওনাকে আমি বলবো যে সে কিভাবে একটা মানুষকে এভাবে দাঁড় করে রাখে। 3 ঘন্টা আমি দাঁড়াইছিলাম, দেন ও যখন লাস্ট 3 ঘন্টা পর আসছে, ও কাজে ছিল, ও ঠিক আছে, বাট ও আমাকে কল করে জানাই দিতে পারতো যে ও কাজে ছিল। তো 3 ঘন্টা পর যখন আসছে, আমি এক ঝট, ও যখন আমার হাতটা এসে ধরছে দূর থেকে এসে দৌড়া, আমি আমি ভুলে গেছি ওর সাথে আমার কিছু, তখন আমি দাঁড়িয়েছিলাম, আমি ভুলেই গেছি, নর্মাল বিহেভ করছে ওর সাথে, আমি ওকে সরি, ও আমার সরি বলতাম ওকে। এইভাবে আমি ওকে অনেক বেশি লাভ করে আমি ওকে খুব ই করতাম, চাইতাম। তো একটা সময় ও কিছুদিন আগে ওর দেখতাম অবহেলা করে, আমাকে খুব বেশি অবহেলা করতেছে, আর আমার যেহেতু বিয়ে হয়েছে আগে, তো মানে ঝগড়াঝাটি হলেই কিছু থেকে কিছু হলে আমাকে বলতো যে তুই তো নষ্ট বিস্কুট, এই সেই বিভিন্ন কথা বলতো, যেমন আমি নিতে পারতাম না, আমার খুব কষ্ট হতো, আমি অনেক কান্নাকাটি করতাম, আর এই কারণগুলোতে আমার আরো বেশি কষ্ট হতো, মাথা ব্যথা হতো। তো দেখা যেত কি ওর সাথে, তারপর আমি ওর সাথে কন্টিনিউ করতাম। তো লাস্ট বার যখন ও আমাকে বলতেছে যে আলি তুমি, মানে ও আমাকে খুব অবহেলা করতেছে, আমি একদিন কল করলাম, ও ফ্রেন্ড পিক করছে, ফ্রেন্ড পিক করে বলতেছে যে তুমি ওর সাথে রিলেশন আর রাখা সম্ভব না, ও তোমার প্রতি ইন্টারেস্ট না, তুমি অন্য দিকে ই করো, তুমি আর ওর সাথে রিলেশন করবা না, মানে ওর ফ্রেন্ড থেকে ও বলাচ্ছে এইভাবে, অনেক কথা বললো ওর ফ্রেন্ড। তো আমি কান্নাকাটি শুরু করছি যে ভাইয়া এই 6টা বছরের রিলেশন ও এক ঝটকে ও শেষ করে দিতে পারছে, এটা কিভাবে সম্ভব। তো ও বলতেছে যে, ওই ভাইয়া বলতেছে যে না করতে হবে, এখন কিছু করার নাই, যখন রিলেশন করে তখন এত কিছু চিন্তা ভাবনা করা করে না যে 6 বছরের রিলেশন একদিন ব্রেকআপ হয়ে যাবে নাকি। আমি খুব কান্নাকাটি করি ওই ভাইয়ের কাছে, সে শুধু আমাকে নেগেটিভলি, আমাকে বিভিন্ন বকা ঝোকা করে, মানে কিছুটা খুব রাগ হয়ে আমার সাথে বলে যে রিলেশনের সময় কেউ বোঝে না যে কার সাথে এইভাবে এরকম ভাবে আমাকে বলে।
This track was downloaded from FusionBD.com.
এই ছিল আমাদের আজকে হট সিট, যিনি বসেছেন তার ভালোবাসার মানুষ, যাকে সমু বলে আদর করে ডাকে আমাদের এই আজকের আমন্ত্রিত অতিথি। সে নিজেও ঘটনার শুরুতেই বলেছে যে আমার কিছু ভুলের কারণে, আমার দোষের কারণে এমন ভালোবাসা প্রবণ একজন মানুষ এমন করে ভালোবাসতে পারে যে তাকে আমি পায়ে ঠেলেছি। সে কথাগুলোই হয়তো উঠে এসেছে সমুর কথার ভেতর দিয়ে, যে এত বেশি অবহেলা, এত বেশি অবহেলার পরে তার জীবনটাও হয়তো এলোমেলো হয়ে গেছে। তার পিছনে অনেক বড় একটি ভূমিকা আমাদের আজকের এই আমন্ত্রিত অতিথি, সে এসবের প্রেক্ষিতে তার পক্ষ থেকে কি বলার আছে সে কথাগুলো আমরা একটু শুনব। নেহাল হাসনাইন,
সুমন, তুমি যেগুলি বলছো এগুলি আমি শুনছি এতক্ষণ ধরে খুব মনোযোগ সহকারে। আমি অনেকবার কান্না করছি কথাগুলি শুনে। পাঁচ মাস এই কথাগুলি শুনে আমি মনে করি কান্না করি। তোমাকে তোমার বিয়ে নিয়ে অনেক কথা বলছি।
সবচেয়ে খারাপ কথাটা কি বলেছেন?
নষ্ট বিস্কুট মনে হয়। আই থিঙ্ক
নষ্ট বিস্কিট মানে কি? যে বিস্কিট অনেক দিনের নাকি যে বিস্কিট খেয়ে রাখা আছে? এটা
খেয়ে রাখা আছে, এটাই মিন করছে।
যে বিয়ে হয়েছিল মাঝে তাই
এগুলো বলার কারণ আছে। সেটা হলো যে চিন্তা করছে যে অনেক কষ্ট ওকে আমি দিছি। আমার ফ্রেন্ড সার্কেলের সাথে জড়িয়ে গেছিলাম একটা সময়। চিন্তা করছি যে ওকে সেপারেট করে ফেলি, থাক ওর মতো থাকুক, আমি আমার মতো থাকি। যেদিনই এটা চিন্তা করছি ওদিনই আমার কষ্ট পেতাম, যে না মনে হয় যে আমার ভিতর থেকে একটা কুল প্রাণটাই চলে যেতেছে। তো একদিন আমার ফ্রেন্ড রাজ ওকে ফোন দিয়ে, আমি রিজেক্টেড লিস্টে ওর নাম্বারটা ফেলে রাখছি, ও আমাকে ফোন দেয় ফোন দেয়, আমি তো দেখি না, আমাকে মেসেজ পাঠিয়েছে না, হাল তুমি একটু আমাকে ফোন দিবা। আমি ফোন দিছি, দিয়ে বললাম কি বলবো বলো, বলতেছে তুমি আমার নাম্বারটা লাস্ট পর্যন্ত রিজেক্ট লিস্টে ফেলে রাখতে পারলা। আমি অনেক ভাব নিলাম।
কিভাবে ভাব নিতেন?
হ্যাঁ ফেলে রাখছি তো তোমার সমস্যা কি, এভাবে বলতাম ওকে, তোমার সমস্যা কি? মানে ওই ইমোশনাল গুলি এখন আর কাজ করে না, ওই ব্যাপারগুলি এখন আর নাই আমার ভিতরে। তো ফ্রেন্ডকে দিয়ে চিন্তা করলাম যে ওকে দূরে ঠেলানোর জন্য। ওই ফ্রেন্ডরাও বলতো যে ওকে ভালো না বাসলে ওকে কষ্ট দিস না, ওরাও ভালো বলতো ওরা কষ্ট দিস না, ওকে সেপারেট করে দে, তোর ফ্যামিলি কি মেনে নিবে ওকে? কোশ্চেনগুলি চলে আসতো, ওরা বলতো তোর ফ্যামিলি কি ওকে মেনে নিবে? তখন নিজের কাছে মনে হতো যে একবার মনে হতো যে মেনে নিবে, আবার মনে হতো যে না মেনে নিবে না। নিজের ভিতর দ্বিধাদ্বন্দ্বে থাকতাম, ফ্রেন্ডদের কাছে চিন্তা করতাম, ফ্রেন্ডরা কিন্তু এখনো জানে না। কখনো আমি ফ্রেন্ডদেরকে বলিনি যে ওর বিয়ে হয়েছে, আমার লাইফে কোনো ফ্রেন্ডদেরকে বলিনি যে ওর বিয়ে হয়েছে। আর বিশ্বাস করো ভাইয়া, ওর যে বিয়ে হয়েছে, ওই নষ্ট বিস্কুট বলছে ঠিক আছে, কিন্তু যে ওর বিয়ে হয়েছে এটা আমার কাছে মনেই হয় না। এটা নিয়ে আমি ওকে একবারই কথা বলছি, তখন আমি ওর আমার ফ্রেন্ডকে বললাম রাজ ওকে তো সেপারেট করে দেওয়া দরকার, এখন একটা কাজ কর, তুই ওকে ফোন দিয়ে বল যে নেহালের সাথে আরেকটা মেয়ের রিলেশন হয়েছে, তুমি দূরে চলে যাও। বিশ্বাস করো ভাইয়া, আমার ফার্স্ট লাভ ও, আমার জীবনে কোনো মেয়ের সাথে রিলেশন হয়নি আর কোনোদিন না। রাজ হয়তো বা শুনতে পাচ্ছে, রাজ সাইব শিয়াব সুমো এটা বিশ্বাস করে যে আমার সাথে কারো কোনো মেয়ের রিলেশন হয়নি, আমি বা কোনো মেয়েকে প্রপোজও করিনি, আমি নিজে গিয়ে। বাট এখন পর্যন্ত স্টিল না ভার্সিটিতে কোনো মেয়ের সাথে আমি ইনভলভ না। তো রাজকে বলার পর রাজ বললো আচ্ছা ঠিক আছে, ওকে যদি আমি বলছি যে ওকে আমি অনেক কষ্ট দিছি, ওকে সেপারেট করে দিই, বলতে আচ্ছা ঠিক আছে। তো রাজ বললো যে নেহালের সাথে তো রাজ ওকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে সুমাইয়া নেহালের সাথে তার একটা মেয়ের রিলেশন আছে, নেহাল এইটা সেটা, আমার সম্বন্ধে আমি বলছি যে তুমি খারাপ বলবা, নেহাল এটা করে সেটা করে, তাহলে ও দূরে চলে যাবে। বলার পরে রাজ আর আমি রিস্কা একসাথে বসে রাজ বলতেছে, আর ও চোখের পানি ফেলাইতেছে সুমাইয়া, সুমু চোখে কান্না করতেছে আর শুনতেছে রাজার কাছ থেকে কথাগুলি, আমি পাশে বসে আমি শুনতেছি। তখন মানে একটু 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 করে নিজেকে দুর্বল লাগতেছে মনে হচ্ছে। ঠিক তখনই কথাগুলি শেষ হওয়ার পরে আমি আস্তে করে বাথরুমে চলে যাই, বার্সেটি গিয়ে চোখের পানিটা ফেলাই দিই। হ্যাঁ আমি এটা কি করলাম, আমি এটা কেন করলাম? আমার মনে হচ্ছে যে ও আমার কাছ থেকে কি বড় একটা জিনিস চলে যাবে। আমি খুব বিশ্বাস করো ভাইয়া, আমি ইমিডিয়েট রাজের সামনে থেকে আমি চলে গেছি বাথরুমে, গিয়ে কান্না করে ফেলছি, সাথে সাথে ফোন দিছি ওকে, ফোন দিয়ে বলতেছি সুমাইয়া আমি সরি, আমি এটা চাইনি। তখন ও আমার সাথে অনেক গালাগালি করছে, মানে যা ব্যবহার করতে হবে অনেক কিছু করছে। ওকে এত বোঝানোর চেষ্টা করলাম যে সুমাইয়া আমি সরি, আমি বুঝতে পারিনি, আমি এটা করতে চাইনি, কেন হয়ে গেছে আমি জানি না। হওয়ার পরে ওকে অনেক বুঝাইলাম, কোনোভাবেই রাজি না। পরে রাজকে এসে বলি রাজ আমি তোর কাছে যেটা বলছি আসলে সত্যি কথা এটা, রাজও শুনতেছে এই কথাগুলি। বললাম যে রাজ তোর কাছে যেগুলি বললাম আসলে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, ও মনে হয় আমার কাছে অন্য একটা জিনিস, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। রাজের কাছে বলার পর রাজের বললাম, রাজ তুই একটু ওকে ফোন দিয়ে বলবি যে আসলে যেটা আমি বলছি সেটা আমার মনের কথা ছিল না। রাজ ওকে ফোন দিছে, ও ফোন রিসিভ করে নাই। আবার ফোন দিছে, ফোন দিয়ে রাজ বুঝাইতে চেষ্টা করছে, ও বুঝে নাই। তখন আমি আবার ফোন দিছি, ফোন দিয়ে ওর কাছে কান্নাকাটি করছি, ওকে বোঝানোর চেষ্টা করছি, ও বুঝতে পারে নাই। তখন নিজে গা ঠিক রাখতে না পেরে ওকে অনেকগুলি গালাগালি করছি আমি।
কিরকম গালাগালি?
এই যে নষ্ট বিস্কুট, তোমার এক জায়গায় বিয়ে হয়েছে, তুমি এত ভাব নেও কেন? মানে ব্যাপারগুলো কমপ্লিকেটেড হয়ে গেছে, যে আমি যখনই ও চলে যায় তখনই মনে হয় যে কি জানি আমার কাছ থেকে চলে গেল।
যখন থাকে,
যখন থাকে তখন মনে হয় যে ফ্রেন্ড সার্কেলের ভিতরে আড্ডায় জমে আছি।
তখন না গুরুত্ব থাকে না,
গুরুত্ব থাকে না বলতে না, ভালোবাসি না সেটা না, গুরুত্ব থাকে না। কেমন যেন মনে হয় যে ওই সময়টা ফ্রেন্ডদের সাথে যখন থাকি তখন
মেহেদি রং লাতি হে সুখ জানে কি বাত আর মহব্বত ইয়া দাতি হে বিছড় জানে কি বাত। কিন্তু এটা তো একবার দুইবার না, বারংবার, বহুবার,
হাজারবার,
হাজারবার। কেন নিজেকে কি রকস্টার মনে হয়?
আসলে এরকম কখনো মনে হতো না। আমার মনে হতো ফ্রেন্ড সার্কেলের ভিতরে মজা লাগে, সারাক্ষণ কাট খেলতাম।
কি ইন্টারন্যাশনাল ব্রিজ না ওই
টি-29 সারাক্ষণ কাট খেলতাম
বন্ধু। 29 কি কয়, কত বছর ধরে খেলতেছ?
কত
সাবল করে গোলাম গলাকে নিজের কাছে নিতে পারো? তা তো পারো না। এখন
না না,
তাইলে কেমনে খেলা খেললা? কোনো কাজটাই তো ভালোভাবে করলো না, না প্রেম করলা ঠিকভাবে, না গোলামগুলোকে নিজের কন্ট্রোলে নিতে পারলো। আমরা তবে এখনো সাফল করলে গোলামগুলো নিজের কন্ট্রোলে নিতে পারি, ওইভাবে সাফল মারবো যাতে করে যখন চারটা করে কার্ড ফেলবো আমার কাছে গোলাম পড়ে বেশি। সেটাও পারোনি, প্রেমটাও ঠিক মতো করতে পারোনি, করলা কি বলো তো দেখি?
আজকে এসে জীবনটা অর্থহীন মনে হয়।
পাঁচ মাস তোমার সাথে এখন নাই, কেমন কাটতেছে এদিন? আরো বেশি সময় কতদিন ধরে তার সাথে মোটামুটি যোগাযোগ নাই?
যেদিন রাজের সাথে
সেই কথোপকথনের পর থেকে সমু একদম নিজেকে সরিয়ে নিয়েছে তোমার কাছ থেকে, এখন কেমন লাগে যখন সে আর বুঝে গেছে তো সে তোমাকে আর পছন্দ করে না, সে তোমাকে চায় না, এটা কি বুঝে গেছে একদম? একদম
চায় না। তারপর কেন জানি নিজের ভিতরে একটা বিশ্বাস যে এই ভালোবাসাটা, যে ভালোবাসাটা আমাকে বাসত সেটা যেতে পারে না, হয়তো অভিমান করে আছে।
কিন্তু বহুদিনে এটা তো এস্টাবলিশড, যে
এটা আমার মনে হয়, কারণ আমি তো মোটামুটি বুঝি যে একটা মানুষ কষ্ট পাইতে পাইতে কিভাবে।
এখন 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 এই জিনিসগুলোর মূল্যায়নটা কেমন তোমার কাছে, কেমন চলছে তো তোমার জীবনে সমু ছাড়া গত পাঁচ মাস?
প্রতিদিন ফোন দিতাম, গালাগালি করতো, অ্যাভয়েড করতো, ভার্সিটিতে যেত, ভার্সিটির সামনে এসে দাঁড়ায় থাকতাম, আব্দুল্লাপুরের মোড়ে গিয়ে দাঁড়ায় থাকতাম।
মানে যে কাজগুলো করতে এখন তো সেই কাজগুলো তুমি করো? বাহ, এখন ফার্স্ট হও।
আব্দুল্লাপুরের সামনে গিয়ে দাঁড়ায় থাকতাম, ওর সাথে একটু কথা বলতে চাইতাম, পিছে পিছে হাঁটতাম, ও আমার সাথে রাব বিহেভ করতো।
কি ধরনের রাব বিহেভ? সর এখান থেকে, যা এখান থেকে।
হ্যাঁ, তুই তুকারি করে কথা,
এরকম?
হ্যাঁ, তুই তুকারি করে কথা বলতো, তুমি এখন না গেলে আমার মাকে ফোন দিব, আমি এই মুহূর্তে যাও, আমাকে ইকটিজিং করতেছো, তুমি একটা খারাপ ছেলে, যে তুমি তো বোকাটে ছেলে, বোকাটে ছেলের মতো আমাকে, আমার পিছে পিছে ঘুরতেছো। জানো ভাই, যখন থেকে মনে হয়েছে যে ওই গালাগালিটা করার পরে আমার জীবনের সমস্ত মোড় ঘুরে গেছে। হাই কি করলাম, এরপর থেকে ওর সাথে আমার যোগাযোগ হইতো। ও ভার্সিটিতে ভর্তি হয়েছে, ফার্স্ট সেমিস্টার চলতেছে ভার্সিটিতে, ফার্স্ট সেমিস্টারে। ওই দিন পর থেকে মনে হয়েছে যে আমি আসলে ওকে সত্যিকারই ভালোবাসি। এতদিন মনে হয়েছে বাট ভালোবাসি, বাট আমার ওই ফ্রেন্ড সার্কেল আমাকে একটু অন্যদিকে ইনভলভ ছিল, বাট ওর গুরুত্বটা আমি কখনো বুঝতে পারিনি। বাট ওই দিন যে গালাগালি করার পর থেকে ওকে যে চিন্তা করলাম যে এমন একটা মেয়েকে আমি গালাগালি করলাম, এটা কি আমার ঠিক হয়েছে? যে মেয়েটা আমাকে সারাটা জীবন ভালোবেসে গেল, যাকে আমি এত এত গালাগালি করতে পারলাম। সেদিন থেকে জানো ভাইয়া, ও ভার্সিটিতে যাইতো, ও আমাকে যেটা চাইতো আমি সেটা করার চেষ্টা করতাম, ও যেটা বলতো সেটা করার চেষ্টা করতাম। ওর শীত, গত শীতে ওর ভার্সিটিতে একটা কোট পছন্দ হয়েছে, ওর বলছে যে নেহাল এই কোটটা আমার পছন্দ হয়েছে, যুথিয়াবুর সাথে গিয়ে দেখছি, তুমি কিনে দিবা? আমি বলছি হ্যাঁ কিনে দিবি। পাঁচ মাস পরে, মানে এই পাঁচ মাসের মধ্যে এই ঘটনাগুলি, আমি বলছি হ্যাঁ কিনে দিব। পরে ওই দোকানে গিয়ে দেখি ওই কোটটা নাই, পরে টাকা কোত্থেকে আসবে আমি জানি না, বাট আমি কিনে দিব বলছি। এখান থেকে দাঁড় করে, ওখান থেকে দাঁড় করে টাকা জোগাড় করছি, করে পরে কোট পাইনি ওকে নিয়ে। পরে রাজলক্ষ্মী মার্কেটে এসে কোট খুঁজে একটা পছন্দ হয়েছে, 1500 টাকা চাই। ও বলে যে নেহাল তোমার, তুমি তো কিছু করো না, এত টাকা দিয়ে কেনার দরকার কি? ঠিক এর পরে ও চলে গেছে, ওকে দিয়ে আসছে। আমি আচ্ছা ঠিক আছে কিনা দরকার নেই, বাট ওর যেটা পছন্দ হয়েছে এর পরের দিন আমি এটা কিনে নিয়ে ওর বাসায় দিয়ে আসছি। ও ভার্সিটিতে প্রেজেন্টেশনের জন্য কোট বানাইতে হয়, শুট কোট। ও আমাকে বলছে, ওর আম্মুকে বলছে আম্মু বানাই দাও। ওর আম্মু বলছে যে ভার্সিটিতে ভর্তি হয়েছিস, টাকা পয়সা লাগে, এই টাকা দিতে পারবো না আমি তোকে। ও আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে নেহাল আমার তো এটা বানাই দেয় না। আম্মুর প্রতি একটু রাগ হয়ে আমাকে আমার সাথে কানাচ্ছে। তা আমি বলছি যে সুমা তুমি চিন্তা করো না, আমি বানাই দিব তোমাকে। এটা বলার পর আমার মাথার টেনশন, 5,000 টাকা 7,000 টাকা কিভাবে আমি জোগাড় করবো? আমি টিউশনই করছি একটা, 8,000 টাকা বেতন পেয়েছি। ওর কাছ থেকে অগ্রিম 3,000 টাকা নিছি।
কোন কোন সাবজেক্টে তুমি?
আমি বিবিএ তে।
ঢাকা ইউনিভার্সিটি?
না না, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটি। আচ্ছা।
আমি সায়েন্স থেকে আমি প্রাইমেশন ইউনিভার্সিটিতে ছিলাম।
আচ্ছা।
এখান থেকে সুইচ করে আমি ড্যাফোডিলে চলে যাই, বিবিএ তে। টেক্সটাইলে ছিলাম, প্রাইমেশন ইউনিভার্সিটিতে।
আচ্ছা।
তো ওর ওই কোটটা বানা দেওয়ার জন্য এখন চিন্তা করলাম কিভাবে টাকা জোগাড় করবো। আদিলের কাছ থেকে, আদিলের ছোট ভাইকে পড়াইতাম, ওর থেকে 3,000 টাকা অগ্রিম নিয়ে নিছি। নিয়ে এই টাকাটা আরেকজনের পাইতো আমার কাছ থেকে, তাকে দিয়ে দিছি। এখন তো টাকা নাই, এখন ওর সাথে যোগাযোগ করি না। 16 তারিখ ওর ডেলিভারির ডেট, মানে কোর্ট পরে যেতেই হবে ভার্সিটিতে। তো আমি চিন্তা করলাম যে কিভাবে টাকা জোগাড় করবো। পরে আম্মুর কাছে গেছি, শেষ সম্ভালো আমার আম্মা আমার কাছে গিয়ে বললাম আম্মু আমার 5,000 টাকা দিবা, তোমাকে কালকে দিয়ে দিবো, আমি একটু টিউশনই করাই না, তোমার ওই টিউশনের টাকা পেয়ে দিয়ে দিবো। কিন্তু টিউশনের টাকা তো আগেই আমি খেয়ে ফেলছি। পরে আম্মুর অনেক পটায় মোটায় 5,000 টাকা নিয়েছি, নিয়ে ওর কাছে দিছি। তখন ও আমাকে অ্যাভয়েড করে, ওকে বলছি যে সুমায়া, ও আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে সুমায়া বলতেছে যে তুমি তো আমাকে কোট বানায় দিলা না। আমি বলছি সুমায়া দিব আমি বানায়, কবে দিবা তুমি? তখন ও আমার সাথে তেমন একটা কথা বলতো না, ফোন দিলে রিসিভ করতো না, রিজেক্ট লিস্টে ফেলায় রাখতো আমার নাম্বার। আমি যা যা করতি ও রিপিট গুলি আমি পাচ্ছি দ্বিগুণ হারে। তো একদিন আমি, আমার রাজের দোকান আছে টঙ্গিতে, বিসমিল্লা ফাস্ট ফুড রাজের দোকানের নাম, ফাস্ট ফুডে গিয়ে বসছি। বসার পরে টাকা জোগাড় করে মার কাছ থেকে নিয়ে গেছি, গিয়ে আমি সুমাইরে ফোন দিলাম, সুমাইয়া তোমার টাকাটা জোগাড় হয়েছে, তুমি আসবা? পরে ও আসছে ভার্সিটিতে। আসার পরে ওকে টাকাটা দিছি, ওর টাকা নিয়ে বানা দিছি। কিন্তু আমি এই টাকাটা জোগাড় করছি কিন্তু অনেক কষ্টে। আমি আজকে যে অবস্থানে আছি, আমি প্রায় পাগলের মতো হয়ে গেছিলাম। আমার হাতে একটা তাবিজ দেখতে পাচ্ছেন,
দেখছি এটা,
আমার মা দিছে এটা আমাকে। এক হুজুরের কাছে নিয়ে গেছি, এই সুমায়াকে যে হুজুর পড়াইতো, ওদের মসজিদের হুজুর, আমাকে ওর চাচাত বোন জুথি ওদেরকে পড়াইতো, ওই হুজুরকে আমার চাচা নিয়ে আসছিল। আমি প্রায় মেন্টাল সিক হয়ে গেছিলাম। আমি গত 15 দিন আগের থেকে মোটামুটি একটু আম্মু আমাকে
স্বাভাবিক মনে হচ্ছে। আমরা অনুষ্ঠান শেষ করব, অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আর হয়তো 15-20 মিনিট সময় আমরা একসাথে আছি।
আমি জানো ভাইয়া, ওর সাথে এইভাবে সম্পর্ক হয়েছে। হওয়ার পরে আমার মা ওর বাসায় গেছে প্রস্তাব নিয়ে, আমার অবস্থা দেখে। যাওয়ার পরে ওর সাথে কথা বলছে, বলার পর ওকে জিজ্ঞেস করলেন তুমি কি ওকে ভালোবাসো? ভাই না, ও বলছে। বলার পর আম্মু আমার চাচার বাসায় চলে গেছে, গিয়ে চিন্তা করছে যে না মেয়েটা মিথ্যা বলছে। মেয়েটাকে আবার ডাকাইছে আম্মু, ডাকানোর পরে বলছে তুমি সত্যি কথা বলো, তুমি কি ওকে ভালোবাসো? ও চোখের পানি ফেলায় চলে আসছে। তখন আম্মু চিন্তা করছে না ও এখনো মিথ্যা বলছে, ওর চোখের পানি বলো ও ওকে ভালোবাসে। পরে ও আরেক বাসায় চলে গেছে, যাওয়ার পরে আম্মু ওই বাসায় গেছে।
আপনাকে আমি কনফার্ম করছি সে আপনাকে এখন আর ভালোবাসে না। আমরা বহুত এই ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেট করেছি। আপনি আপনি আপনার মন, আপনার মন মানসিকতা এই জিনিসগুলোকে মেনে নিতে পারছে না, এটি সত্য কথা। আপনাকে সে আর ভালোবাসে না, এবং এই বিষয়টা আমরা জানবার জন্য ওর কাছের মানুষজন, ওর ব্যক্তিগত পরিমণ্ডল সবকিছু মিলিয়ে আমরা যতদূর সম্ভব তার একেবারে গহীনে যাওয়ার চেষ্টা করেছি, এবং এটি পরিষ্কারভাবে প্রতিভাত হয়েছে আপনাকে আর সে চায় না। এবং যে জিনিসটা কোনোভাবে আপনি মেনে নিতে পারছেন না, যে জিনিসটা কোনোভাবে মেনে নেয়া আপনার পক্ষে সম্ভবপর হচ্ছে না, এটির পেছনে সবচেয়ে বড় যেটি কারণ সেটি হচ্ছে যে আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই স্মৃতিগুলো, ইনফ্যাক্ট সেই সুখস্ স্মৃতিগুলো, যে সুখস স্মৃতিতে আপনি একজন অবিসংবদিত ব্যক্তিত্ব, আপনি একজন কালপুরুষ, আপনি হচ্ছেন একজন রক স্টার, এবং আপনি হচ্ছেন বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে সবচাইতে ডিজার্ভিং পুরুষ কোন এক মেয়ের চোখে, এবং সেই মেয়ের চোখ দিয়ে ভোলার অখ্যাত কোন এক জায়গা থেকে উঠে আসা সামান্য একজন মানুষের অসামান্য হয়ে ওঠা
এই গল্পটা অসামান্য হয়ে উঠতে পারতেন না যদি সমু নামের সেই মিষ্টি মেয়েটা এত আপন করে, এত এত সম্মানের চোখে, এত মূল্যবান করে আপনার দিকে না তাকাতো। আপনি আপনার মতো, আপনারা যারা এরকম আছেন, এরকম ভোলা, এরকম কুমিল্লা, এরকম অন্য কোন জায়গায় বিভিন্ন অলিগলিতে হাজারো সময় অনেকেই এরকম ভাবেই কিন্তু নিঃশেষ হয়ে যায়, হারিয়ে যায়। কিন্তু এই যে নিজেকে এত মূল্যবান ভাবা, নিজেকে এত ইম্পর্টেন্ট ভাবা, নিজেকে এত বেশি মূল্যবান মনে করার পিছনে সবচেয়ে বড় যেটি কারণ, সবচেয়ে বড় যার অবদান, আমার মনে হয় সেটি হচ্ছে সমু নামের সে মেয়েটি। যে মেয়েটি এইভাবে আপনার দিকে তাকাতো বলেই নিজেকে এত মূল্যবান মনে হয়েছিল। এখন আর আপনার সেটি ভাববার কোনো কারণ নাই। আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, কঠিন এই সত্য কথা মেনে নিন, আপনাকে সে আর ভালোবাসে না। আপনার সমু আর সেই সমু নেই যে আপনার মসজিদে যাওয়া এবং আসার পথে দৃষ্টির সেই চাদর বিছিয়ে আপনার জন্য অপেক্ষা করত। আপনার সেই সমু আর সেই সমু নেই যে সমু আপনার দেয়া টিস্যুটাকেও তার ডায়েরির কাগজের মধ্যে স্ট্যাপলিং করে রাখত, আমার জান নেহাল, এটা দিয়ে কোনো এক সময় এত তারিখে মুখ মুছেছিল, কোনো এক সময় কপালের ঘামটা মুছেছিল, সেদিন তারিখ ছিল এত এবং সেদিন প্রচন্ড গরম পড়েছিল। আমার নেহালের গায়ের গন্ধ এখনো আমি স্পর্শ করতে পারি যখন এই টিস্যুটা আমি নিজে ছুঁয়ে দেখি। আপনি ভেতর থেকে এই ভুল ধারণা মুছে ফেলুন যে এরকম ভাবে আপনার ব্যবহৃত টিস্যু কখনোই সে তার স্বপ্নের সাথে জড়িয়ে ফেলবে না। আপনার ভেতর থেকে এগুলো সব মুছে ফেলুন যে আপনার কোন স্মৃতি এখন আর তাকে ওইভাবে মহামান্বিত করে তোলে না, বরং যতখানি নিজেকে মূল্যবান করেছেন এই মেয়ের উপস্থিতিতে ঠিক ততখানি সে নিজেকে অনেক বেশি ঘৃণার কাছাকাছি নিয়ে গেছে আপনার উপস্থিতিতে। তাই যতটুকু না ভালোবাসা তার চেয়ে অনেক বেশি ক্ষোভ এবং ঘৃণা আপনার প্রতি সেই মানুষটির। আমি সেই মানুষটিকে ফোনে নিব এবং আপনাকে যে আসলেই সে ঘৃণা করে, আপনার প্রতি সেই প্রেম, সেই মহব্বত, সেই টান, সেই ভালোবাসা আর নাই, আপনার টিস্যুকে সে আর কখনো স্ট্যাপলিং করার প্রয়োজন মনে করে না, আপনার মসজিদে যাওয়ার ফিরে আসার পথটাকে এত বেশি মূল্যবান মনে করে তার দৃষ্টির চাদর বিছিয়ে তাকিয়ে বসে থাকে না, আপনার সাথে কথা বলার জন্য এরকম ভাবে সে পাগল হয়ে থাকে না, এই বিশ্বাসটা আপনার মধ্যে ঢুকিয়ে ফেলুন, তাহলে আপনার জন্য মূল্যবান, মূল্যবান সেই মেয়েটির জন্য যে মেয়েটির সাথে কোনো একদিন আপনার সম্পর্ক ছিল, যে মেয়েটির মাইগ্রেন শুধু না, মাইগ্রেন তো একটা শারীরিক সমস্যা মাত্র, যে মেয়েটির জীবনটাকে পর্যন্ত আপনি নস্যাৎ করে দিয়েছেন। হয়তো এই মেয়েটি তার বৈবাহিক জীবনে কিছুটা হলেও চেষ্টা করতে পারত তার সাথে কিভাবে কোএক্সিস্ট করা যায়, কিন্তু আপনি এমনই ভালোবাসার এক সানায় বাজিয়ে চলেছিলেন ওর মনের মধ্যে, সেখানেও সে আপনি তার মতো করে সেখানে তাকে থাকতে হয়তো সাহায্য করেননি, থাকতে দেননি, দিয়ে সে না ঘরকা না ঘাটকা এরকম একটা সিচুয়েশনে অর্থহীন জীবনের মধ্যে তাকে ফেলে দিয়েছেন। আপনাকে ঘেন্না করে সে এখন, বিশ্বাস করুন। এই যে এখন আমি তাকে ফোনে নিচ্ছি, আরেক দফায় সে বিশ্বাসটা আপনার কাছে পৌঁছে দিচ্ছে এই মেসেজ। সমস্ত স্মৃতির পাতা থেকে এগুলো মুছে ফেলুন, এটা আপনার জন্য মূল্যবান, মূল্যবান সেই মেয়েটির জন্য, মুছে ফেলুন। নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুন, কোনো এক সমুকে নিয়ে নতুন করে আবার স্বপ্ন দেখুন।
ও আমাকে ও একবার হাত দেখাইছিল এক ছেলের কাছে, এক লোকের কাছে, দেখানোর পরে ওই লোকটা বলছিল তোমরা দুজন দুজনকে পাবা, তবে অনেক বাধা বিপত্তি কাটাইতে হবে, ও আমাকে বলছিল, তা বিশ্বাস যে আমার কাছে ফিরে আসবে।
এই বিশ্বাসটাই আপনার জন্য কাল হয়ে আছে এবং কাল হয়ে আছে এই মেয়েটির জন্য। এখান থেকে যত তাড়াতাড়ি মুক্তি পান আপনাদের দুইজনের জন্য মঙ্গলজনক, এর জন্য আমি কিন্তু এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি।
ওর সামনে
কতবার কাটছেন হাত দেখি? হাত তো কাটা দেখি চার পাঁচবার হয়েছে। প্রতি মাসে একটা করে কাটা না কটা?
না একদিনই,
একদিনে পাঁচবার। যাই হোক, এই যে এই ব্যাপারগুলো ঘটতে থাকবে, এই ব্যাপারগুলো ঘটা বন্ধ হবে সত্য কথাটাকে যদি মেনে নিতে পারেন। এবং এটাই সত্য কথা যে সমু নামের মেয়েটি কোনোভাবে আপনার স্মৃতিতে আর কোএক্সিস্ট করে না। ও ভাইয়া সব জানে।
ওর বার্সারির সামনে গিয়ে আমি আমার ভুল বুঝতে পারে ওর রিসটা আর পায়ে ধরে,
আর আর ভুল বোঝাবুঝির কিছু নাই, পায়ে ধরারও কিছু নাই, সমস্ত ঘটনার অবসান ঘটেছে। দ্য রকস্টারের জীবনের পরিসমাপ্তি এসেছে। আমি এখন স্বাগত জানাতে যাচ্ছি সে মানুষটি, যে মানুষটির ভালোবাসা, যে মানুষটির প্রেম, যে মানুষটির টান, যে মানুষটির মহব্বত, যে মানুষটির এশক আমাকে, আমি গুরু এতেশাম আমাকে নতুন করে ভালোবাসাকে চিনতে শিখিয়েছে। এজন্যই তো বলি তোমাদের মতো মানুষ আছে বিধায়, আমি বলতে পছন্দ করি ভালোবাসার কপালে চুম্বন দিতে মন চায়। সেরকম একজন মানুষ আমার সাথে এখন আমার সাথে যুক্ত হতে যাচ্ছে, সে কণ্ঠ শুনতে পাবো কিনা জানি না, কারণ দীর্ঘ নিঃশ্বাস স্পষ্ট ভাবে লাভগুরুর কানে এসে বাজছে। স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশ স্টুডিওতে। জি আপনাকে স্বাগত জানাচ্ছি, কণ্ঠটা একটু সামলে নিন, দীর্ঘ নিঃশ্বাস বন্ধ করুন, শক্ত করে বলুন কেমন আছেন। হ্যাঁ অবশ্যই ভালো আছেন আপনি, আমি জানি ভালো আছেন আপনি। এখন নতুন করে ইতিহাস লেখার সময়, নতুন করে জীবনটাকে আরেকবার দেখবার সময়, এখন ভালো থাকতেই হবে এবং শক্ত হতে হবে, বারবার ভুল করার চাইতে, বারবার পড়ে যাওয়ার চাইতে শক্ত করে পথ চলার চেষ্টা করতে হবে। এবং এই পাগলটা সেটি বুঝতে চাচ্ছে না, আমি ইনফ্যাক্ট তাকে বুঝিয়ে ফেলবো, এতটুকু ভরসা আপনি রাখতেই পারেন, যাতে করে সে নিজের জীবন এবং সেই সাথে আপনার জীবনকেও আর বেসামাল না করতে পারে, ঠিক তো? আরে ভাই কান্নাকাটির কি জায়গা নেই এটা, কান্নাকাটি লজিক্যাল ওয়েতে হলে আমিও বলি যে কান্দো আমিও তোমার সাথে কান্দি, তুমি যেটা কান্দতেছো ভাই একেবারে ইললজিক্যাল ওয়েতে, এটা কান্নাকাটির জায়গা না রে ভাই, কারণ এই ঘটনাটা আর ঘটবার না। এটা যদি কোনোভাবে মনে হতো যেটা ঘটলে পক্ষান্তরে তোমাদের দুইজনের জন্য মঙ্গলকর কিছু আসতে পারে, তাহলে আমিও তোমার সাথে গলা ধরে কাঁদতাম। ইনফ্যাক্ট আমার এরকম রেকর্ড আছে, আমিও মাঝে মাঝে কেঁদে দিই আমার হট সিটে যারা বসে তাদের সাথে, আর প্রায়শই মাঝে মাঝে দেখা যাচ্ছে কার কোনো প্রবলেম হলে তার হলে ভিক্ষা ঝুলি নিয়ে নামে নেমে যায় আমি, আমার এগুলো নিয়ে কোনো সমস্যা নাই, বাট এইটার কোনো এক্সিস্টেন্স নাই আর অ্যাকচুয়ালি। It's khatam, done, it's over. এখন মঙ্গল সেটাতেই, যাতে করে যত তাড়াতাড়ি তুমি বুঝতে শেখো, এবং মঙ্গল সেটাতেই যাতে করে আমার বন্ধুটি যে এখন ফোনে আছে সে কাম ব্যাক করে তার জায়গাতে, তাহলে তোমার হাত কাটার ব্যাপারটাও ঘটবে না ঘন ঘন, আমার বন্ধুটাকে নতুন করে আর কষ্ট পেতে হবে না। জি সময় এসেছে বাস্তবতাকে সামনে থেকে ফেস করবার, সময় এসেছে সূর্যের চোখে চোখ রাখবার, এবং আমার মনে হয় সেই দেহচেতা মানসিকতা ব্যক্তিত্ব আপনার তৈরি হয়েছে এর মধ্যে, ঠিক তো সমু? জি আপনাকে বলছি। জি এখন সময় এসেছে, আপনি শুনতে হয়তো একটু কম পাচ্ছেন এই কারণে, কারণ যার সাথে আপনি কোন এক সময় যার সাথে আপনার খুব ভালো একটি সম্পর্ক ছিল তার কান্নার কারণে হয়তো কণ্ঠ শুনতে সমস্যা হচ্ছে তার, কিন্তু আমার মনে হয় এখন সময় এসেছে সিদ্ধান্ত নেয়ার, আর ওই আবেগে নিজেকে না ভাসিয়ে দেওয়ার, তাই না? জি
আসলে ভাই আমি ওই কথাটা চিন্তা করে ওর সাথে
ব্রেকআপ করা, জি
হ্যাঁ, ও আমাকে এখনো বলে আমি কারোর সাথে গল্প হয়েছি যার কারণে তবে আমি মনে হয় তোমাকে মেসেজটা সবার সামনে এভাবে বলতে চাচ্ছি দিতে যাচ্ছি যে তোমার সাথে আমার রিলেশন ব্রেকআপ হয় আমার বস্তিতে ভর্তি হওয়ার আগে, তো তুমি যে বলো যে আমি বস্তিতে ভর্তি হওয়ার পর চেঞ্জ হয়েছি এটা সত্যি না, আমি তোমার সাথে বস্তিতে ভর্তি হওয়ার আগেই তোমার সাথে আমার রিলেশন ব্রেকআপ হয়, এরপরে আমি সিদ্ধান্ত নিই যে আমি আইডিতে ভর্তি হবো, মানে আমি আমার এখন যে ব্যক্তিতে পড়তেছি সে ব্যক্তিতে পড়বো, এর আগে আমার মনে প্রাণে ইচ্ছা ছিল যে আমি ওই ব্যক্তিতে পড়বো। আমি ডাকিলে
আপনার কথাগুলো আমরা বিভিন্ন ভাবে শুনেছি, আপনার রেকর্ডেড ক্লিপগুলো আমরা শুনেছি, আমরা এখন আসলে অনুষ্ঠান একদম শেষ প্রান্তে, জাস্ট আপনাকে দিয়ে এই কথাগুলো পরিষ্কার ভাবে বলতে পারাটা, এবং আমরা কনভিন্সড অলরেডি যে আপনি আসলে সম্পর্কটা কন্টিনিউ করতে চান না, কিন্তু এটি আর ছেলে মানুষই বলতে পারেন যে কোনোভাবেই সে মানতে নারাজ যে আপনার সাথে সম্পর্কটা আর সামনের দিকে কন্টিনিউ হবে না, এবং তার কান্না তার কষ্ট এটা যতই খারাপ লাগুক না কেন আমি জানি যে এটা হয়তো রিয়েল লাইফ এটা আর ওয়ার্ক করবে না, তাই তো? আচ্ছা, আমাদের যেহেতু বহু মানুষ এখানে থাকেন, প্রায় 30-35 লক্ষ মানুষ যুক্ত থাকেন যারা লিসেনার্স আমাদের এই অনুষ্ঠানের, তাদের অবগতির জন্য একটা প্রশ্ন কি আপনার কাছে রাখতেই পারি? এবং অবশ্যই চাইবো যে আপনি সঠিক তথ্যটি দিবেন, তাহলে অন্তত এই মানুষটির নিজেকে কাম ব্যাক করতে নিজেকে হয়তো সহজ হবে। এখন কোন সম্পর্কের ভিতর দিয়ে যাচ্ছেন আপনি? আমি কি সত্য ধরে নিব? এবং আপনার কোন রকম কোন রিলেশনশিপ কারোর সাথে নেই, তাই তো? এখন এবং এটাও ঠিক যে আপনি নেহাল হাসনাইনের প্রতি কোন রকমের মেন্টাল অ্যাটাচমেন্ট আপাতত নাই, এবং এটা আপনি অন ইয়ার প্রায় 30-35 লক্ষ মানুষকে মাথায় রেখেই বললেন যে এরকম কোন রিলেশনশিপের আর কোন সম্ভাবনাও নাই, তাই তো?
আমার
আর কাউকে পারবেন না?
আমি জানি না আমি পারবো কিনা।
নেহালকে তো পারবেন না, আর কাউকে পারবেন না?
হয়তো পারবো, কৃষ্ণ আমাকে এরকম করেই দিবে, আমাকে পারতে হবে।
এই 5 মাসে কি করেছেন বলেন তো, যে এর মানে সম্পর্ক
আমার সাথে? হ্যাঁ, আমি বলি, আমার সাথে প্রত্যেকটা দিন কিছু না কিছু নিয়ে ঝগড়া চলে যেত, একটা না একটা ব্যাপার নিয়ে। আমি কেন বাহিরে আছি বা কি করছি, মানে অল্প কিছু থেকে আমার সাথে ঝগড়া করতো।
অনুষ্ঠান শেষ করতে পারি এটি হচ্ছে চ্যালেঞ্জ, কারণ এই যে নিজেকে আর ধরে না রাখতে পারা, একেবারে নিঃশেষ হয়ে যাওয়া যে অবস্থা আমি দেখছি, আপনি অনুভব করতে পারছেন কিনা জানি না ওভার ফোন, বাট সিচুয়েশন ইজ গুড এনাফ। তো এইটা কিভাবে করা যায়, আপনি কিভাবে হেল্প করতে পারেন, সেই চিন্তাই করতেছি আমি। কথা বোঝা যাচ্ছে কি আমার? কথা সমস্যা হচ্ছে, আমরা একটু টেকনিক্যাল টিমকে রিকোয়েস্ট করবো যে ফাইন টিউনিং করা যায় কিনা, অথবা কি আরেকবার ফোন কেটে ফোনটা নিই? আমরা ফোনটা কেটে নিচ্ছি আরেকবার। আমরা এফাকে কথা শেষ করে নিয়ে আসতে চাচ্ছি আমাদের আজকের অতিথি বন্ধুর কাছ থেকে, যে হয়তো মিনিমাম কথা বলবার মতো অবস্থাতে নাই, কিন্তু চিরায়ত সত্যকে আসলে অস্বীকার না করবার কোনো সুযোগ নেই। চিরায়ত এই সত্যকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই, কিন্তু কিছু কিছু মুহূর্তে মানুষ অনেক বেশি অসহায় হয়ে যায়।
সব ছেড়ে দিছি, ফ্রেন্ড সার্কেল সব ছেড়ে দিছি।
সমুকে ফোনে আছে,
আমরা ট্রাই করছি,
আমরা তাকে ফোনে নিব এবং আমরা অনুষ্ঠান শেষ করব, এবং আমরা আসলে আজকে এই ফিনিশ লাইনটা আসলে সমুর কারণেই এবং আমাদের আজকের অতিথি বন্ধু নেহাল হাসনাইনের কারণেই উপস্থাপন করা, যাতে করে সত্য যা সত্যই সেটি যত রূঢ়ই হোক না কেন, যাতে করে দুইজনের দুইজনকে টিউন করাটা অনেক বেশি সহজ হয়, তাই আমরা চেষ্টা করেছি। এখন আমাদের সাথে আবার আমরা ফোনে যুক্ত করতে যাচ্ছি সমুকে। জি, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, অনুষ্ঠান শেষ করে নিয়ে আসবো, কিন্তু খুবই কষ্টের কারণ যাকে আপনি ভালোবাসেন না বা যার প্রতি এখন সেই মানসিক অ্যাটাচমেন্ট অনুভব করেন না, কিন্তু এক সময় যাকে ভালোবাসতেন প্রচন্ড ভালো লাগা, ভালোবাসা, ইনফ্যাক্ট ভালোবাসার একেবারে অধ্যাবসায়ের মতো করে যাকে ভালোবেসেছিলেন, সেই মানুষটি একেবারে পাগল প্রায় অবস্থায় এখন আমার সামনে বসে আছে এবং তাকে কোনোভাবে আমি ম্যানেজ করতে পারছি না, এই সত্য কথাটা তার মধ্যে কোনোভাবে প্রতিষ্ঠিত করতে পারছি না যে আর যাই হোক তোমার সমু আর তোমার নাই, এইটা এইটা কি করা, এটা নিয়ে আমি একটু অসহায় বোধ করছি। ইনফ্যাক্ট আর পাঁচটা মিনিট আছি আমি অনুষ্ঠানে, আপনি কি কোনোভাবে সাহায্য করতে পারেন কিনা একটু দেখুন প্লিজ, কথা বলে কথা বলুন। জি একটু প্লিজ তার সাথেই কথা বলুন, আমি কোনোভাবেই এই মানুষটিকে স্বাভাবিক করতে পারছি না, আপনাকে অনুরোধ করছি এই কারণে যে বছরের পর বছরে মানুষটিকে আপনি ভালোবেসেছেন, আপনার অধিকার আছে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নেয়ার, কোনো সমস্যা নাই, বাট অ্যাটলিস্ট আপাতত অনুষ্ঠান শেষ করব আমি, তাকে একটু যদি ম্যানেজ করতে আমাকে সাহায্য করেন একটু কথা বলুন, সমুর সাথে কথা বলুন, সমুর সাথে কথা বলুন। নেহাল কথা বলুন, আমি অনুষ্ঠান শেষ করতে পারবো তখন যখন আপনি একটু স্বাভাবিক হবেন, এবং আমার দেখে খুব কষ্ট হচ্ছে যে একটা মানুষ একটা মানুষের জন্য এত পরিমাণে এত পরিমাণে whatever, আপনি কথা বলুন প্লিজ।
সব ছেড়ে দিছি, আমি আর ভুল বুঝতে পারছি, বিশ্বাস করো
কথা বলতে বলতে কিন্তু হেঁচকি উঠে যাচ্ছে যখন, এবং কথা বলতে বলতে বারবার বলছে আমি সব ছেড়ে দিয়েছি, তখন কিন্তু একজন দুইজন না 30-35 লক্ষ মানুষকে সামনে রেখে কথা বলছে, আমার মনে হয় জিনিসগুলো আপনি খেয়াল করছেন। সমু মানসিক ভাবে কিছুটা ডিসঅর্ডার আমি যতটুকু খবর নিয়ে জেনেছি, মানসিক ভাবে কিছুটা ডিসঅর্ডার যতটুকু আমি শুনেছি বা জেনেছি, এবং এতক্ষণ পর্যন্ত যতটুকু কথা সে বলেছে সেটা হচ্ছে আমি সব ছেড়ে দিয়েছি, আপনাকে সে ভালোবাসে প্রচন্ড,
অনেক ভালোবাসি আমি তো,
আমি
অভিনয় করি, আমি সত্যি অভিনয় করি না,
একটু 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 থামো, দেখি কি বলে, দেখি কি বলে। হ্যাঁ সমু বলেন, সেই কান্দার আর এই কান্দার মধ্যে মনে হয় একটু ডিফারেন্স আছে যতটুকু মানুষ হিসেবে আমি বুঝি, যেখানে তার লাজ লজ্জার কোন রকমের তোয়াক্কা না করে 30-35 লক্ষ মানুষকে সাক্ষী রেখে আপনার কাছে নিজেকে উজাড় করে দেয়া। জি বলুন সমু। সমু বলুন,
আমি তখন চিন্তা করি ওর সাথে আর আমার সম্ভব না, এরপর থেকে আমি ওকে দিতে পারি না, মাঝে 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 ভাবি যে ও আমার জন্য ভাবে কাঁপতেছে কষ্ট করছে, আমি ওর কেন হবো না, একটা সময় আমি ওখানে ভালোবাসতাম, আমি কেন হবো না, বাট আসলে আমি পারছি না, হচ্ছে না আমার দ্বারা, এখন আমি চাইলেও ওর কাছে যেতে পারছি না, সম্ভব হচ্ছে না যে ওকে আমি আবার আগের মতো করে নিব, কেন যেন ওর প্রতি একটা ঘৃণা আসে গেছে আমার, আমি পারছি না ওকে ওইভাবে নিতে যে আগের মতো করে,
একটু একটু তাকেই করো, এই পানি দাও, মুখে পানি দাও, একটু আপনি লাইনে থাকেন, মুখে পানি দাও।
হ্যালো,
জি একটু একটু দাঁতটা দাঁতটাই করো, সে একটু অসুস্থ হয়ে যায়, আপনি ওকে রেস্টরুমে নিয়ে যান, না না আপনার নেহাল একটু অসুস্থ, আপনি একটু লাইনে থাকবেন। আচ্ছা স্বাভাবিক, সে পানি খান, এ পানি খাও নেহাল, পানি দাও।
ওকে বন্ধু, নেহাল একটু অসুস্থ হয়ে গেছে, সো আমরা ট্রাই করছি নেহালকে সুস্থ করবার জন্য। যাই হোক, একটু পরে নেহাল হয়তো সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সো এই মুহূর্তে অনেক বন্ধুরাই আমাদের সাথে যুক্ত আছেন, সো আপনিও যুক্ত হতে পারেন এবং আপনি আপনার মনের কথাগুলো, আপনি যা ফিল করছেন এই ঘটনা নিয়ে সবকিছু লিখে জানান আমাদেরকে। এবং জানানোর যে নিয়মটি আছে সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ টিও লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি আপনি লিখতে চান লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং বন্ধু, এখানটিতে দেখছেন আপনি এই পেজটিতে এসে যে আমাদের প্রাণ আর ভালোবাসার বাংলাদেশের একটি পোস্ট আপলোড করা আছে, সো প্লিজ এখানটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চাইলে পোস্টটি শেয়ারও করতে পারেন অন্যান্য বন্ধুদের কাছে। সো এই মুহূর্তে অনেকেই যুক্ত আছেন, যেমন আছেন রাখি। রাখি অনুরোধ করেছেন যে প্লিজ কাম ব্যাক আপু, প্লিজ প্লিজ। হৃদয় মেহেদি যুক্ত হয়েছেন, লিখেছেন যে কি বলবো বুঝতে পারছি না। সজন আহমেদ তানভীর লিখেছেন যে ভাইয়াকে উদ্দেশ্য করে, নেহালকে উদ্দেশ্য করে যে কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া উচিত, সো সেম অবস্থাটাই হয়েছে। এবং জাহিদুল ইসলাম জাহিদ আছেন, লিখেছেন যে কিছু হারালে পাওয়া যায় বাট কিছু পেলে তা হারানো ঠিক না নেহাল। আছেন আরো অনেক বন্ধু, রিজওয়ানুল করিম আছেন, লিখেছেন যে অনেক কষ্ট লাগছে। এবং কে এম কাউসার মাহমুদ লিখেছেন মুন্সিগঞ্জ থেকে যে গুরু কি বলবো সত্যি আসলে আমার অনেক খারাপ লাগছে। অনেক হাসানও যুক্ত হয়েছেন, লিখেছেন যে যাকে এত ভালোবাসতে তাকে কেন এত অপমান করো, এত অপমান করলে তুমি। শফিকুল ইসলাম রায়হান লিখেছেন যে গল্পটা অনেক ভালো লাগছে সাথে কষ্টও লাগছে। এবং সুমন আছেন এই মুহূর্তে, আছেন তানভীর হাসান, এবং রিফ্রেশ দিয়ে দেখে নিই যে কারা কারা যুক্ত আছেন, মাত্র যুক্ত হলেন এই মাত্র আমাদের সাথে। ওকে, এই মুহূর্তে আছেন জাহিদুল ইসলাম জাহিদ, উনি অনেকগুলো কমেন্ট করেছেন এবং আছেন আমার সাথে এই মুহূর্তে। ওকে, শহীদুল ইসলাম সিয়ামও যুক্ত হয়েছেন। এবং বন্ধু, এর মাঝে আমি একটা ইনফরমেশন জানিয়ে দিই, বাট ইনফরমেশন জানানোর আগে আমি চলে যেতে চাচ্ছি গুরুহেদের
সাথে। এখন পরিস্থিতি স্বাভাবিক, আমাদের সাথে কি ফোনে এখন আছেন?
হ্যাঁ অবশ্যই,
আমরা বিদায় নিব, বাট এখন এখন স্বাভাবিক, এখন স্বাভাবিক। জি, কি যেন বলছিলেন আপনি, না তোমাকে আর শোনার দরকার নাই। জি, কি যেন বলছিলেন? আমাকে বলেন, নেহালকে শুনতে দিচ্ছে না কারণ পরিস্থিতি একটু অস্বাভাবিক হয়ে গেছিল তখন। জি বলেন। একটা মানুষ যখন আউটবাস্ট করে ইন ফ্রন্ট অফ 30-35 লাখ পিপল, তখন ব্যাপার তো কিছু একটা থাকেই, আমার কাছে এটা মনে হয়েছে। আপনার ভাবনা আপনার কাছে হতে পারে, তো দুইটা একেবারে এক জিনিস না, অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়েছে। জি বলেন।
তবে ভাই, আমি ওর কাছ থেকে যখন সরে আসি, এরপরে আমার আমি বারংবার ওর কাছে যেতে চাই যে
কান্নাকাটির জন্য সহানুভূতিশীল হয়ে তার প্রতি একরকমের দয়া পরবশ বা করুণার কারণে,
ওই জন্য আমার ওর কাছে মানে মনে হয় যে আসলে ওকে ভালোবাসা উচিত, বাট আমার হয়ে উঠছে না, আমি পারছি না ওকে নিতে। আর ভাইয়া একটু প্লিজ, একটু পিছনে যান,
আমার শুনেছি, আমি সব শুনেছি, আপনার কথা শোনার আগে তার মুখে শুনেছি যে সেই কাজগুলো করেছিল তখন।
জি ভাইয়া করেছে, আর এমন ভাবে করেছে, ওই ওই মুহূর্তটা যদি আমি আপনাকে ফিরে আমি আপনার সামনে থাকতাম তবে আপনি আমাকে বুঝতেন।
আপনাকে আমরা বুঝছি এবং সবাই বুঝতেছে, আমাদের বোঝা নিয়ে কোনো সমস্যা নাই। আপনি এখন সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা কিন্তু আমার, আমি আমার জায়গা থেকে যদি সলিউশনে চিন্তা করি, সমস্যাটা কিন্তু অ্যাকচুয়ালি আমার নেহালকে নিয়েও না, সমস্যা আমাদের যারা শুনছি তাদেরকে নিয়ে না, সমস্যা হচ্ছে আমার কাছে মনে হয়েছে আপনাকে নিয়ে। আপনি নিজের সম্বন্ধে কতটুকু ওয়াকিফ হন সেটা নিয়ে। আপনার 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 নিজের সম্বন্ধে আপনি কতটুকু ওয়াকিফ হন? আমি এখন যতটুকু চিন্তা করছি সে এখন চিন্তাটা শুধু আপনাকে নিয়ে।
আমি ওকে নিতে পারবো না ভাইয়া, আমার দ্বারা সম্ভব না। একে তো ও আমার ফ্যামিলির কাছে নেগেটিভ, আমার কাছে নেগেটিভ। ও আসলে কি বলবো, আমার দ্বারা ওকে নেওয়া সম্ভব না, অন্যরকম হয়ে যাবে। আর আজকে ও আমার ফ্যামিলির কাছে আমার ও যেভাবে নিজেকে যেভাবে উপস্থাপন করছে, এরপরে ওকে আমার ফ্যামিলি কি আমি নিতে পারছি না, এটা সম্ভব হচ্ছে না। ও আমার ফ্যামিলির কাছে নিজেকে যেভাবে উপস্থাপন করছে এটা কখনো সম্ভব না, বলে নাই কথা, অনেক কিছু বলে নাই, এগুলো না বলাটাই যেটা মনে করেছি আমি, ও বলেনি।
ওকে 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 মেনে নেওয়ার জন্য বা মেনে নেওয়ার জন্য ওকালতি করবার জন্য কিন্তু আমরা এই অনুষ্ঠানটি করিনি অ্যাকচুয়ালি। বাট আমি শুধু ভাবছি আপনি আপনার নিজের ব্যাপারে কতটুকু কনসার্ন সেটা ভাবছি, সেই ব্যাপারটা আপনি পরিষ্কার তো নিজের কাছে?
জি আমি পরিষ্কার।
আপনার চাওয়া, আপনার না চাওয়া, আপনার পাওয়া না পাওয়া, আপনার ভালো লাগা মন্দ লাগা, পুরো ব্যাপারটা আপনি কনসার্ন?
জি।
এই ভাবনাগুলো একেবারে পরিষ্কার তো? কোনো পিছু টান নেই এসব নিয়ে?
আমি যেটা মনে করি, আমার যদি বাচ্চা
যেখানে
নিহালকে আমি এত ভালোবাসছি
সেখানে
আমাকে নিতে পারিনি, সেখানে আমি এতটা ভালোবেসে যেখান থেকে নিহালের কাছ থেকে আমি এত ভালোবাসতে পাইনি, আমি অবহেলার মতো না যে আমার অবহেলা করবা রিডিং খেলবা তারপর ফেলে দেবে, এরকম ছিল, এরকমই আমার টেন্ডেন্সি এখন। আমার এখন কাটছে, অকষ্ট লাগছে, বাট ওই জন্য আমি ফিরে যেতে পারবো।
নেহালের কাছে ফিরে যাওয়া মানে নিজের কাছে হেরে যাওয়া? নেহালের কাছে ফিরে যাওয়া মানে কি নিজের কাছে হেরে যাওয়া? সমু আমার কথা হয়তো শুনতে আপনার সমস্যা হচ্ছে, কথা ক্লিয়ারলি যাচ্ছে না আমার মনে হয়, কিছু কিছু আপনি কি শুনতে পাচ্ছেন সমু? আচ্ছা, আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে আসবো এবং শেষ কিছু কথোপকথন আমি একটু দুইজনের কাছ থেকে শুনে শেষ করছি। আমরা ডিমান্ড করি অ্যাকচুয়ালি আপনাদের যে প্রেম এবং ভালোবাসার উপাখ্যান উঠে এসেছে সমু, যেটা আমরা আপনার মুখে শুনেছি এবং শুনেছি নেহালের মুখেও, আমরা ইনফ্যাক্ট কয়েক সেকেন্ডের জন্য পেছনের ওই সময়টাতে গেছিলাম, আমরা ডিমান্ড করি যারা আমরা ভালোবাসার গল্প শুনতে পছন্দ করি, আপনার কি মনে আছে এখন সেই ছোটবেলার কথা? আপনাকে সম্পর্কের কথা কিন্তু আমি কখনোই বলিনি, আমি কখনোই ইনসিস্ট করতে চাইনি যে আপনি সম্পর্কটা সামনে নেহালের দিকে নেহালের সাথে সম্পর্কটা এস্টাবলিশ করেন, বাট প্রাক্তন সেই দিনগুলোর কথা কি কিছুটা হলেও মনে আছে আপনার? আমি নেহালকে স্বাভাবিক অবস্থায় দেখে বিদায় নিতে চাচ্ছি, সেই কারণে প্রসঙ্গটা তোলা। বিদায় নিব আর দু চার পাঁচ মিনিটের মধ্যে। নেহাল, সম্পর্ক যাই হোক না কেন, সমাধান যেদিকেই যাক না কেন, আপনাদের দুইজনের ভালোবাসার আইডেন্টিটি যাই হোক না কেন, সমু শুনছেন তো আমার কথা? সমু আপনি শুনছেন তো আমাকে? আচ্ছা, তো পরিস্থিতি যাই হোক, আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে আসছি নেহাল, এবং শেষ প্রান্তে ভালো লাগার কিছু কথা দিয়ে অনুষ্ঠানটা শেষ করতে চাই। আপনাদের আপনার আপনার পুরো আপনাদের জীবন রূপাখ্যানে সমু যখন আপনার কথা আসছিল এবং নেহালের কথা আসছিল, সবচেয়ে আমার ভালো যেটা লেগেছে সেটি হচ্ছে যে সবচেয়ে ভালো লাগার জায়গাটা যেটি ছিল সেটি হচ্ছে যে যখন আপনি বিশেষ করে তাকিয়ে থাকতেন এবং দেখতেন নেহালের যাওয়া এবং আসাটা, মনে আছে আপনার সেই দিনগুলোর কথা? ওই ওই মুহূর্তগুলোর কথা আমার খুব বেশি বেশি করে এই মুহূর্তে মনে হচ্ছিল, এবং আমরা সেই মুহূর্তগুলোকে রিকল করতে করতেই অনুষ্ঠান থেকে বিদায় নিব। নেহাল, এখনো কি স্পষ্ট মনে পড়ে যেভাবে গল্পের মাঝে একবার এক্সপিরিয়েন্স করেছিলেন, মনে পড়ে? আপনার জন্য সবচেয়ে ভালো লাগার মুহূর্ত ছিল, আপনি বলছিলেন যে যখন আমি তার কাছ থেকে চলে আসি, চলে আসার ওই সময়টা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল যখন আপনি হোস্টেলে আসলেন, এবং আপনার পোশাকটা ছিল কি কলাপাতা রঙের সেই জামা, তাই তো, যেটা আপনার খুব ফেভারিট। আপনি একটু মাইক্রোফোনে কথা বলুন, বিশেষ করে আমাদের অতিথিদেরকে একটু, আমি স্বাভাবিক আপনি যা আছেন সেটি জানাতে চাই। নেহাল আসলেই একটু অন্যরকম হয়ে পড়েছিল, আসলে এটা ইমোশনের আতিশয্য যেটা হয় আর কি, এখন কিছুটা স্বাভাবিক সে। হ্যাঁ, তারপরে নেহাল কথা বলুন, স্বাভাবিকভাবেই কথা বলুন, কোনো সমস্যা নাই, বলুন আপনার ভালো লাগার এখনো কিন্তু সেই মুহূর্তগুলো ওগুলোই যেগুলো আপনি বলছিলেন, যে তার চোখের সামনে দিয়ে নামাজ পড়তে যাওয়া, নামাজ পড়ে ফিরে আসা, এবং তার চোখে মুখে দারুণ যে মুগ্ধতা আপনার প্রতি, আপনার দিকে তাকিয়ে, সেসব জিনিসগুলোকে এখনো আপনাকে স্পর্শ করে, তাই তো? এবং এটা বললে হয়তো বাড়িয়ে বলা হবে না, আপনি হয়তো সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আর কারো অবহেলার পাত্র হতে চান না, কিন্তু আপনার ভালো লাগার মুহূর্তগুলোর মধ্যে এখনো কিন্তু সেই মুহূর্তগুলো এখনো কিন্তু অবিকৃত অবস্থায় আছে, সমু ঠিক না বে? ঠিক, একদম একদম। আচ্ছা, নেহালের সাথে একদম রিলেট করে আপনি দু একটা কথা বলুন তো, ওখানে কি 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 ধরনের ঘটনাগুলো ঘটতো, আর আমরা সেগুলো একটু রিকল করতে করতে বিদায় নিতে চাই। নেহাল বলেছিল, নেহালের মুখ থেকে আমি যতটুকু রিকল শুনেছি সেটা আমি যতটুকু স্মরণ করতে পারি, নামাজ পড়তে যাওয়ার সময়, খেলার সময়, এক পাশ দিয়ে দেখলে আপনাকে দেখা যেত যখন আপনারা খেলতেন, খেলাটা শুনে ওসিলা আপনারা দেখতেন একজন আরেকজনকে, এবং চোখ দিয়েও যে মেলা কথা বলা যায় সেই সময়ই আপনারা সেটা বুঝতে পেরেছিলেন। আপনার পক্ষ থেকে এরকম আরো কিছু বলেন তো, টুইস্ট পার্ট সেই সময়কার। লজ্জা ছিল এই যে স্বীকার করছে, সেদিন বলেনি, এতদিন বলেনি, সম্পর্ক ছিল এসে তাও কয়নি, ওইটা লজ্জা ছিল। কি লজ্জা ছিল, এখন তো হাসতেছে দি। হ্যাঁ, তারপর
জানলা দিয়ে দেখা যেত তো, পড়ার উসিলা করে পাটা ওর দিকে দিয়ে তাকায় থাকতাম, পড়তাম আর একটু আড়াল করে করে দেখতাম,
মানে উদ্দেশ্যকে দেখানো যে আমি খুব পড়ুয়া টাইপ ছেলে,
সবসময় তাকায় থাকলে তো ভাববে যে ছেলেটা কিরকম,
পড়ার
ভান ধরে ওর দিকে তাকায়,
একটা শো অফ করার ব্যাপার আর কি। হ্যাঁ, তারপর বলো। হ্যারে ভাই, তোমাদের সে স্বপ্নের নেহাল সবকিছুই ভালোই ছিল,
এরকম করেই পড়তাম। রাসায়নিক বিক্রিয়া অনুঘটন কালে এক পরমাণু সর্ববিস্তৃত স্তর থেকে অপর পরমাণু সর্ববিস্তৃত স্তরে এক বা একাধিক ইলেকট্রন স্থানান্তরিত হয়, যথাক্রমে উভয় পরমাণুতে বিস্তৃত স্থির শক্তি দ্বারা যে আকর্ষণ শক্তি তাকে ইলেকট্রন শক্তি বলা হয়। এইভাবে পড়তাম আমি সবসময়।
এখনো রিকল করতে পারছো এটা?
এটাই পড়তাম।
প্রেমের পড়া যে এত মারাত্মক হয় জানা ছিল না তো। না না, এটা খেয়াল, এটা এটা কি তুমি খেয়াল করছো সমু, যে হি স্টিল রিমেম্বার যে একটা বিক্রিয়া বর্ণনা দিল, প্রেমের পড়া যে এত মারাত্মক হয় এটা তো জানা ছিল না। তোমরা প্রেমিকরা টিচার কেন হও না? হ্যাঁ, তারপর একটা ফানি কিছু বলো না ভাই, মজার কিছু বলো না। বলছিস একটা মজার, একটা ফানি কিছু। কি 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 কলম কিনতে যায়? হ্যাঁ, তারপর
আমি যখন দেখি যে ও কোথাও যাচ্ছে, তো আমি ও যখন আসবে আমি জানলা দিয়ে দেখি যে আসতেছে, এখানে আমি তাড়াতাড়ি করে দরজার সামনে গিয়ে দাঁড়াই। দাঁড়িয়ে আমি ওর পুরাটা রাস্তা ব্লক করে দাঁড়াই। আমি বলি কি আমাকে তাকাতে লজ্জা লাগে
এইভাবে? তুমি তো পুচকে মেয়ে তখন ক্লাস সেভেনে পড়া, এইভাবে বলছো?
আমি লজ্জা পাইছি,
তাও লজ্জা পাইছি, সারা জীবন লজ্জা পাইতে পাইতে জীবন গেল। হ্যাঁ, তারপর
তো এরকম
বৃষ্টির দিনে ঘটনা বলো। হ্যাঁ,
আমার
জানলা দিয়ে আমি
পড়তাম ওই পান খায়, আমাদের পাশে যায়। তো আমি আমার কাছ থেকে পান নিয়ে মানে ইহান আছে সেই জন্য খুব তাড়াতাড়ি গিয়ে পান পানে নিয়ে আসি, তারপর জানলা দিয়ে দিই। জানলা থেকে নিহান যদি নিহান আমার কাছ থেকে পানটা নেয় ওই মানে একটু আমার কিছু
ছুঁয়াছুঁয়ি পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, তারপর
আমার কাছে
তখন লজ্জা করেনি, এই যে লজ্জা করেনি তখন? হ্যাঁ
ছিল, লজ্জা ছিল,
ছুঁয়াছুঁয়ি করে নিলে লজ্জা ছিল, বুঝিনি,
স্পর্শ লেগে গেছে তো হাতের,
খুবই কষ্ট পেয়েছে তখন, তাই তো? হ্যাঁ,
খুব ভালো লাগছে,
ভালো লাগাটাও আছে। হ্যাঁ, তারপর বুঝে গেছি, বুঝে গেছি, তোমাদের দুইজনকে বুঝে।
তোমার মনে আছে
ঘন্টায় আমি শুনে গেলাম
জানলার উপরে পা রেখে একটা কি জানি বল না রেকেট না সরি কি জানি চালের উপরে উঠছিল, তুমি পা জানলার উপরে পা রেখে ওটা নিতে গেছিল, পরে আমি তোমার পায়ের ভিতরে চিমটি কাটছিলাম, খেলাছ?
হ্যাঁ, যেদিন থেকে বন্ধু বান্ধব করতে শিখলো, যেদিন থেকে মনে করলো বড় হয়ে গেছে, সেদিন থেকে দূরে সরে
যায়। অনুষ্ঠান শেষ করবো বন্ধু, একদম শেষ প্রান্তে অনুষ্ঠান শেষ করবো। আমি যতটুকু বুঝি এবং বিশ্বাস করি যে ভালোবাসার প্রেমের এই যেসব সিদ্ধান্তগুলো খুবই স্পর্শকাতর সিদ্ধান্ত, তাদেরই নেওয়া উচিত যারা প্রেম এবং ভালোবাসার ভেতরে আছে। এটি পুরো মাত্রায় নির্ভর করে সমুর উপর এবং নেহাল হাসনাইনের উপরে যে তারা কি সিদ্ধান্ত নিবে। কিন্তু যা বুঝার আপনারা বুঝে গেছেন বন্ধু, যা বুঝার আমিও বুঝেছি এবং যা বুঝার এরা দুইজনও বুঝছে, যে দুইজন দুইজনের সাথে আসলে এই সম্পর্কটা এক্সিস্ট করবে নাকি এই দুইজন দুইজনের কাছ থেকে আলাদা হয়ে যাবে, পুরো সিদ্ধান্ত তাদের উপর নির্ভর করবে। দারুণ এক সারপ্রাইজ নিয়ে কোন এক ফলো আপ প্রোগ্রামে আবার হাজির হব আমি এই নেহাল হাসনাইন এবং সেই সাথে সমু জি আমার সাথে ফোনে আছে তাকে নিয়ে। আমরা জানি যে আমরা প্রতি মঙ্গলবার একটি অনুষ্ঠান করছি ডেডিকেটেডলি শুধুমাত্র আপনাদের জন্য, যেখানে ভালোবাসার বাংলাদেশের ফলো আপ প্রোগ্রামটা হয়, সেটি হচ্ছে ভালোবাসার ডায়েরি। প্রতি মঙ্গলবার 10:30 থেকে সেই অনুষ্ঠানটি শুরু হয় এবং আমরা সেইখানে কোনো একদিন নেহাল হাসনাইন এবং সমুর বর্তমান অবস্থা কেমন সে ফলো আপ প্রোগ্রাম নিয়ে হাজির হব। আমার বিশ্বাস সেদিন সারপ্রাইজ কিছু আপনাদের জন্য অপেক্ষা করলেও করতে পারে, বাট সিদ্ধান্ত অবশ্যই নেহাল এবং সমুর, তারপর আমরা দেখি যে ভবিষ্যৎ আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করে। সমু, আপনাকে অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা ভালোবাসার লাইভ ডেমনস্ট্রেশন আমাদের সাথে শেয়ার করার জন্য, ভালোবাসাকে এত বেশি মূল্যবান করবার জন্য এবং একেবারে আকণ্ঠ চিত্তে কোন একটা মানুষকে পাগলের মতো ভালোবাসার জন্য। কারণ আমি বারংবার এটা বলতে পছন্দ করি, ভালোবাসা পৃথিবীতে রহমত তুল্য একটি জিনিস এবং সেই রহমতের পূজারি যারা তারা অবশ্যই ভালো মানুষ, যেমন আপনি একজন ভালো মানুষ। সমু, আপনার প্রশ্নে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ভালোবাসা এবং স্নেহ আমাদের প্রাণা ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে। এবং কোন একদিন আবার আমাদের সাথে কিন্তু যুক্ত হতে হবে।
ইনশাআল্লাহ।
আপনার ভালোবাসা প্রবণ এই প্রেমময় মনটা যেন কখনো মরে না যায়। পানি দিয়ে তাকে তাজিয়ে রাখ, তাজা করে রাখুন, কারণ এই গাছে ফুল ফুটতে বাধ্য। খুব শীঘ্রই কথা হবে আবার। বিদায় নিচ্ছি হাসনাইন আপনার কাছ থেকে, যে দারুণ শিক্ষা নিয়ে আজকে আপনি বিদায় নিচ্ছেন স্টুডিও থেকে। আগুনে পড়ে চমৎকার ভাবে আপনি খাঁটি শোনা হয়েছেন ভালোবাসার এই পরশমণিতে। ভালোবাসার এই পরশমণি আপনাকে সত্যিকার অর্থে খাঁটি একজন মানুষে রূপান্তরিত করেছে নেহাল। আমি বিশ্বাস করি আপনি যা চান, আপনি যেভাবে স্বপ্ন দেখেন, আপনি যেভাবে পরবর্তী জীবনটাকে নির্বাহ করতে চান, সেইভাবেই জীবন আপনার কাছে ধরা দিবে। কারণ আপনি সম্মুখে ছাড়া যে অসম্পূর্ণতা নিয়ে বেড়ে উঠেছেন গত কয়েক মাসে, এবং আপনার ব্যক্তিত্বের মধ্যে যে পরিবর্তন আমি লক্ষ্য করেছি, ইনশাআল্লাহ আপকামিং দিনগুলোতে যেদিন আসবে সেই দিনে সত্যিকার ভালোবাসায় সত্যিকার যে 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 টান, যে মহব্বত আপনার মধ্যে তৈরি হয়েছে, এবং যেভাবে আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে বাঁচতে চান, সে স্বপ্নই হয়তো কোনো একদিন পূরণ হবে। আপনাকে নিয়ে আমি আবার আসবো ফলো আপ কোনো অনুষ্ঠানে, সেদিন হয়তো এই ঘটনাগুলোকে নিয়ে আমরা আরো কাছ থেকে জানবার সুযোগ পাবো। আজ এখানেই বিদায় নিচ্ছি। জরুরি না প্রতিদিন সুরে বাঁশি বাজবে, জরুরি না প্রতিদিন মিরাকল ঘটবে, জরুরি এটা যেটি ডিজার্ভ করে, জরুরি এইটা যেটি ঠিক, যেটি ভালো, যেটি সঠিক, সেটি যেন ঘটতে থাকে সমাজে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া এবং শুভকামনা, এবং অবশ্যই আপনার নিরাপদে থাকবেন এই প্রত্যাশা রেখে আজ বিদায় নিচ্ছি।
সবাই বিদায় নিয়ে চলে গেলেন, বিদায় নেওয়ার সময় হয়েছে আমারও, কারণ সময় এখন ঠিক রাত 1:48। আর মানুষের জীবনে তো অনেক রকমেরই ঘটনা থাকে, আপস অ্যান্ড ডাউনস তো আছেই। সো দেখা যাক কোনো একটা ফলো আপ প্রোগ্রামে নিশ্চয়ই আমরা নেহাল এবং সুমুকে নিয়ে আসব, এবং তখনই আমরা বুঝতে পারব যে তখন তাদের কি অবস্থা। এনিওয়ে বন্ধু, যেতে যেতে ইনফরমেশন জানিয়ে দিতে চাই আপনাকে, এবং সেটি হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ আপনি যদি অংশ নিতে চান, তাহলে রেক্সের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশনের নাম্বারটি রেজিস্ট্রেশন করবেন, এবং সেই রেজিস্ট্রেশনের নাম্বারটি আপনি 16260 তে সেন্ড করবেন যত খুশি ততবার, এবং সর্বাধিক SMS কারী অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ। অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। এবং আরেকটা ইনফরমেশন যেটা আছে সেটা হচ্ছে ভার্সিটি ভর্তি কোচিং এ সেরা সাই ফুডস ভার্সিটি ভর্তি কোচিং এ 35% ডিসকাউন্টে মাত্র 8,800 টাকায় ভর্তির আপনি সুযোগ পাবেন যদি আপনি ভর্তি হন 25 এপ্রিলের মধ্যে। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432-0009 এই নাম্বারটিতে। এবং বন্ধু, আপনি যদি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান আপনার জীবনের কথা, তাহলে আপনি ইজিলি চলে আসতে পারেন আমাদের এখানটিতে। এবং এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে টাইপ করবেন আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু, তারপর 16260 তে পাঠিয়ে দিবেন যত খুশি ততবার, এবং অনেকবার করে পাঠান। আর আমাদের ফেসবুকে যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সো এখান থেকে আমাদের যে পোস্ট আপলোড করা হয়েছে প্রাণাম ভালোবাসার বাংলাদেশে, সেই পোস্টে বন্ধু আপনি পুরো সপ্তাহ জুড়েই লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, চাইলে শেয়ারও করতে পারেন আপনার রোনালো বন্ধুদের কাছে। এবং আজকে চলে যাচ্ছি, তবে আগামী মঙ্গলবার আবারও হাজির হব ভালোবাসার ডায়েরি নিয়ে। দেখি আগামী মঙ্গলবারে কোন বন্ধুটিকে আমরা নির্বাচন করি, সো শুনবেন নিশ্চয়ই। আর ঠিক রাত 10:30 কিন্তু প্রচারিত হবে ঢাকা FM 90.4 এ ভালোবাসা ডায়েরি। ওকে বন্ধু, চলে যাবো যেতে যেতে আমি সবসময় যেটা করি, একটা বিদায় ঘন্টা বাজিয়েই যাই, তার বলবো যে অবশ্যই আজকে উইকেন্ড, আজকে ফ্রাইডে, 18 এপ্রিল, আজকে নতুন একটা দিনের শুরুতেই আছি আমরা। তো আজকে নিশ্চয়ই অনেক ভালো কাটবে আপনার প্রিয় মানুষটিকে নিয়ে। অনেক অনেক ভালো থাকবেন বন্ধু, খুব ভালো, এবং কথা দিচ্ছি আবারও কথা হবে আপনার সাথে। সো বি সেফ অ্যান্ড কুল।
This track was downloaded from FusionBD.com.